আসসালামু আলাইকুম। অদ্ভুতের 328তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজ আপনাদের মাঝে 328তম এপিসোড নিয়ে, এবং যথারীতি নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। তো অনুষ্ঠান শুরুর আগে আমি বলেছিলাম যে কমেন্ট পড়ব দু একটা যতটুকু পারি, তো সেই কমেন্ট পড়ে শুরু করছি। মাহমুদুর রহমান কমেন্ট করেছেন, তিনি মাঝে মাঝে কমেন্ট করেন এবং আজকেও কমেন্ট করেছেন। এখানে লিখেছেন তিনি নানাবাড়ি গিয়েছেন। নানাবাড়ি হচ্ছে একটা বাওড়ের পাশে এবং খুব সুন্দর একটা জায়গা। তো রাতের বেলা লোডশেডিং শুরু হয়েছে এবং তিনি তার কাজিনকে নিয়ে চলে এসেছেন বাওড়ের পাড়ে, এবং আকাশে চাঁদ এবং মেঘের খেলা, এর মাঝে বাওড়ের পাশে বসে তিনি অদ্ভুত শুনছিলেন আর সেই অনুভূতি তিনি জানিয়ে দিয়েছেন আমাদের কাছে। ভৌতিক ঘটনা শোনার জন্য খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট মাহমুদুর রহমান, কিন্তু আমি মনে করি রাতের বেলা একটু সাবধানে থাকা উচিত। একে তো লোডশেডিং, এর মাঝে আপনি যে পানির পাশে বসে আছেন গভীর রাতে, আমি মনে করি আপনার একটু সাবধানে থাকতে হবে, চেষ্টা করবেন সাবধানে থাকতে। তো যাই হোক, আরেকজনের কমেন্টে চলে যাব, তার নাম হচ্ছে আহসান। তিনি লিখেছেন আহসান, এবং তিনি 2019 সালের একটি ঘটনা লিখেছেন তার জীবনে ঘটে যাওয়া। তিনি লিখেছেন আজকের যে মানে আমাদের যে গেল এপিসোড সেটা শুনে তার মনে পড়েছে সেই ঘটনাটা আবার। 2019 সালের ডিসেম্বরে কোন এক রাতে তিনি বাড়িতে ছিলেন, তাদের দোতলা বাড়ি, এবং সেই বাড়িতে ওই দিন কেউ ছিল না, তিনি একা পুরো বাড়িতে, আর তার কারণ ভয় ভয় করছিল। যাই হোক, সারা বাড়ির বাতি জ্বালিয়ে তিনি ঘুমিয়ে পড়েন এক সময়, এবং ঠিক ভোরের একটু আগে অন্ধকার সময় তিনি হঠাৎ কেমন একটা নড়াচড়ার শব্দ পান এবং বুঝতে পারেন, ঘুমের মাঝেই তিনি বুঝতে পারেন কোনো কিছুর একটা উপস্থিতি সেখানে আছে। আর এভাবেই তার ঘুম হালকা হয়ে যায়। এক পর্যায়ে তিনি চোখ মেলেন এবং চোখ মেলে দেখেন একটা কাক বসে আছে তাদের চেয়ারের ব্যাকরেস্টের উপর। ঘরটা অন্ধকার, বাইরের থেকে আলো আসছে, মানে তখন ট্রানজিশন চলছে, মানে আলো ফুটবে এরকম একটা সময়। বেশ ভয়ঙ্কর লাগছে কাকটাকে, এরকম আলো আধারির মধ্যে বসে আছে তার চেয়ারের ব্যাকরেস্টের উপরে এবং তাকিয়ে আছে তার দিকে। প্রচন্ড ভয় পেয়েছিলেন তিনি, এবং তার পরবর্তীতে তার শরীর খারাপ করেছিল। তো এই অভিজ্ঞতাটা তিনি লিখেছেন, এবং তার আজকের ঘটনা শুনে, আজকের মানে আমাদের লাস্ট এপিসোডের ঘটনা শুনে তার কাছে মনে পড়ে গেছে সেই ঘটনাটা। তো যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে চলে যাব আজকের মূল অনুষ্ঠানে, এবং আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য। যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটু লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। আর আমি ফিরে আসছি আপনাদের জন্য ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধ করতে যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম আপনাদের মাঝে অদ্ভুতের প্রথম ঘটনা নিয়ে। ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন নাদিম শাফায়াত, ম্যানচেস্টার, ইউনাইটেড কিংডম থেকে। নাদিম সঙ্গত কারণেই তার পরিচয় গোপন রাখতে চাইছেন, এই কারণে তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন এভাবেই ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি, অবশ্যই আমার মতো করে। তা আমি চলে যাব নাদিমের পাঠানো ঘটনায়। 1997 সালের কথা, নাদিম তখন একটা প্রফেশনে আছেন, তিনি একটি ল ফার্মে জব করেন, কাজে কর্মে বেশ করিতকর্মা হয়, তার বস তাকে বেশ পছন্দ করেন এবং অনেক অ্যাসাইনমেন্ট দেন, মানে তার হাতে অনেক অ্যাসাইনমেন্ট পড়ে এবং বিভিন্ন জায়গায় যেতে হয় বসের কাজগুলো, এবং তিনি সুচারুরূপে করে আনেন সেগুলো। এগুলো করার কারণে বসের একটা তার উপর একটা আলাদা রকমের কনফিডেন্স জন্ম নিয়েছে। তো বস তাকে একবার একটা কাজ দেয়, সেই কাজটা হচ্ছে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডে একটা জায়গায় এবং তাদের একটা ক্লায়েন্ট, এবং তাকে বলেন যে এটা কিন্তু আমার বেশ বেশ ভালো একজন ক্লায়েন্ট, তো সেখানে গিয়ে তার সাথে তার এই প্রপার্টি নিয়ে কিছু ডিসকাশন আছে, সেগুলো করতে হবে, কিছু ডিল আছে সেগুলো বুঝে নিয়ে তাকে আসতে বলেন। তো তিনি বলেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নাদিম সেখানে চলে যান এবং গিয়ে সারাদিন ব্যস্ত সময় কাটান, কারণ সেখানে তাকে বসতে হয়, ওয়েট করতে হয় এবং সেই যে যার কাছে পাঠিয়েছে তার যখন ফ্রি টাইম থাকে তখন তার সাথে বসেন, বসে ডিসকাশন করেন, বলে তাকে সব বুঝিয়ে দেন। এগুলো শেষ করতে করতে নাদিমের বেশ সময় চলে যায়, মানে সন্ধ্যা পার হয়ে গেছে। তো সে কিছুটা টেন্স ছিল, কারণ এইখানে সে আসে নাই আগে, তো তাকে বের হয়ে যেতে হবে, কিভাবে কি গিয়ে হোটেল ঠিক করতে হবে, হোটেল বা কোনো মোটেলে থাকবেন, এগুলো তিনি চিন্তা করতেছেন যে কিভাবে কি করবেন। আর এই জায়গাটা খুব একটা যে খুব বড় শহর তাও না, তো চিন্তা করছেন, বোঝা গেল তার চেহারায় চিন্তার ভাজ। এবং সেই কোম্পানির মালিক সেটা খেয়াল করে তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় উঠেছেন এখানে। বলেছেন আমি তো কোথাও উঠিনি, আমি সকালে এসেই মানে ডিরেক্টলি আপনার এখানে চলে আসছি। তো বললো যে ওকে আইসি, হ্যাঁ তো এখন কি কোথাও মানে হোটেল খুঁজবেন বা কিছু এরকম চিন্তা করছেন? তো নাদিম বলে যে অ্যাকচুয়ালি এটাই চিন্তা করছি যে আমি কিভাবে কি করব। তো সেই বস বলে যে না চিন্তার কিছু নাই, আমাদের নিজস্ব এখানে রেস্ট হাউস আছে, আমার ম্যানশন আছে, সেই ম্যানশনে গেস্টদের জন্য জায়গা আছে, আমার যারা গেস্ট তারা সেখানে থাকে, আর আপনাকে আমার সোফার নিয়ে যাবো ওখানে, সো ইউ ডোন্ট ওয়ারি এট অল, ওখানেই রাতে থাকবেন, ওখানে ডিনারের ব্যবস্থা হবে, সবকিছু হবে, আপনি কালকে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। তো নাদিম মানে অবাক হয়ে যায় যে খুব ভালো একটা আতিথেয়তা, নাইস হসপিটালিটি, এবং তিনি থ্যাংক ইউ দেন তাকে। তো তারপর বলে যে ঠিক আছে তাহলে আপনি যান, সোফার আপনাকে নিয়ে যাবে। তো নাদিম নিচে গিয়ে দেখে যে লবির বাইরে তার ওখানে সোফার ওয়েট করতেছে তাকে নিয়ে গাড়িতে, বেশ বিলাসবহুল গাড়ি নিয়ে চলে যায়। তো যাচ্ছে দেখলো যে এই যে যেখান থেকে যে অফিস থেকে বের হয়েছে এই জায়গাটা একটু ব্যস্ত, শহরের ছোট শহরের একটা অংশ, সেখান থেকে বের হয়ে গাড়ি চলে গেল, বেরোচ্ছে নাদিম বসা দেখছে জানলা দিয়ে বাইরে অনেকটা কান্ট্রি সাইডে চলে আসছে সে, মানে গাছগাছালি, রাস্তাটা এঁকে বেঁকে গেছে, উঁচু নিচু রাস্তা। এইভাবে চলতে চলতে একটা বিশাল ম্যানশনের গেটের সামনে আসলো, একটা বিশাল গেট, সেটা খুলে গেল, সেখানে ঢুকলো, ঢোকার পরে দেখলো সেই পেভিং করা রাস্তা, এবং যেখানে ঢুকছে সেখানে বেশ দূরে দূরে ল্যাম্পপোস্ট গুলা এবং বেশ অনেক গাছ, সেগুলো তখন ঠান্ডায় মানে পাতা নাই, একদম শুধু ডালপালা মানে বিকৃতভাবে দাঁড়ায় আছে। তো এগুলোর একটা আলাদা সৌন্দর্য আছে এখানে শীত প্রধান অঞ্চলে। এগুলো দেখতে দেখতে নাদিমের গাড়ি চলে আসলো সেই মূল বিল্ডিং এর কাছে, বিশাল এক বিল্ডিং। তো নাদিম সেখানে নামলো, সেখানকার ভেতরের যে কেয়ারটেকার বাটলার সে চলে আসলো, এসে নাদিমকে রিসিভ করলো, আর তাকে অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কোম্পানির মালিক যে এখানে তার গেস্ট আসতেছে। তো নাদিম গেল যে দেখলো যে সেখানকার যে মেইন এন্ট্রেন্স হল রুম সেটা অনেক সুন্দর, সেখান থেকে চলে গেল বড় একটা লিভিং এরিয়া, সেখানে মানে কাউচ আছে, ইয়ে আছে বসার জন্য, সেখান থেকে তাকে নিয়ে গেল। তার লাগেজ কিছুই ছিল না তেমন, একটা জাস্ট একটা হাতে হ্যান্ড লাগেজ নিয়ে গেছিল নাদিম, তো সেটা নিয়ে তাকে নিয়ে গেল যে সেই ম্যানশনের তিন তলায়, তৃতীয় তলায় তাকে নিয়ে গেল। তো নিয়ে তাকে যে রুম দিল গেস্ট রুম, দেখলো নাদিম যে বেশ পুরনো একটা বিল্ডিং, কিন্তু সবকিছুর মধ্যে একটা মানে বেশ বনেদি ব্যাপার স্যাপার আছে, এখানকার যে সিঁড়ির রেলিং ইত্যাদি, লিফট যে এলিভেটর যে উঠছে এলিভেটরটা বনেদি, বেশ একদম বার্নিশ করা কাঠের, বাতাসে যে এয়ার ফ্রেশনার ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে সেটাও বেশ ডিপ একটা, মানে বোঝা হচ্ছে যে এক্সপেন্সিভ ঘ্রাণ, ভেরি এক্সপেন্সিভ এয়ার ফ্রেশনার যা ইউজ করা হয়েছে। তো একবারে পুরো কার্পেটে মোড়া পুরো করিডোরটা, তো সেখান দিয়ে তাকে নিয়ে আসলো সেই লোক যে আছে রুম সার্ভিসের লোক যে, সে নিয়ে গিয়ে তাকে তার রুম দেখায় দিল, রুমটা খুলে দিল, এবং রুমের ভেতর ঢুকে নাদিম আরো অবাক হলো যে এখানকার যে ফার্নিচার বেশ এক্সপেন্সিভ, বেডটা কিং সাইজের বিশাল বেড, এবং দেখেই বলা হচ্ছে ক্লাসিক বেড, এবং এগুলো খুব এক্সপেন্সিভ, সেখানে যে অন্যান্য কাউচ আর যা যা আছে রুমে সেগুলো সবই এক্সপেন্সিভ, উপরে একটা স্যান্ডেলিয়ার লাগানো। আবার যাই হোক, নাদিম চুপসায় গেছে ওইখানে গিয়ে, মানে তার কাছে মানে সে ফ্র্যাঙ্কলি বলছে যে এরকম বিলাসিতা আমি আগে দেখি নাই। যাই হোক, তার কাছে একেবারে অন্যরকম লাগলো, মানে অন্যরকম আতিথেয়তা। তো সে বিদায় দিল এবং যাওয়ার আগে তাকে যে রুম সার্ভিসের যে লোকটা আসছিল সে বলে গেল যে স্যার ডিনার সার্ভ করার সময় আপনাকে জানানো হবে, আপনি কাইন্ডলি চলে আসবেন, আমাদের ডাইনিং হল হচ্ছে দোতলায়। তো নাদিম বলল ওকে থ্যাংক ইউ বলে সে তাকে বিদায় দিল। তো যাই হোক, সে রুমের মধ্যে নিজে ইজি হওয়া শুরু করলো, তার টুকিটা কি যা কাপড় চোপড় ছিল, একটা ছোট হ্যান্ড লাগেজ নিয়ে আসছিল, তো সে রিল্যাক্সড হলো এবং সে রুমটাকে এনজয় করতেছে, রুমের সবকিছুর মধ্যে দেখতেছে অন্যরকম একটা আভিজাত্যের ছোঁয়া। তো সে দেখলো তার মাথার কাছে মানে বিছানার যে হেডবোর্ড যেটা সেটার পেছনে একটা বড় কার্টেন, মানে এক পাশের দেয়ালে কার্টেন দেয়া, তো সেই কার্টেনের কাছে গিয়ে সে দেখলো যে কার্টেন সরানোর যে আর কি স্ট্রিং সেটা আছে নাকি, দেখলো যে একেবারে অটোমেটিক সুইচ দেয়া। তো সুইচ টেপার পর দেখলো কার্টেন সরে গেল দুই পাশে এবং পেছন থেকে বেরোয় আসলো একটা স্লাইডিং ডোর, এবং এটা উডেন ফ্রেমের স্লাইডিং ডোর। তো এটা সরালো, সে সরানোর পর দেখলো যে বারান্দা, বারান্দা এসেই সে একটা মানে আবহাওয়ার তারতম্য বুঝতে পারলো যে ভেতরে তো বেশ গরম ছিল, এখানে বেশ ঠান্ডা, এবং রাতের শব্দ শোনা যাচ্ছে, মানে একেবারে অন্যরকম, রাতে যেরকম পোকামাকড় ডাকে সেরকম শব্দ। তো সে তাকালো বারান্দা দিয়ে, তাকায় দেখতেছে নিচের অংশটা বেশ রুক্ষ, মানে এরকম মানে ঠান্ডা পড়ে অন্যরকম হয়ে গেছে মাটি, এবং সামনে গিয়ে ওই যে গাছপালাগুলোর মধ্যে পাতা নাই, সব এরকম ন্যাড়া গাছ, তার থেকে বেশ খানিকটা দূরে মানে যেখানে সে দাঁড়াইছে তার থেকে বেশ খানিকটা দূরে একটা ন্যাড়া গাছ বেশ উঁচু, এটা ডালপালা মেলে দাঁড়ায় গেছে, কেমন যেন একটা অন্যরকম লাগতেছে। যাই হোক, নাদিম কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, তার কাছে খুব একটা ভালো ফিল হচ্ছে না এখানে দাঁড়ায় থেকে, এবং হঠাৎ তার চোখ পড়লো হাতের ডান দিকে, ডান দিকে গিয়ে দেখলো যে এইখান থেকে ওই পেভড রাস্তাটা সোজা গিয়ে দূরে যেখানে গেছে ওই জায়গায় মনে হচ্ছে এই ম্যানশনের বা এখানে যারা থাকে বা যারা থাকতো বা যাদের এটা প্রপার্টি তাদের মনে হয় পার্সোনাল গ্রেভিয়ার্ড বা ওখানে দেখলো যে অনেক ক্রিপ্টের বেশ অংশ দেখা যাচ্ছে এবং অনেকটা কুয়াশায় ছেয়ে গেছে জায়গাটা। তো নাদিম এটা দেখলো, দেখে সে চলে আসলো, এসে সে আবার সেই ফ্রেম টেনে দিল, পর্দা টেনে দিল, দিয়ে সে বসলো। কিছুক্ষণ পরেই দেখলো যে তাকে ডিনারের কথা বলা হয়েছে যে তার ওখানে বেল বেজে উঠলো রুম সার্ভিসে, তো সে জিজ্ঞেস করলো, তো বললো যে স্যার ডিনার ইজ সার্ভড। তো সে চলে গেল সেখানে, গিয়ে দেখলো যে আলিশান ডিনার টেবিল, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে উঠে আসলো আবার রুমে। রুমে এসে ঢুকছে রাতের বেলা, এখন ঘুমানোর পালা, বেশ টায়ার্ড, সারাদিন অনেক কাজকর্ম করছে, ঘুম আসতেছে। বিছানা চলে গেল, সে বিছানার পাশে যে তার বেড ল্যাম্পটা আছে ওইটাকে জ্বালিয়ে দিল, রুমের বাতি বন্ধ করে দিল। বেশ আরামদায়ক বিছানা, ওয়াটার বেড, ঘুম চলে আসতেছে একদম, চোখে ওয়াটার বেডে মানে শুয়ে বেশ আরাম লাগতেছে। তো যাই হোক, বেশ ঘুম চলে আসে, তার চোখ একদম ভারী হয়ে গেছে, মানে যখন সে শুধু ঘুমায় যাবে এরকম, মানে আধো ঘুম আধো জাগরণে আছে। এই সময় হঠাৎ করে তার ওই যে বেড ল্যাম্পটা টাচ করে নিভে গেল ওইখানে, কি ব্যাপার? সে বলে এটা কি মানে কোনো মানে ব্যাপার আছে এখানে, অ্যালার্ম বা কিছু যে আমি ঘুমায় যাবো এটা বন্ধ হয়ে যাবে? তো সে মানে তখন এই লাইট বন্ধ হয়ে যাওয়াতে তার কয়েক সেকেন্ড একটু সময় লাগছে ঘরের মধ্যে আলো আধারি এটা বুঝতে। তো কয়েক সেকেন্ডের মধ্যে মানে একটুখানি আলো আধারি বোঝা গেল, কারণ হচ্ছে ওই যে কার্টেন, কার্টেনটা তো কাপড়ের, সেটার ওই পাশ থেকে আলো এসে হালকা ঢুকতেছে, এটাতে আলো আধারিটা সে বুঝতে পারলো। তো সে হাত দিয়ে চেষ্টা করলো বেড ল্যাম্পটা হাত দিয়ে অন করতে, তো হাতরে হাতরে গিয়ে দেখলো যে না, মানে কোনো লাভ হচ্ছে না, মানে সুইচটা অন অফ করলো টিক 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 টিক, না কোনো কাজ হচ্ছে না। তো এখন ঘুমে কিন্তু সে তলায় গেছে, মনে হচ্ছে ঘুমায় যাই। তো যাই হোক, সে শুয়ে পড়লো, চিন্তা করলো যাক এখানে কোনো কারণে হয়তো ইলেকট্রিক্যাল কোনো সমস্যা হয়েছে, যদিও হওয়ার কথা না, ওয়েল ইকুইপড একটা বিল্ডিং। তো সে ঘুমায় যাওয়ার চেষ্টা করলো। তো যখন সে মোটামুটি একটা মানে ঘুমের অবস্থায় চলে আসছে, চোখ বন্ধ আসছে, হঠাৎ তার কাছে কেন জানি মনে হলো যে তার বিছানায় কেউ একজন শুয়ে আছে তার পাশে। তো নাদিম এই ফিলটা পাওয়ার সাথে সাথে এক লাফ দিয়ে উঠে বসছে, সে বিছানায় লাফ দিয়ে উঠে বসে তার কাছে মনে হচ্ছে যে সে তো শুয়েছে, মানে এত বড় কিং সাইজ বিছানা, তো সে এই পাশে শুয়েছে। মোটামুটি নাদিম মানে ওই পাশে শুতো না, মানে এত বড় বিছানায় কিভাবে শুয়েছে, পুরোটা হাত পা ছড়া, এক পাশে এমন কাত হয়ে শুয়েছিল। হঠাৎ করে তার মনে হলো যে তার পাশের অংশটা আরো ডিপ অন্ধকার, এবং সেখানে মনে হলো জমাটবালা অন্ধকার, আরো কেউ একজন শুয়ে আছে, এবং মনে হচ্ছে মানুষের মতোই একটা মানে ফিগার মনে হচ্ছে। তো নাদিম কিন্তু ভয়ে একদম তার শরীরের সব রোম দাঁড়ায় গেছে, এবং সে ভয়ে কথা বলতে পারতেছে না, সে কি করবে বুঝতেও পারতেছে না, বিছানায় উঠে বসছে ঠিকই কিন্তু নড়ার ক্ষমতা হারায় ফেলছে। এবং তার কাছে পুরো মনে হচ্ছে যে মানুষ যেমন অস্তিত্ব বুঝতে পারে, মানুষের কোথাও যদি আরেকটা মানে অস্তিত্ব থাকে মানুষ কিন্তু বুঝতে পারে, তার মনে হচ্ছে এরকম। এই সময় সে মানে ভয়ঙ্কর ভাবে কুকুরের ডাক শুনল, মানে গভীর রাতে কুকুর যেরকম কান্না করে ডাকে সেরকম, এবং সেই যে তার যে জানলা পেছনে ওই যে পর্দার ওই পাশ থেকে আসতেছে ডাকটা, এবং আসতেছে, এবং সে স্পষ্ট দেখলো যে তার যে ওই বিছানার উপর থেকে মনে হলো অন্ধকার যে শেডটা ওটা নেমে গেল, নেমে আসতে করে এই অন্ধকারের মধ্যে যে চলে যাচ্ছে সেই যে কার্টেনের ওদিকে, এবং তার কাছে মনে হল যে মানে অন্ধকার একটা শেপ, অ্যাজ ইফ মাথার মতো যদি কাউকে কাপড় পরায় দেওয়া হয়, ওই অনেক সময় বলা হয় যে বাচ্চাদের গোস্ট বলা হয়, যেটা মানে কাপড় দিয়ে দেওয়া হয় মাথার উপর থেকে পুরো ঝুলে থেকে আর কিছু না, এরকম মনে হলো কিছু একটা অন্ধকারের মধ্যে আরো ডিপ অন্ধকার ওই জানলার উপায় যে বের হয়ে গেল। এখন সে বুঝতেছে এই রুমে আর এনার্জি নাই বা কেউ নাই, কারো উপস্থিতি নাই। তো নাদিম কিন্তু বেশ ভয় পেয়েছে, সে মানে ভয়ে কাঁপতে কাঁপতে বিছানা উঠে বসছে। তখন কিন্তু ইলেকট্রিসিটি আসে নাই, মানে তার লাইটটা জ্বলে নেই এখানে। তো নাদিম আস্তে আস্তে হেঁটে গেল, মানে তার মনের মধ্যে একটা কিউরিয়াসিটিও আছে যে ওই বারান্দার ঘটনাটা কি বা এই রুমের ঘটনা কি। সে জানে, সে যেহেতু ইংল্যান্ডের এই অঞ্চলে থাকে, এইসব জায়গায় অনেক রকমের এই ভৌতিক ব্যাপার স্যাপার বা ভৌতিক ঘটনা প্রচলিত আছে। সে তো ওখান থেকে ছোটকাল থেকে বড় হয়েছে, অনেক কিছু সে শুনছে, এবং সে নর্থ ওয়েস্টের ঘটনা অনেক জানত যে এখানে এরকম এরকম মানে অনেক রকম ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, মানুষ সুপার ন্যাচারাল জিনিসপত্র অনেক বিশ্বাস করে। যাই হোক, নাদিম এটা জানা সত্ত্বেও তার মধ্যে কেমন একটা কিউরিয়াসিটি হয়েছে। সে হেঁটে হেঁটে গেছে তার ওই কার্টেনের দিকে, না আলো তো নাই, টিপ অন্ধকার, আবার ভয়ও পাচ্ছে, মনে হইতেছে মানে তার কাছে মনে হচ্ছে যে ওই কার্টেন ওই পাশে ওই এনার্জিটা আবার যদি চলে আসে। তো সে ওই কার্টেনের সুইচ চাপ দিল, দেখলো যে নড়তেছে না, সেই কার্টেন নড়ে না। তো সুতা ধরে সে টানলো জোরে জোরে, এবং সে শব্দ পাচ্ছে ওইখানকার মোটরের, যেটা ঘুরতেছে জোরে জোরে ঘুরতেছে, মানে টেনে টেনে সে করছে, মানে জোর করে ঘুরাচ্ছে সে, পর্দাটা একটু 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 করে সরতেছে। তো সরে বেশ খানিকটা ফাঁক হয়েছে, সে এখানে দেখতে পাচ্ছে যে কাঠের যে স্লাইডিং ডোরটা, কাঠের ফ্রেমের ওইটার উপর থেকে চাঁদের আলো এসে পড়ছে তার এখানে, বেশ খানিকটা আলোকিত হয়ে গেছে। তো এই আলো দেখার পর নাদিমের ভয় একটু কমছে। তো সে আস্তে করে এখান থেকে যে ফ্রেমের হুকটা নামায় দিয়ে লকটা আর কি টাস করে নামায় সে ফ্রেমটা সরাইছে। ফ্রেমটা সরানোর পর মানে বেশ একটা দমকা ঠান্ডা হাওয়া ঢুকলো পুরো ভিতরে, মানে সে জমে গেল একবারে, কারণ রুমের হিটিংটা কিন্তু কাজ করতেছে না তার এখানে, রুমটা এমনি ঠান্ডা। নাদিম মানে হাত ই করে ফেলে কেঁপে উঠলো, সে কেঁপে উঠে সে বারান্দার মধ্যে তাকালো আর কি, বারান্দার মধ্যে একটা পা রেখে শুধু বাইরে তাকালো। টাকায় সে দেখতেছে ওই যে ন্যাড়া গাছটা, ওই ন্যাড়া গাছের নিচে একটা কুকুর, কুকুরটা কালো রঙের এবং বেশ বড় হবে। সে দেখতেছে পুরো ম্যানশনটা অন্ধকার, এখানে কিন্তু আলো নাই, পুরো ম্যানশনটা অন্ধকার হয়ে আছে যেখানে সে আছে, এবং সেইখানে একটা কুকুর, কুকুরটাকে কালো রঙের, চাঁদের আলোতে বোঝা যাচ্ছে কালো, মানে চকচক করতেছে গায়ের রংটা, এবং চোখ দুটা মনে হচ্ছে ধকধক করে জ্বলতেছে। এটা মনে হলো নাদিমের দিকেই তাকায় আছে, এবং এটা ডেকে উঠলো ঠিক মানে কান্না করে যেরকম উঠে রাত্রেবেলা কুকুর যেভাবে কাঁদে সেইভাবে কাঁদতেছে, মানে ওইভাবে ডাকলো একটা। তো নাদিম প্রচন্ড ভয় পেয়েছে, ভয় পেয়ে সে আস্তে করে এক পা পিছনে এসে আবার দরজাটা লাগাই দিছে, লাগায় সে মানে লকটা উঠায় দিছে, দিয়ে পর্দা যতটুকু টানছিল আরেকটু টানার চেষ্টা করলো, দেখো বেশি ঘুরতেছে না, একটু ফাঁক রয়ে গেছে। সে দৌড় দিয়ে এসে বিছানার মধ্যে লাফ দিয়ে উঠলো, উঠে সে প্রথমে তওবা পড়ছে, তওবা পড়ে সে একটা সুরা পড়ছে, পড়ার সাথে সাথে মনে হলো মানে কয়েকবার কেঁপে উঠে লাইটটা জ্বলে উঠলো রুমের, মানে অ্যাজ ইফ কোনো কিছু গলা চেপে রাখছিল ইলেকট্রিসিটির ওখানে, সেটা ছেড়ে দিল এরকম, মানে রুমের মধ্যে তার ওই যে বেড, তার বেড বেড সাইড যে ল্যাম্প ছিল সেটা জ্বলে উঠছে, এবং মানে অবাক হয়ে গেল সে যে ঘটনার কি ঘটলো। তো সে তাড়াতাড়ি আদিম দোয়া দরুদ তো পড়তো, সে মুসলমানের ছেলে, তো দোয়া দরুদ সে পড়া শুরু করলো, আস্তে আস্তে পড়তে পড়তে সে আবার গেল সেই সেই কার্টেনের কাছে, কার্টেনটাকে ভালো মতন টানলো, সে দেখলো সুইচ কাজ করতেছে, কার্টেন আসছে, সে আস্তে করে বিছানায় শুয়ে দোয়া পড়তেই থাকলো, এবং সে এক পাশে চেপে থাকলো একদম, ওদিকে গেলই না যে পাশে দেখছিল কালো একটা কিছু। যাই হোক, এইভাবে করে সে কোনো মতে রাতটা পার করছে, মানে সে ঘুমই আসে নাই। সে ভোরের দিকে যখন ভোর হয়েছে সে দেখতেছে ঘড়িতে কয়টা বাজে, সে দেখলো যে এখন মনে হয় সম্ভবত, কারণ নাদিম আবার খুব প্র্যাকটিসিং ছিল না, তো যখন সে বুঝতে পারলো তার আন্দাজে যে এখন ফজরের সময় হয়ে গেছে, সে উঠে গেল ওইখানকার রেস্টরুমে গেল, যে সে বাথটাবে গিয়ে অজু করলো, বাথটাবে অজু করে এসে সে বুঝলো যে তার আন্দাজ আছে যে এখানে এইদিকে কেবলা হবে, বসে ওখানে সে নামাজ পড়লো। নামাজ পড়ার পর সে তাড়াতাড়ি রেডি হয়ে সে ওখান থেকে বের হয়ে গেল, বের হয়ে যে ওই ইরে বললো যে আমি চলে যাব, আমাকে বলো যে এখানকে নিয়ারেস্ট স্টেশনে নামাই দিয়ে আসতে। তো ওই যে সার্ভিস ছিল রুম সার্ভিস, সে বাটলারের কাছে নিল, বাটলার কথা বললো, বলে তাকে ব্যবস্থা করলো যাওয়ার জন্য। তো নাদিমকে দেখে বলতেছে যে তোমাকে দেখে খুব অ্যাংশাস মনে হইতেছে, যে বাটলার বিদায় দিচ্ছে তাকে বলতেছে যে মনে হচ্ছে খুব অ্যাংশাস মনে হচ্ছে, কি ব্যাপার? তো বললেন যে না মানে একটু আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের এখানে, রাতের বেলা বিদ্যুৎ চলে গেছিল, সো দ্যাট ওয়াজ স্কেরি। তো সেই লোকটা বলতেছে যে অহ, মানে একটু হাসলে, সে বলে যে এটা হয় মাঝে মাঝে আমাদের এখানে, কোন একটা সমস্যা হয় বিদ্যুতে, কি যে সমস্যা এটা আমরা বুঝি না। তাই বলে সে বাটলার হাসতেছে অ্যাজ ইফ ইটস এ জোক, মানে এইরকম জোক কিন্তু কেউ করে না, মানে এরকম একটা ওয়েল ইকুইপড একটা ম্যানশনের মধ্যে এইভাবে ইলেকট্রিসিটি চলে যাবে এটা কিন্তু যাওয়ারই কথা না। যাই হোক, নাদিম তাদের গাড়ি চলে আসে এবং গাড়ি তাকে নিয়ে যায়, নিয়ে যায় স্টেশন নামায় দেয় এবং সেখান থেকে সে ব্যাক করে চলে আসে তার শহরে। তো আসার পরে এরকম অনেকদিন চলে গেছে, সে তার তো কাজকর্ম যা বুঝাই দিছে, যা যা কাজ করছিল এখান থেকে যতটুকু কমিউনিকেশনের মাধ্যমে সম্ভব তার ওই কাজ হয়ে গেছে এখানে। তো এরপরে অনেকদিন চলে গেছে, নাদিম দে ল ফার্মে তাদের এক এরকম সিনিয়র কলিগ, নাম হচ্ছে রবার্ট হলিন। যাই হোক, রবার্ট হলিনের নামটা সে বলছে, সে বলছে অসুবিধা নাই বললে। যাই হোক, রবার্ট হলিনের সাথে সে গল্প করতেছিল যে এই বিভিন্ন প্রজেক্ট নিয়ে এই সে হ্যান ত্যান কোথায় কি গেছে। তো যার মধ্যে সিলি অনেক গল্প চলে আসে, তো বলতেছে যে তুমি কোন প্রজেক্টটা তোমার এরকম হয়েছে, তো বলতেছে যে আমি এরকম গেছিলাম অমুক জায়গায় এই জায়গায়, যে ভাই আমার একটা স্কেরি এক্সপিরিয়েন্স হয়েছে। তখন রবার্ট বলে, রিয়েলি তুমিও ফিল করছো এটা? বলে মানে? বলে তুমি তো আমার এক্সপিরিয়েন্স শুনলে ভয়ই হয়ে যাবা, কি ছিল তোমার? তো তখন নাদিম তারটা বলে যে সে কি দেখছে কি হয়েছে। তো তখন রবার্ট বলে যে আমার সাথে কি হয়েছিল শুনো, আমি ওখানে গেছিলাম কাজে, এর আগে কাজে গেছিলাম, তো আমাকে এরকম থাকতে দেয় ওখানে, ওই মেনশনেই থাকতে দেয়, এবং ইটস এ ভেরি নাইস মেনশন, অন্যরকম ইকুইপড অ্যান্ড স্টাফ। তো আমি, আমার অভ্যাস ছিল যে আমি রাতের বেলা একটু মানে দৌড়াতে বেরোতাম, মানে একটু জগ করতাম, হাঁটতাম জগ করতাম, তো আমি ওরকম বের হই রাতের বেলা। তো আমার ওখানে মানে এই ইসের ড্রেস ছিল না, দৌড়ানোর ড্রেস ছিল না, তো আমি আমার নর্মাল ড্রেস পরে বের হই। বের হয়ে চিন্তা করলাম যে অ্যাটলিস্ট একটু হাঁটি, হেঁটে জায়গাটা দেখি, ভালোই লাগছিল, বড় মেনশনের জায়গা। তো আমি যখন বেরোতে যাব, ওদের কাউন্টারে যে সার্ভিস পার্সন আছে সে আমাকে বলল যে বেশি দূর যেন না। তাই বললাম, বেশি দূর বলতে কত দূর বোঝাচ্ছেন? বলে যে এইখান থেকে যে ওয়েস্টের দিকে যে গেছে পেপ করা রাস্তা, এটার সামনে গিয়ে কিন্তু পিজিশালা রাস্তা আছে ছোট, ওদিকে যেন না। আর তো বলতেছে কেন, কি সমস্যা? বলে এইখানে এই মেনশনের এই ফ্যামিলি সেমেটারি আছে ওইখানে, অনেক পুরনো, এবং ওই জায়গাটা আসলে পাশেই সেমেটারির যে পাশে যে ই বর্ডার দেওয়া আছে, বাউন্ডারি কিন্তু ভালো না, ওই পাশে কিন্তু বেশ ঘন জঙ্গল আছে, উডস আছে। তো ওখান থেকে মাঝে মাঝে ফক্স চলে আসে, মানে ফক্সেস, রেড ফক্সেস এবং বড় বড় ফক্সেস আছে। সাধারণত এগুলো মানুষকে অ্যাটাক করে না, বাট মানুষ কিন্তু মানে ভয় পায় এদের দেখলে, এবং দলগতভাবে থাকে, তো এগুলো তো আসলে মানে বন্য পশু, অ্যাটাক করতেও পারে কাউকে এরকম দেখলে একা। তো আপনি ওদিকে যেন না, আপনি ওই সেমিটারির কাছে না যাওয়াই ভালো, ওই পর্যন্ত যেন না, এরপর এর আগেই চলে আসবেন। এগুলো শুনে আমি একটু অবাক হইলাম যে লোকটা আমারে ফক্স এর ভয় দেখাইতেছে, ওয়াইল আমি কখনো দেখি নাই যে ফক্স এরকম অ্যাটাক করছে বা সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, আমি বললাম ইটস ওকে, বলে আমি হাঁটা দিলাম বাইরে। তো হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি, খুব ভাল লাগতেছে, মানে বেশ কুয়াশা কুয়াশা চারিপাশ থেকে ছড়ায় আসতেছে গাছগাছালির মধ্যে দিয়ে, এবং পেভিং রাস্তাটার পাশে লন করছে, যে লনগুলো খুব সুন্দর মেনটেইন করছে, এর জন্য আরো ভাল লাগতেছে যে একটু পরপর বেশ খানিকটা বড় বড় গাছ এবং সেগুলোর পাতা নাই, কিছু নাই, হালকা হালকা কুয়াশা, টেম্পারেচারটা বেশ ঠান্ডা এবং ভাল লাগতেছে। আমি তো ই পরে নিছি, আমার জ্যাকেট পরে নিছি, পরে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, এবং আমার কাছে কেন জানি মানে একটু অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে। আমি আসলে চাচ্ছিলাম ওই যে সেমিটারির কথা বলছে ওখানে যেতে, যেহেতু সে বলছে সামনে সেমিটারি আছে। আসলেই আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম যে ওইখানে একটা সেমিটারি, এবং সেমিটারিটা আসলে কিন্তু সুন্দর। আসলে নাদিম, তুমি কি উপর থেকে যে বলছো যে সেমিটারি অংশ দেখছো, তুমি কি ওখানে মানে গেছিলা বা ভালো মতো খেয়াল করছো? তো নাদিম তখন বলল যে না, আমি তো আসলে ভালো মতো খেয়াল করিনি, বাট দেখে মনে হয়েছে যে বেশ অন্যরকম দেখতে, মানে ক্লাসিক ক্লাসিক একটা চেহারা। তো যাই হোক, রবার্ট তারপর বলল যে আমি হেঁটে হেঁটে গেলাম, তো যেতে যেতে আমি আসলেই ওইটার একদম কাছে চলে আসলাম, এবং সেমিটারি যে গেট দেখে আমার কাছে মানে অন্যরকম লাগতেছিল, মানে ছোটবেলার ফ্যান্টাসি কাজ করতেছিল যে বিভিন্ন রকম স্পুকি স্টোরি পড়তাম, সেরকমই লাগতেছিল। অ্যান্ড আমি খুবই মানে মানে আনন্দ পাচ্ছিলাম দেখে, কুয়াশা ভেসে বেড়াইতেছে এরকম, আর এখন তো আসলে আমি ওরকম ভয় পাই না। তো যাই হোক, আমি কি করলাম, আমার মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি চাপলো যে আমি সেমিটারির ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো কি অবস্থা, একটা জায়গায় আসছি এবং এরকম অ্যাডভেঞ্চারাস জায়গা। আবার মনে মনে ফিল করতেছিলাম যে ছোটবেলার বন্ধুরা যদি থাকতো দু একজন, তাহলে আরো ভালো লাগতো। এগুলো ভাবতে ভাবতে আমি সেমিটারি গেটের কাছে গেলাম, গিয়ে দেখলাম যে গেটটা কিন্তু অ্যাকচুয়ালি লক করা না, ওইটার মধ্যে একটা পকেট গেট আছে, পকেট গেটটা জাস্ট মানে এরকম ওখানকার যে হুড়কো লাগায় রাখছে। তো ওইটা খুলে আমি আস্তে করে ঢুকে গেলাম, গেটের মধ্যে হালকা একটা শব্দ হইল ক্যাচ ক্যাচ, আমি মানে একটু পকেট গেট তো মানে এভাবে ঢুকতে হয়েছে পা দিয়ে, উঁচু করে, পা উঁচু করে ঢুকলাম। ঢোকার পর নিজের কাছে জানি কেমন লাগা শুরু করলো, কারণ কি জানো, কারণ হচ্ছে কেমন স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়া ওইটার ভিতরে, পেভিং করা রাস্তা, আর দুই পাশে গাছের পাতা দিয়ে ছেয়ে ফেলছে এই জায়গাটা। মানে যেখানে আমি ঢুকলাম ওই জায়গাটা মনে হচ্ছে যে পাতা দিয়ে একদম ছেয়ে গেছে চারিপাশ, একটা বড় একটা শেডের মতো, একটা কাইন্ড অফ লাইক এ টানেল, পাতার টানেল। আর সামনে দেখা যাচ্ছে চাঁদের আলো পড়ছে ফাঁকা জায়গাটায়, আর কুয়াশা হয়ে গেছে প্রায় আমার হাঁটু সমান কুয়াশা হবে। ওখানে চাঁদের আলো পড়ে কুয়াশাগুলো জ্বলতেছে এবং দূরে সেই যে ক্রস এবং ক্রিপ্টগুলো একেবারে ওখানে দাঁড়ায় আছে। তো বেশ লাগলো, তো আমি হাঁটতে হাঁটতে ভিতরে চলে গেলাম। আসলে আমি কিন্তু ভৌতিক চিন্তা করতেছি না ওরকম, আমার কাছে অ্যাডভেঞ্চারাস লাগতেছে আর ছোটবেলার সেই থ্রিল মনে পড়তেছে যে কত রকমের কিছু দেখতাম। তো এইখানে আমি একবার মানে পেছন ফিরে তাকালাম, মানে ঢোকার পরে যে দেখলাম যে দূর থেকে ম্যানশনটা দেখা যায় কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে, ম্যানশন দেখা যাচ্ছে, ম্যানশনটাকেও ভৌতিক লাগতেছে এখান থেকে, মানে মানে একেবারে অন্যরকম মনে হয় যে থ্রিলার মুভিতে দেখলে যেরকম লাগে সেরকম। আমার উপর যেন নেশা ভর করলো, আমি চিন্তা করলাম যে আজকে এই সেমিটারিটা আমি এক্সপ্লোর করব। আমি হাঁটা শুরু করলাম, ওখানে যে পেভিং করা রাস্তা আছে ওইটা দিয়ে হাঁটতেছি আর দেখতেছি ডানে বামে ক্রস, টুমস্টোন, আবার কতগুলো ক্রিপ্ট দেখতেছি। তো আমি চিন্তা করলাম যে অ্যাটলিস্ট ওই ক্রিপ্টগুলোর কাছে যাবো, যে দেখবো কিরকম কি, মানে এখানে এই এই একই ফ্যামিলির ট্রি কারা আছে এখানে, আর মানে কি অবস্থা ভিতরে, মানে আমার গা টা কেমন যেন লাগতেছে, মানে বেশ ভালো লাগতো আমার কাছে এই ধরনের ব্যাপারগুলো, থ্রিলিং ব্যাপারগুলো। এরকম জায়গা তো অনেকদিন পাই নাই, ছোটবেলায় বন্ধুদের সাথে ঘুরছি এরকম, কিন্তু আমি কিন্তু সেমিট্রিতে গেছি ছোটবেলায় এরকম ঘুরতে। তো যাই হোক, তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেছি কুয়াশা ছেয়ে আছে অনেকটা। তো এরকম হাঁটতে হাঁটতে বেশ খানিকটা সামনে চলে যাওয়ার পর দেখলাম যে হাতের ডান দিকে একটা গাছ, গাছের কোনো পাতা নাই, একদম মরা, মানে ওইটা হচ্ছে মরা গাছই মনে হচ্ছে। সেটা মনে হয় মোস্ট প্রবাবলি যখন মানে সিজন থাকে ওই সময় এটা মরা, পাতাটা তো একদম নাই, মানে মরে গেছে মনে হচ্ছে ডালপালা। ওইটার পাশে একটা ক্রিপ্ট, এবং ক্রিপ্টটা বেশ কেমন জানি মানে একটু অন্যরকম লাগতেছে আমার কাছে, অন্যগুলোর সাথে মিল নাই, এবং বেশ পিলারগুলা উঁচা উঁচা আর বেশ উঁচু। তা আমি চিন্তা করলাম ওইটার সামনে আগে যাই, এটা তাদের ফ্যামিলির কোন ইম্পর্টেন্ট মানুষের হবে হয়তো। যাই হোক, হাঁটতে হাঁটতে গেলাম ওটার কাছে, চলে আসলাম কাছে। আসার পরে জানি কেমন জানি লাগতেছিল, মনে হচ্ছে কি ক্রিপ্টটা অ্যালাইভ এরকম মনে হচ্ছে আমার কাছে। তো আমি ওইটার পাশে গেলাম, গিয়ে দেখলাম ওই ক্রিপ্টে ঢোকার যে দরজাটা সেটা কিন্তু মানে কোনো মানে ই না, মানে সলিড কোনো ডোর না, এটা হচ্ছে একটা লোহার দিয়ে মানে যে ই দিয়ে বানানো আর কি, গ্রিলের মতো দিয়ে তৈরি করা একটা ই দরজা, এবং এই দরজার মধ্যে শুধু একটা হুড়কো লাগানো আর কিছু না। তো কেমন যেন একটা ভয় লাগলো আমার সারা শরীরের মধ্যে, একটা একটা মানে একটা শিহরণ নেমে গেল। কিন্তু তারপরও চিন্তা করতেছি আমি ভিতরে দেখব, এখন আমার কাছে কিন্তু কোনো আলো নাই যে আমি দেখব। হ্যাঁ আমার কাছে একটা লাইটার আছে, লাইটার জ্বালাইতে পারি আমি। তো এই চিন্তা করে আমি আস্তে করে ওটা হুড়কোটা সরায় আমি দরজাটা খুললাম, জাস্ট দেখার ইচ্ছা, মানে ওই যে মনের মধ্যে ছোটবেলার মতো টিনেজ বয়সের মতো একটা নেশা জেগে উঠছে ওরকম। তো হাঁটতে হাঁটতে আমি ভিতরে ঢুকে গেলাম, অন্ধকার, জমাট বাঁধা কেমন জানি একটা পরিবেশ ভিতরে। এটা আসলে তুমি জানো যদি এরকম ঢুকে থাকো কখনো আদিম, তাহলে তুমি বুঝবা যে এটা কেমন লাগে। তো নাদিম তো শুনতেছে মানে চুপচাপ, সে মানে মন্ত্রমুগ্ধের মতো শুনতেছে ঘটনা। তো রবার্ট বলতেছে যে এরকম জমাট বাঁধা একটা পরিবেশ ভিতরে এবং অন্ধকার, সামনে বুঝতে পারতেছি যে এখানে একটা এরকম বড় একটা ক্যাসকেটের মতো রাখা, মানে কংক্রিটের ক্যাসকেট বা পাথরের তৈরি করা। তো আমি আমার পকেট থেকে হাতায় আমার জিপো লাইটার বের করলাম, ওটা জ্বালালাম, মানে প্রথমবার কিন্তু জ্বললো না জিপো, এটা খুব অবাক কাণ্ড, এরকম জ্বলে না, মানে এরকম হয় না সাধারণত, জ্বলে উঠে কিন্তু প্রত্যেকবারই। এইবার প্রথমবার জ্বললো না, দ্বিতীয়বার যখন করলাম জ্বলে উঠলো। জ্বলে উঠে মানে দেখতেছি যে পাশের দেয়ালগুলা একেবারে অন্যরকম, মানে কেমন জানি মানে ফ্লোরাল যে প্রেজেন্টেশনটা দিছে সেটা খুব স্বাভাবিক ফ্লোরাল প্রেজেন্টেশন না, এবং এটা মনে হয় না যে আমাদের দেশের প্রচলিত কোনো প্রেজেন্টেশন, এটা একটু ডিফারেন্ট মনে হইতেছে। এবং এক পাশে দেখলাম মানে এই দেয়ালের এক পাশে কিছু মানে ই আঁকা, মানে ছবি আঁকা অনেকটা, যেমন হায়ারোগ্লিফিক্স থাকে মিশরে সেরকম, কিন্তু পাথরের উপর খোদাই করে করে ছবি আঁকা, এবং ছবির ক্যারেক্টারগুলা আসলে আমাদের এখানকার মানুষের সাথে মিল লাগে না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইস্টার্ন এই ছবিগুলা। তো যাই হোক, আমি ওই ক্যাসকেটের উপর দিকটা তাকাইলাম, ক্যাসকেটের যে ইটা কংক্রিটের করা, খুব অবাক হয়ে গেলাম যে মানে যেই মুখটা আঁকা আছে এটা দেখেও মনে হচ্ছে নারীর, একটা নারীর মুখ খোদাই করে দেয়া, মানে একদম খুব সুন্দর করে করছে যে করছে কাজটা। অ্যাকচুয়ালি শুধু মুখ না, মানে নারীটাকে খোদাই করে মানে বানানো ওইটা পাথরের উপরে, মনে হচ্ছে মানে খুব আর্টিস্টিক ভাবে যে এই নারীটা এই ক্যাসকেটের ভেতরে বা সার্কোফাগাসের ভেতরে সে ঢুকে যাচ্ছে বা শুয়ে আছে অর্ধেক ভেতরে, আর অর্ধেকটা তার ভেসে উঠছে এই এই লিডের উপরে এরকম। এবং ডার্ক স্টোন দিয়ে করা, ডার্ক স্টোন মানে, এবং এই যে নারীর যে আঁকা হয়েছে এখানে, এনগ্রেভ করা হয়েছে, এটা কিন্তু মনে হচ্ছে না আমাদের ওয়েস্টার্ন কোন নারী, ইস্টার্ন কোন নারী, এবং তার যে ড্রেসের অংশ আঁকা সেগুলো মনে হচ্ছে ইস্টার্ন ড্রেস। তো যাই হোক, এর মাঝে আমার লাইটার গরম হয়ে গেছে, হাতে ছ্যাঁকা লাগাতে আমি তাড়াতাড়ি লাইটার অফ করে দিলাম এবং দেখলাম গরম হয়ে গেছে আমার লাইটার, আমি ওটা পকেটে রাখতে পারবো না, এখন হাতে নিয়ে যেতে হবে। আমি চিন্তা করলাম থাক, মানে গাটা কেমন শিরশির করতেছে, কেমন যেন ভয় ভয় লাগতেছে এখানে, মানে এখানে থাকা ঠিক না, আমি চলে যাই। তো আমি ওখান থেকে বেরোইতে গেলাম, হেঁটে সামনে বেরোতে গেছি ওই যে দরজাটা দিয়ে, ওইখানে আমার কাছে মনে হলো যে কে জানি মানে হাঁটা চলা করতেছে, মানে হেঁটে ওদিক দিয়ে গেল ওই পাশ থেকে। আমার কাছে বেশ ভয় লাগলো যে রাতের বেলা কে এখানে হেঁটে গেল, মানে এই জিনিসটা কিন্তু আসলে যতই আমরা থ্রিল ফিল করি বা যাই ফিল করি, এরকম নির্জন একটা পুরনো সেমিটারিতে মানে কেউ হাঁটতে থাকলে রাতের বেলা, সেখানে যদি মনে হয় কেউ আরেকজন আসে তা কিন্তু ভয়ই লাগবে। তো আমি তাড়াতাড়ি মানে ওইখান থেকে মানে কোনো মতে ওই গেটটাকে টেনে দিয়ে ওখানে জাস্ট হুড়কোটা আবার দিয়ে হেঁটে বের হয়ে গেলাম। আমার এখন শীত লাগা শুরু করছে, কাঁপুনি লাগতেছে কেমন জানি। আমি তাড়াতাড়ি আমার জ্যাকেটটাকে আরো সামনে টেনে নিয়ে হেঁটে চিন্তা করছি এখান থেকে বেরিয়ে যাবো, আমার আর দরকার নাই বেশি দেখার। তো হঠাৎ করে আমি পেছনে মনে হলো একটা শব্দ পেলাম, শব্দটা অনেকটা পাথরের মধ্যে যদি কেউ কিছু ঘষে নেয় এরকম। তা আমি ফট করে তাকাইছি, মানে অটোমেটিকলি আমার চোখ গেছে। আমি তাকাই দেখতেছি ওইখানে একটা মহিলার অবয়ব, এবং মহিলা বুঝতে পারতেছি কারণ হচ্ছে যে নারীদের যেরকম হয় সেরকমই, মানে নারীদের একটা মানে অবয়ব যেরকম হয় সেরকম, কিন্তু সে মনে হচ্ছে একটা কাপড় দিয়ে ঢাকা, মানে অনেকটা ওই যে আরব দেশে বা ইস্টার্ন কান্ট্রিতে যেমন রোপ পরে মহিলারা ওরকম করা, এবং মাথার মধ্যে মনে বড় একটা ঘোমটা টানা, এবং সে হেঁটে হেঁটে আসতেছে এবং তার হাতটা এরকম বাড়ায় যে এখানে অন্য একটা ইসের উপরে মানে টুমস্টোন উপরে হাত দিছে, তার হাতের ঘষাতে হয়তো তার নখের সাথে পাথরের ঘষাতে এই শব্দটা হয়েছে, কারণ অনেক বেশি নিস্তব্ধ জায়গাটা, শুধু পোকার কিছু শব্দ আছে এবং সেটা হেঁটে আমার দিকে আসতেছে। আমার আর তখন কোনো মানে একদমই সাহস ছিল না, আমি ঝেড়ে দৌড় দিছি ওখান থেকে, এবং মানে শুধু আমার জুতার শব্দ হইতেছে মাটিতে, মানে ঠাকটাক ঠাকটাক করে পড়তেছে জুতার শব্দ, আমি দৌড় দিয়ে বেরোচ্ছি। আর আমি হঠাৎ করে পিছন ফিরে তাকায় দেখতেছি কেউ আছে কিনা, দেখলাম যে না কেউ নাই। তা আমি একেবারে সেই ইসে চলে আসলাম, মানে সেমিটারিতে ঢোকার যে রাস্তা রয়েছে বললাম গাছের পাতা দিয়ে ঢাকা, ওখানে চলে আসলাম। তো ওখানে এসে আমি মানে চিন্তা করতেছি যে মানে একবার পিছন ফিরে তাকাই কেউ আসতেছে কিনা। তো পিছন ফিরে তাকালাম, তখন দেখলাম একটা কালো কুচকুচে কুকুর দাঁড়ায় আছে, কুকুরটা বেশ বড়, মানে স্বাভাবিক সাইজের না। এখন আমি জানি আমাদের এখানে মানে আমাদের এই অঞ্চলটাতে কিন্তু ওয়াইল্ড ডগ নাই, মানে এই ফরেস্ট এলাকাতে বা এই উডসের মধ্যে ওয়াইল্ড কোনো ডগ নাই। এই কুকুর কার, এটা কি এখানকার মানে গার্ড দেয় এরকম কোনো কুকুর? এরকম যদি হয় তাহলে তারা বলবে কুকুর আছে, সেটা তো বলে নাই। এবং দেখলাম কুকুরটা বেশ ফেরোসাস ভাবে মুখ হা করলো এবং গড়গড় করে শব্দ বের করলো মুখ থেকে, ও যে হা করছে ওর দাঁত দেখতে পাচ্ছি আমি। আমি আসলে আর কোনো চিন্তা না করে আবার একটা ছুট লাগালাম ওখান থেকে খুব ফাস্ট, মানে আমার তখন কথা হলো যে এখানে পালাতে হবে, কারণ ওই কুকুর কিন্তু দৌড়ায় ধরতে পারলে আমি শেষ। আমি উড়ে এসে ওই দরজার উপর পড়লাম, আমাদের যে মূল যে এটার যে দরজাটা, মানে টং করে শব্দ হলো আমার আমার এখানে আমার ধরার দরজা, কোনো মতে খুলে ওই পাশে এসে আমি তাড়াতাড়ি করে আবার হুড়কোটা মারলাম এখানে। হুড়কো মেরে আমি তাকায় দেখতেছি ভেতর দিকে, ভেতর দিকে কিচ্ছু নাই, কুকুরটাকে দেখছি কুকুরটা নাই। তা আমি তারপরও থামলাম না, আমি দৌড়ানো শুরু করলাম। তো দৌড়ায় দৌড়ায় যাচ্ছি, আমি যখন নাকি ওই মেনশনের কাছে চলে আসছি তখন মনের মধ্যে একটু সাহস ফিরল, মনে হলো যে কোন একটা মানে বিপদ থেকে বেঁচে আসছি। তো আমি তো একদম এত মানে দৌড়াইছি যে আমি ঘেমে নিয়ে গেছি। তো আমি এসে ওখানে দেখলাম যে ওই যে ওখানে যে সার্ভিস পার্সন আছে দাঁড়ায় আছে, আমার দিকে তাকায় আছে একদম। তো সে আমার দেখে বলল যে ওয়াট হ্যাপেন্ড টু ইউ, মানে এখানে তুমি দৌড়ায় কোত্থেকে আসতেছ? তাই আমি বললাম যে আমি রাস্তার মধ্যে যে একটা কুকুরের দেখা পেয়েছি, কুকুর আমাকে এখানে ধাওয়া করছিল। সে বলছে লোকটা মানে চোখ টোক একদম অন্যরকম হয়ে গেছে, বলছে কুকুর দেখছে, কুকুর ধাওয়া দিছে। স্যার তুমি কত দূর গেছিলে এখান থেকে? তাই আমি বললাম যে আমি হাঁটতে হাঁটতে সেমিটারি। তখন বলতেছে তোমাকে কি কেউ বলে না এখানে না যেতে? তো বলে হ্যাঁ, তোমার আগে একজন ছিল, সে বলছে আমাকে দূরে যেতে না, বাট তোমার কথা শুনতে তো আমি ওইভাবে বাউন্ড না, এইখানে তো আমাকে ওরকম ভাবে কেউ গার্ড করে রাখতেছে না, আমি এখানে গেস্ট হিসেবে আসছি কাজের। সো তো বলছে না স্যার এখানকার কিছু ম্যানার আছে সেগুলো মেনটেন করতে হয়। যাই হোক, আমি তখন তাকে বলছি যে ইউ ডোন্ট টিচ মি ম্যানার, এই বলে আমি হেঁটে চলে গেছি, সোজা চলে গেলাম আমার রুমে। তো যেই রুমটা আমাকে দেওয়া হয়েছিল সেই রুমটাতে আমি ঢুকলাম, ঢুকে তাড়াতাড়ি আমার মতো মানে চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমি শাওয়ার নিয়ে নিলাম তাড়াতাড়ি, কারণ আমার একদম মানে অন্যরকম লাগতেছিল। তো যাই হোক শাওয়ার নিয়ে আমি আসছি, এসে রুমের মধ্যে আমি চিন্তা করলাম যে না এই জায়গাটা সুবিধার না, আমি ওই ওই রুমের মানে তুমি যেরকম একটা রুমে ছিল বারান্দাওয়ালা, এই রুমের কিন্তু বারান্দা আছে, বাট এই রুমের বারান্দাটা কিন্তু এই পাশে, তুমি তো হয়তো সামনের দিকে ছিল, এখানে আমাকে ওই পাশে ছিল, ওই জায়গাটা আরো ডার্ক অন্যরকম। তো আমি ওই বারান্দার ওখানে জাস্ট ওই কার্টেন সরা একবার দেখলাম, দেখে দেখতেছি যে ওখানকার গাছপালাগুলো একদম ন্যাড়া এবং অন্যরকম, মানে ভয় লাগে দেখলে। আমি তাড়াতাড়ি ওই মানে আমার একটা ভয় কাজ করতেছে ওই বাসা সম্বন্ধে, তো আমি তাড়াতাড়ি পর্দা টর্দা আবার টেনে শুয়ে পড়লাম, আমার ওই বেড সাইড ল্যাম্প নিভাইলাম না, আমি ঘুমাই গেছি। আমি হঠাৎ করে গড়গড় শব্দে আমার ঘুম ভাঙছে, মনে হচ্ছে গড়গড় করে কেউ মানে শব্দ করতেছে। আমি ফট করে উঠে দেখছি যে আমার বিছানার পায়ের কাছে একটা কুকুর বসা, বুঝতে পারতেছি আমি বেড সাইডে ল্যাম্প নিভানো, কুকুর বসা যে ওটা চোখের আলোতেই বুঝতে পারতেছি যে একটা কুকুর, এবং সে যেভাবে গড়গড় করতেছে মানে মানে তোমার কলিজা একদম উড়ে যাবে এরকম, ওখানে গড়গড় করতেছে। আর তার পেছনে আমি শব্দ পেলাম, কেউ একজন কিছু বলতেছে ফিস ফিস করে, এবং তাকায় দেখলাম যে একটা মহিলার অবয়ব হবে, সেটা ওই কাউচ ছিল যে কাউচের কাছে দাঁড়ানো, এবং রুমের মধ্যে যে হালকা আলো আধারি ওই যে কার্টেনের ফাঁক দিয়ে আসছে, কার্টেন যখন আমি খুলছিলাম কার্টেনে হালকা ফাঁক রয়ে গেছে, ওখান থেকে আর একটু চাঁদের আলো আসতেছে, এটাতে আমি বুঝতেছি যে একটা মহিলার অবয়ব দাঁড়ায় আছে, মহিলাটা পুরো ভেইলে ঢাকা। তো আমি আসলে তখন হিতহিত জ্ঞান শূন্য চিৎকার করা শুরু করছি, মানে আমার মানে টু দ্য টপ অফ মাই লাংস, আমি যত জোরে পারছি মানে আমি চিৎকার করছি, মানে একদম পুরা কোনো কোনো কথা নাই চিৎকার করতেছি। তো আমার চিৎকারের ফলে অনেকক্ষণ পরে দেখলাম যে আমার দরজার মধ্যে দুর্দাঁড় করে শব্দ হচ্ছে, কোনো সার্ভিস পার্সনরা আসছে। তো এসে তারা যখন নাকি দরজাটা মানে তারা খুলে ফেলবে ওখানে, তাদের কাছে এক্সট্রা চাবি আছে, এই সময় আমি লাফ দিয়ে উঠে যে দরজাটা খুললাম অন্ধকারের মধ্যে, দরজা খোলার সাথে সাথে রুমের যে ল্যাম্প আছে জ্বলে উঠলো, আমার বেড সাইড ল্যাম্প, তারা ঢুকলো দুজন, ঢুকে বললো যে স্যার আর ইউ অল রাইট, মানে এইভাবে চিৎকার করতেছেন কেন? তখন আমি বললাম যে আই জাস্ট সো আ ডগ, এরকম একটা ডগ আমার রুমে এসে রুম করছে আর এই ব্যাপার। তো তারা জাস্ট মুখ চাওয়াচাই করলো, আর কিছু বললো না আমাকে। তো বললো যে আপনি কি ঠিক আছেন? তখন আমি বললাম যে তোমরা চেক করো এখানে কুকুর কোথায় আছে। তোরা দুজনেই গেল চেক করলো, আমার ব্যাথরুম চেক করলো, বারান্দা চেক করলো, কোথাও কোনো কুকুর তো মানে ধারে গেছে। এবং তারা বলতেছে ইউ প্রবলি হ্যাড এ নাইটমেয়ার, তারা বলতেছে যে দুঃস্বপ্ন দেখছি আমি। তো আমি মানে মানে এটা মানে বিশ্বাস করতে পারি না, কারণ এই কুকুর তো আমি দেখে আসছি একটু আগে সিমিটারিতে, এবং এখানে ছিল কিভাবে কি। যাই হোক ওরা দুজন চেক টেক করে বললো যে স্যার এরকম ই করো না, তুমি থাকো অসুবিধা নাই, আর আমাদের একজন এখানে ডিউটিতে আছে ঘোরাফেরা করতেছে, কোনো দরকার হলে জাস্ট তোমার ইন্টারকমে এখানে কল দিও, অথবা দরজা খুলে যদি এখানে এসে মানে ইজ এনিবডি দেয়ার বললে আমরা চলে আসবো এখানে। তো যাই হোক ওরা চলে গেল, আমি তো ভয়ে কাঁপতেছি, লাইট জ্বলতেছে রুমে, তো মানে খুব অন্যরকম একটা অবস্থা, আমার ভয় প্রচন্ড ভয় লাগতেছে। আমি চিন্তা করলাম আর ঘুমাবো না, আমি উঠে বসলাম, উঠে ওদের ওই ইন্টারকমে কল দিয়ে বললাম একটা কফি দিতে। তো একটু পরে কফি নিয়ে আসলো একজন, তো যে কফি নিয়ে আসছে সে আমাকে বলতেছে যে তুমি নাকি ভয় পাইছো, যে নিয়ে আসে তিনি একজন বয়স্ক লোক, তো তিনি বলতো তুমি নাকি ভয় পাইছো, আমি বললাম যে হ্যাঁ এরকম এরকম ব্যাপার। তো সে তখন বললো যে আমি তোমারে বলবো যে এখানে ঘটনা কি, বাট ইউ ক্যান ইউ হ্যাভ টু প্রমিস মি যে তুমি কারো কাছে বলবা না। তো আমি বললাম যে না আমি বলবো না। তখন সে আমাকে বললো যে ঘটনাটা যে আমাদের যে এখানকার যে মূল ওনার ছিল আগে, মানে এই ম্যানশনের যে মূল মালিক, মানে এখনকার যে মালিকের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, সে তখন ইন্ডিয়াতে গিয়েছিল ব্যবসার কাজে। তো তিনি ওখানে তার কাজকর্ম করছিলেন, তো একদিন তিনি একটা পার্টিতে অ্যাটেন্ড করেন, তাদের ওখানে একটা পার্টি হয়, সরকারি পার্টি ছিল। তো সেই পার্টি শেষে তিনি ব্যাক করতেছেন তার রেস্ট হাউসে, তো রাতের বেলা গভীর রাতে, তো তিনি তার ঘোড়ার গাড়িতে উঠে দেখেন যে ওখানে একটা কেওয়াজ হচ্ছে। কি কেওয়াজ? তো সেখানে তিনি তাকাইলেন, তার ঘোড়ার গাড়িকে স্লো করতে বললেন, বলে তিনি তাকায় দেখলেন যে কিছু মানুষ এরকম একটা মেয়েকে বেঁধে নিয়ে যাচ্ছে, মেয়েকে বেঁধে নিয়ে যাচ্ছে, তাদের হাতে মশাল এবং তারা কোথাও নিয়ে যাচ্ছে তাকে। তো তিনি জিজ্ঞেস করলেন তার যে গাড়োয়ান, তাকে জিজ্ঞেস করলেন যে এরা কই নিয়ে যাচ্ছে, বলছে এটা হচ্ছে ডাইন, তাকে ধরছে, তাকে ই করবে, তারা মানে ক্ষতি করবে আর কি, তাকে শেষ করে দিবে। তো তখন সেই যে আমাদের পুরনো যে ই ছিলেন, যে এই ফ্যামিলির যিনি ই ছিলেন গ্রেট গ্র্যান্ডফাদার, তিনি তখন সেখানে বলেন যে না এটা বাধা দিতে হবে। তো তিনি তার সাথে গার্ড ছিলেন, তাদেরকে বললেন যে এদেরকে বাধা দাও। তো তারা গিয়ে ওখানে বাধা দেয় এবং এটা নিয়ে বিশাল ওখানে সমস্যা হয়, ঝগড়া ঝাঁটি এটা সেটা। তো তিনি বলেন যে এটা কখনোই হতে পারে না, এটা হলে কিন্তু সমস্যা হবে, আমি এগুলো কমপ্লেন করব, আর তখন তো কলোনিয়াল শাসন, সমস্যা হবে। তো ওইখানকার মানুষজন একটু ভয় পেল তার এই শাসনতে এবং তার সোলজাররা এখানেই করলো। তো বিশাল একটা মানে ঝামেলা করে তারা তিনি বললেন যে এই মহিলার নামে যদি কোনো এলিগেশন থাকে সেটা তোমরা এসে যা করবা এবং সেটা তখন ব্যবস্থা হবে, বাট একে তোমরা কোনো ক্ষতি করতে পারবা না, এভাবে এটা সম্ভব না। তো তিনি সেই মেয়েটাকে ওখান থেকে উদ্ধার করেন, সে মেয়ে ছিল খুবই সুন্দরী। তো তিনি তাকে সাথে করে নিয়ে আসেন ওখানে তার রেস্ট হাউসে এবং থাকতে দেন, এবং দেখা যায় পরদিনও তিনি সেই মেয়েকে ওখানে দেখেন এবং মেয়েটা তার সাথে কথাবার্তা বলেন খুব সাবলীল ভাবে, এবং তিনি বেশ পছন্দ করেন তাকে, মেয়েটা খুব চটপটে অনেক কিছু পারে এবং সে ইংরেজিও জানত কিছু। তো যাই হোক, তিনি কথা বলতে বলতে মেয়েটার প্রতি তার একটা আসলে চলে আসে, ভালোবাসা চলে আসে, এবং তিনি ওই মেয়েটাকে ওখান থেকে রক্ষা করে নিয়ে আসেন, তিনি ইংল্যান্ডে নিয়ে আসেন। কিন্তু তাকে কিন্তু বলছিল ওখানকার মানুষজন প্রায় অনেকে দেখা করে বলছিল যে আপনি কিন্তু ভালো করলেন না এই কাজটা, সে কিন্তু একটা ডাইন, সে কিন্তু ডাইন, এবং তাদের ভাষায় অনেকে বলতো চুড়েল, হ্যাঁ সে সমস্যা করত। যাই হোক, সেই যে গ্রেট গ্র্যান্ডফাদার যিনি ছিলেন তিনি নিয়ে আসেন তাকে, এবং এনে তাকে তিনি এই তার যে এখানকার যে মেনশন বা তার ওখানে রাখেন এবং তাকে তিনি বিয়েও করেন। তো যাই হোক, তারা এরকম চলতো, মানে খুব সুন্দরভাবেই তাদের জীবনযাপন চলতো। তো একবার তিনি এরকম ফাইন্ড আউট করেন যে এই মেয়েটা আসলেই উইচক্রাফট করে। তো উইচক্রাফট করে তিনি যখন মানে তাকে দেখেন যে এরকম উইচক্রাফট করে, তিনি তখন তাকে বলে যে তুমি, তোমাকে তো আমি কিছু করবো না, তুমি চলে যাবো আমার এখান থেকে, থাকবা না, অ্যাকচুয়ালি তোমাকে আমি আবার ইন্ডিয়া পাঠিয়ে দিব, কারণ তোমাকে আমার এখানে রাখা সম্ভব না, তোমার এখানে কেউ নাই, সুতরাং তোমাকে আমার এখানেও ছাড়া সম্ভব না, আর আমি তোমার এগুলো মেনে নিতে পারবো না। তুমি যদি আমার কাছে এখানে সবকিছু ক্ষমা চেয়ে বলো যে এই জিনিস আর করবো না, তাহলে তোমার সাথে আমি কথা বলতে পারি, এছাড়া আর বলবো না। তো যাই হোক, তিনি এরকম রাগারাগি করে চলে যায়। তো যাই হোক, পরদিন তিনি ওই দিন রাগ করে তিনি আরো ওই ঈশের কাছেই যান না, সেই যে তার স্ত্রী বিয়ে করছিলেন যে তার কাছে যান না। তো পরদিন তিনি দেখেন সকালবেলার থেকে তার স্ত্রীকে আর পান না তিনি। তো তিনি একটু মানে অবাক হন যে কই গেছে, এখান তো তার কোনো যাওয়ার জায়গা নাই। তো সে জানতো যে এখানে তারা যেখানে থাকতো এই এই মেনশনটা না, কিন্তু এখান থেকে আরো ওয়েস্টে গেলে এই যে মালিকের মানে এই ফ্যামিলির আরো একটা বড় মেনশন আছে, ওই মেনশনটা এখন একদম খালি থাকে, ওইটা পাহাড়ের উপরে, এবং ওইটাতে জাস্ট মেইনটেইন করে রাখে, ওইটা কিন্তু বেশ হন্টেড, মানুষ ভয় পায় এখানে গেলে। যাই হোক, ওই মেনশনটায় তারা থাকতো। তো সকালবেলা তিনি যখন পান না, তিনি একটু চিন্তিত হলেন কই গেছে। তো তিনি নিজের মতো বসলেন ওখানে, বসে তিনি কফি খাচ্ছেন এবং তিনি নিজের মতো চিন্তা ভাবনা করতেছেন যে তার এগুলা কি হলো, মানে তিনি কিন্তু ওই মেয়েকে খুব ভালোবেসে ফেলছিলেন। এর মধ্যে তার ওখানকার দুই একজন কর্মচারী ছুটে আসলো, এসে বলল যে আপনি আসেন তাড়াতাড়ি দেখে যান। তিনি তাদের বললেন যে কি ব্যাপার, তোমরা এত ব্যতি ব্যস্ত কেন, কি হয়েছে? তো তারা জাস্ট মাথা নিচু করে বলছে আপনি আসেন। তো তখন উনি বেরোলেন এখান থেকে এবং বের হয়ে তিনি তাদের সাথে গেলেন। তো গিয়ে দেখলেন যে সেই যে পাহাড়ের একটা অংশ ছিল উঁচু, তার থেকে নিচে অংশটা বেশ নিচু। তো ওই কোনা একেবারে এ যে তারা নিয়ে গেল তাকে, যে দেখলেন যে উপর থেকে দেখা যাচ্ছে যে তার যে স্ত্রী, সেই যে ভারতীয় নারীকে তিনি বিয়ে করছেন, সে নিচে পড়ে আছে, এই উঁচা থেকে একদম নিচে পড়ে আছে, মানে বেশ বাজে অবস্থা। এবং তার যে কুকুর ছিল, তাদের একটা কুকুর ছিল বাসায়, সে কুকুরটাও পড়ে আছে ওখানে। খুবই মানে আশ্চর্যজনক ব্যাপার, এই উপর থেকে কুকুরটাও পড়ছে এবং সেও পড়ছে, খুবই আশ্চর্যজনক ব্যাপার। তো তিনি ওইখানে ভেঙে পড়েন। যাই হোক, তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন অনেকদিন। তো তারপরে তিনি সেই মানে তার স্ত্রীর কবরের ব্যবস্থা করেন, তো এখানে তিনি ক্রিপ্ট করেন এবং এখানকার যে পুরনো তাদের ফ্যামিলি সেমিটারি আছে সেইখানেই তাকে করা হয়, সমাহিত করা হয়। তো সমস্যা যেটা হয় যে ওনার এই মেনশনেও কিন্তু তারা আসতেন, প্রায় আসতেন, এটাও কিন্তু অনেক পুরনো মেনশন, এখানেও আসতেন। তো এই মেনশন বা ওই মেনশন পুরো জায়গা প্লাস সেমিটারি বা পুরো এলাকাতে নাকি ওই যে রানীকে প্রায় দেখা যায় এবং মানুষজন ভয় পায়। হ্যাঁ, মানুষজন ভয় পায়, এরকম অনেকেই আমাদের এখানকার যারা কর্মচারী ছিল তারা দেখছে যে ওই যে তার যে সেমিটারির কাছে সে ফ্লোট করতেছে, লেভিটেট করতেছে উপরে, এবং এরকম এক নারী এরকম লেভিটেট করতেছে, খুবই ভয়ের ব্যাপার। এইটা মানে ভারতবর্ষে এদেরকে চুড়েল বলা হয়। তো অনেকেই বলে যে ওই নারী আসলে চুড়েল ছিল, ওনার স্ত্রী চুড়েল ছিল, তিনি ভারত থেকে যে নিয়ে আসছিলেন যাকে, সে আসলে ওইখানে তারা তো নিয়েই যাচ্ছিল তাকে শাস্তি দিতে। তো এই হচ্ছে অবস্থা। এগুলা শুনে আমি বেশ ভয় পাই। আর আমি আসলে নাদিম এত সাহসী মানুষ না, তো ওই লোকের সাথে কথা বলে আমি তাকে বলি যে তুমি একটু ওয়েট করো, আমি এখানে মানে লাইট বেরোলে আমি চলে যাবো তাড়াতাড়ি। যাই হোক, ওই লোক আমার সাথে আরো অনেকক্ষণ এমনি গল্প করে, করার পর আমি ভোরবেলা ওখান থেকে বের হয়ে চলে আসি। তো এই ছিল আমার ঘটনা ওই ওই অঞ্চলে, ওই ওই সেই ম্যানশনে। তো তুমি যে যা দেখছো বা যা যতটুকু দেখছো, কুকুর যেহেতু মিলে যায়, তুমিও কুকুর দেখছো, যেটা মিলে যায় ওই যে ছায়া যেটা দেখছো তুমি বলছো, আই স্ট্রংলি বিলিভ যে ওইটা ছিল সেই যে ডাইনি, সে হয়তো তোমার পাশে শুয়েছিল ওই দিন। তো নাদিমের সারা শরীরে পুরোপুরি ঘুষ পাম্প হয়ে যায় তখন, সে মানে প্রচন্ড ভয় পায়, দোয়া দুরুদ পড়ে ওই সময়। তো নাদিম এই ঘটনাটা শোনার পর তার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে এবং সে পরে চিন্তা করছিল সে একবার ঘুরতে যাবে ওই জায়গাটায়, সে আবার যাবে এবং কাউকে মানে কিছু না জানিয়েই যাবে, মানে ওখানে গিয়ে হোটেলে থেকে একদিন ওই জায়গাটা ঘুরবে। তো সেটা আর করা হয়ে উঠে নাই। তো এই ছিল নাদিম সফায়াতের কাহিনী, তিনি রবার্ট হাউলিং এর ঘটনা মানে এক্সপিরিয়েন্সটা, তার নিজের কিছু অংশ এবং রবার্ট হাউলিং এর কিছু অংশ শেয়ার করলেন। যাই হোক, তিনি তার নিজের নামটা ছদ্মনাম ব্যবহার করছেন আর তিনি চাইছেন ঘটনাটা আমি যেন আমার মতো করে শেয়ার করি। তো আমি চেষ্টা করেছি আমার মতো শেয়ার করতে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর আমাদের কাছে আপনাদের মতামত শেয়ার করবার জন্য আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে adbhuture@gmail.com, which is odbottore@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, আপনার নিজের কাছে যদি কোনো ঘটনা থাকে এবং সেটি যদি মানসম্মত হয় অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেবেন অন্য কারো ঘটনাও সেই মানুষের কনসার্ন নিয়ে, পাঠিয়ে দেবেন লেজেন্ড বা মিথ, যদি সেগুলো মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তবে ঘটনা পাঠানোর সাথে সাথে শেয়ার করার কোন নিশ্চয়তা দিতে পারছি না, যেটা হয় আপনাদের অনেকের ইমেল এসে জমে থাকে এবং সেগুলো কিন্তু আসলে আমাদের কিন্তু লোক সংখ্যা খুব বেশি না, সেগুলো আমাদের মধ্যে যারা যারা আছেন অ্যাডমিন তারা এগুলো নিয়ে সর্ট আউট করেন, সময় করে পড়েন এবং আমার কাছে দেন, যেটা তাদের কাছে ভালো লাগে। মনে হয় একসাথে তিনটে ঘটনা পড়ার পর যেটা তার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা আমার কাছে দেয়। তো আমি দেখার পর যদি আমার কাছে মনে হয় সেটা শেয়ার করার মতো, আমি আমার মতো শেয়ার করে ফেলি। এভাবে কিন্তু আমরা সর্ট আউট করে করি এবং আমাদের ঘটনাগুলো জমে থাকে এবং যখন ঘটনার ফ্লো কমে একটু তখন আমরা আবার দেখি অন্যান্য ঘটনাগুলোর মাঝ থেকে পিক করে নেই। আসলে অনুষ্ঠানের মানটাকে বজায় রাখাটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট ব্যাপার। আপনাদের সবার অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশন আমাদের কাছে অনেক দামি, আপনাদের সবার প্রতি আমাদের ভালোবাসা। কিন্তু আপনারা সবাই নিশ্চয়ই চান যে অদ্ভুতুরের প্রত্যেকটা ঘটনা ভালো হোক, অদ্ভুতুরের প্রত্যেকটা ঘটনা আপনারা পছন্দ করেন। আপনাদের কাছে অনুষ্ঠানটাকে সুন্দর করে রাখার জন্যই কিন্তু আমরা এই মেল শর্টিংটা করি এবং ঘটনা বাছাই করে করে শেয়ার করি। তো যাই হোক, এখন আমি চলে যাব, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর যাবার আগে একটি রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতুরিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আনিসুজ্জামান চৌধুরী ঢাকার বনশ্রী থেকে। আনিস সাহেব তার নিজের জীবনের একটি ঘটনা শেয়ার করেছেন আমার কাছে এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব আনিস সাহেবের শেয়ার করা ঘটনায়। আশির দশকের শেষের দিকের কথা, আনিস সাহেবের বাবা তখন একটা চাকরিতে আছেন এবং এই চাকরিটা তিনি করছেন কোন একটা শিল্প কারখানায়, যেটার অ্যাকচুয়ালি তিনি স্থান বা নাম কিছুই শেয়ার করবেন না সঙ্গত কারণে। এটা বাংলাদেশের কোন একটা জেলায় ছিল এবং এটা নদীর পাড়ে অবস্থিত এবং আনিস সাহেবের বাবা ছিল সেটার প্রধান, সেটার দায়িত্বে ছিলেন তিনি। এই কারখানাটা বিশাল বড় একটা জায়গা নিয়ে, এখানের মধ্যেই কিন্তু আনিস সাহেবের বাবা, তিনি সেখানকার যে প্রধান দায়িত্বরত মানুষ, তার বাসাও এখানে, এছাড়া সেখানকার যেই কল বা ফ্যাক্টরি যেটা সেটাও সেখানে, এছাড়া তাদের অফিস যে তাদের কাজের অফিস সেটাও সেখানে। তো যাই হোক, মূলত ওই পুরো কম্পাউন্ডের মধ্যেই তাদের সবকিছু। তো আনিস সাহেবরা যখন সেখানে পোস্টিং হয়েছিলেন, আনিস সাহেবের যতটুকু মনে পড়ে তখন তার বয়স দশ বছরের মতো, বছর দশেক বয়স তার। তো আনিস সাহেবের বাবা অন্য এক ডিস্ট্রিক্ট থেকে বদলি হয়ে এখানে এসেছিলেন এবং এই কারণে আনিস সাহেবের স্কুল লাইফ খানিকটা ব্যাহত হয়ে গিয়েছিল তখন, কারণ ও ওই ডিস্ট্রিক্টে পড়াশোনা করতেন ওখানকার স্কুলে, সেখানেই তার শুরু হয়েছিল। আর এর মাঝে এইভাবে চলে আসায় একটু সমস্যা হয়ে গেল, এখানে তখনও কোন স্কুল তার বাবা ঠিক করেনি কোথায় পাঠাবেন। আনিস সাহেব মোটামুটি মানে ঘোরাফেরা করে এই দিন কাটাচ্ছেন দিনের বেলা এবং তার কাছে বেশ ভালো লাগছে, কারণ যেই বাসাটা তাদের মানে যেই তাদের যে মূল বিল্ডিংটা যেখানে তারা থাকছে, এটা পুরো পুরনো একটা বিল্ডিং এবং খুব সুন্দর অনেকটা জমিদার বাড়ির মতো, বেশ বড়। এবং এখানকার যে জানালাগুলো সেগুলোর সাইজ বলেছেন যে সেগুলোতে আনিস আব্দুল উঠে দাঁড়াতেন, তারপরও প্রায় তার মতো আরেকটা আনিস ধরে যেত, এত বড়। এরকম বড় বড় জানালা এবং সেই জানালার উপরে আর্চ করা, এরকম আর্চ করা পর্দা লাগানো, ভারী পর্দা লাগানো ছিল, খুব সুন্দর করে সাজানো। এবং এই বিল্ডিং এর যে ছাদ, সেই ছাদও বেশ উঁচু, মানে খুব সুন্দর একটা বাড়ি। আনিস সাহেব মানে এত বড় বাড়ি দৌড়াদৌড়ি করে কাটাচ্ছিলেন, এই তুলনায় তাদের আগের যে বাসাটা ছিল সেটা বেশ ছোট। এবং এই বাসার পাশে হরেক রকম গাছ, মানে তাদের জানলা খুললে এখান থেকে মানে বিভিন্ন রকম মোটা মোটা গাছ দেখা যায়, এবং গাছগুলো অনেক বয়স্ক, গাছের ডালপালা মেলে গেছে, এগুলো উপর দিকে উঠে গেছে, তাদের সেই দোতলা ভবন ছাড়াই উপর দিকে উঠে গেছে। আর বাড়ির পেছন দিকে জানালা দিয়ে দূরে, বেশ খানিকটা দূরে গাছগাছালির পরে বেশ খানিকটা জায়গা, সেখানে বাউন্ডারি ওয়াল, বাউন্ডারি ওয়ালের ওই পারে নদী দেখা যায়, খুব সুন্দর একটা নদী গেছে বাসার একদম কাছেই। এবং দেখা যাচ্ছে বড় বড় নৌকা সেখানে চলাফেরা করে, ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে। আনিস সাহেব খুব মানে আগ্রহ নিয়ে তাকায় তাকায় দেখতেন, তার কাছে বেশ ভালো লাগত। তাদের বাসার মেম্বার কিন্তু খুব কম, মানে তার বাবা মা তার ছোট মামা, এই তিনজনই। আর এই বাসায় একজন ভদ্রমহিলা আছেন, কাজ করেন, তিনি এসে এটা ওইটা করে দিয়ে যান। আর তাদের মালি আছেন, মালি কাম কেয়ারটেকার, সে ওখানে মানে ওই বাড়িটার ওই জায়গাটাই দেখেন, পিছনে যে বাগান সেটাও দেখাশোনা করেন। এই লোকটা অনেকটাই অন্যরকম, আনিস সাহেবের কাছে বেশ মানে ভয়ই লাগতো তাকে দেখতে, বেশ বয়স্ক, এবং তার হাত পা মনে হতো যে তার যে হাতের রগ সব গোনা যায়, দেখা যায় এরকম, মানে শিরাগুলো একেবারে দেখার মতো এরকম জেগে জেগে আছে। আনিসের বেশ ভয় লাগতো, এবং সে খুব গম্ভীর, কথা বলে না কারোর সাথে, তার বাবার সাথে কথা বলতো, জাস্ট মাথা নেড়ে নেড়ে উত্তর দিত। কিন্তু আনিস সাহেবের আম্মু কোনো কথা বললেই দেখা যেত যে মাথাটা নিচু করে কেমন করে তাকাতো মাটির দিকে, আর মানে খুব মানে বিরক্তি ভরে উত্তর দিত। আনিস সাহেবের আম্মু খুব একটা পছন্দ করেনি এই ভদ্রলোককে, কারণ তার ব্যবহারের কারণে। এখন সে ছাড়া তো আসলে এখানের কেয়ারটেকারের কাজ আর কিছু নাই, মানে আর কেউ নাই এখানে। এই ভদ্রমহিলা যে কাজ করেন, যে মানে বাসার কাজ টাজ করে দিয়ে সন্ধ্যার সময় চলে যান, তিনি আর সন্ধ্যার পর আসেন না, তিনি এখানে থাকেনও না। তো এই যে ভদ্রলোক যে আছে এই কাজ করেন, তার মানে মালি যে, তার এই কোয়ার্টারের পিছনে একটা থাকার রুম আছে, এবং ওই জায়গায় অনেক গাছগাছালি, যেখানে সে থাকে চারপাশ দিয়ে গাছগাছালি ঘিরে রাখছে, এবং বলে ঝোপের মতো হয়ে গেছে। আনিস সাহেব গিয়ে দেখছে ওইখানে, আনিস সাহেব যখন দেখছে তখন আনিস সাহেব একটা বল নিয়ে গেছিল খেলতে খেলতে, এবং বলটাকে সে এরকম কিক কিক মারে, এবং বলটা যে উড়ে পড়ে ওই লোকের যে কোয়ার্টার বা যেখানে সে থাকে যে ঘরটা সেটার কাছে। আনিস সাহেব যখন আনতে যায় তখন নাকি লোকটা খুব গলা মানে বাচখাই ভাবে বলে যে এইখানে খেলবা না, এইখানে আসবাও না, এইভাবে তাকে বলে। তো কণ্ঠের মধ্যে এমন কিছু ছিল, আনিস সাহেব বেশ ভয় পেয়ে যায়। তো তিনি তাড়াতাড়ি ওখান থেকে বলটা নিয়ে চলে আসেন, আম্মুকে এসে বলেন যে এইভাবে করে কথা বলে মালি। তখন আম্মু বলে যে তার সাথে কথা বলবা না, ওদিকে যাবা না, সে যদি এরকম করে তোমার সাথে তুমি কথাই বলবা না, তার সাথে তোমার আব্বুকে বলবা। তো আনিস সাহেব আর চেষ্টা করতো ওই মালি ভদ্রলোককে এড়ায় চলতে, তিনি তার ঘরের মধ্যেই খেলাধুলা করতেন, মাঝে মাঝে তাদের বাসার সামনে যতটুকু ফাঁকা জায়গা ওখানে খেলতেন। ছাদ, এই ছাদের কাছে আনিস সাহেব যাওয়ার চেষ্টা করছেন কয়েকবার, মানে সিঁড়ি দিয়ে হেঁটে ওদিকে যাচ্ছেন। তো খুবই আশ্চর্যজনক ব্যাপার যে তিনি যখনই যাওয়ার চেষ্টা করছেন, নিচ থেকেই মনে হতো যে সে মালি তাকে দেখতেছে, মানে সিঁড়ির নিচ থেকে ডেকে উঠত তাকে, এই ওদিকে যাবা না, ছাদে যাওয়া নিষেধ। তো তিনি ভয়ে ভয়ে দৌড় দিয়ে নেমে আসতেন, মানে আনিস সাহেবের ভয় লাগতো এই লোকটার কণ্ঠ শুনলেই। কিন্তু তার কাছে খুব অবাক লাগছে যে তিনি দুই তিনবার চেষ্টা করছেন, দুই তিনবারই এই লোক কিভাবে তাকে দেখলো। তো যাই হোক, এই এতটুকুর মধ্যে আনিস সাহেবের সীমাবদ্ধ জীবন, আর তিনি ঘরের মধ্যেই চলাফেরা করেন, দৌড়ান সামনে ওই যে নিচে লনে নেমে একটু খেলেন। আর তার প্রিয় ব্যক্তি হচ্ছে তার মামা, তার মামা অবশ্য তাকে হাঁটতে নিয়ে যায়। তার মামা যখন বাসায় আসেন, তিনি বাইরে বাইরে থাকেন, তার কাজকর্ম থাকে, তিনি আসেন, এসে তাকে মাঝে মাঝে নিয়ে যেতেন বিকালবেলা আনিস সাহেবকে হাঁটতে। এবং তার এই বাবার অফিসের পুরো কম্পাউন্ডটা তার মামাই ঘুরাইছে তাকে। সেই যে তার বাবার যে অফিস ঘর, যেটা মানে এখানে যে ফ্যাক্টরি আছে বা কলকারখানা আছে, সেটার ছাড়ায় আরো যেতে হয়। কলকারখানার এই পাশে আসলে কিন্তু বিশাল একটা দিঘি, এবং দিঘির ওই পাশে অনেক গাছপালা এবং নানা রকম পাখি ওখানে এসে থাকে। তো আনিস সাহেব তার মামার সাথে হাঁটতে হাঁটতে ওই দিঘি দেখছেন। তো তার মামা বলতেন যে ওই জায়গায় দেখছো জঙ্গল, ওখানে বাউ আছে, বাউ ধরবে, ওখানে কখনো ভুলে ওদিকে যাবা না। ওদিকে কিন্তু যাওয়া যায়, যাওয়ার মতো উপায় আছে, কারণ এদিকে হেঁটে যাওয়ার রাস্তা আছে, কিন্তু একদম ঘন জঙ্গলের মতো। তো তার মামা তাকে বলতো, যেহেতু আনিস সাহেব বয়স কম, এই কারণে বলতো যে ওখানে যাবেন, বাউ আছে। তো এগুলো বলতো, তার বাবার অফিস দেখাইছে, হেঁটে হেঁটে দেখছে। তো তার মামা তাকে নদীর পাড়েও নিয়ে গেছে হেঁটে, এবং ওই বাউন্ডারি ওয়াল পার হয়ে আরেকটা মানে বের হয়ে আরেকটা এই কলি দিয়ে নিয়ে গেছে নদীর পাড়ে। খুব সুন্দর লাগছিল আনিস সাহেবের। তো এই হচ্ছে তাদের নতুন থাকার জায়গা। তার বাবাকে সে বলে স্কুলে কবে যাব, তার বাবা বলে খুব শীঘ্রই স্কুলে ব্যবস্থা করতেছি, যাবো বাবা কোনো অসুবিধা নেই। এই হচ্ছে অবস্থা। আর সকালবেলা তার বাবা চলে যায় প্রতিদিন অফিসে, সকাল 9টার দিকে চলে যায়, এবং দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে 7টা-8টার দিকে তার বাবা ফিরে আসে। অফিসে একটা গাড়ি আছে, ওই গাড়ি নিয়ে যায়, জিপ গাড়ি আর কি, সেটা করে নিয়ে যায় নিয়ে আসে। আর সারাদিন আনিস সাহেব থাকে তার মায়ের সাথে, খেলে, পুরো বাড়িতেই তার একলা। মামা যখন আসে তখন একটু আনন্দ লাগে। এই হচ্ছে অবস্থা। তো ওই পুরো দৃশ্যপটটা আপনাদের সামনে বর্ণনা করে নেওয়ার কারণ হচ্ছে যে আপনারা তাহলে বুঝতে পারবেন যে এই ঘটনাটা কিভাবে কি ঘটেছে, এটা আপনাদেরকে জানানোর প্রয়োজন ছিল। তো আনিস সাহেব কিন্তু ওই যে বললাম খেলতে খেলতে লনে চলে যায়, আবার উপরে উঠে আসে, এভাবেই তার দিন চলে। কিন্তু তার খুব কিউরিয়াসিটি ছাদের উপরে, কারণ সে হেঁটে হেঁটে পাশে গেছে বাসার যে পাশের যে অংশটা যেখানে গাছগুলা মোটা মোটা গাছ এরকম, এগুলো উঠে গেছে, মনে হচ্ছে ছাদের উপরে হেলে গেছে। তো আনিস সাহেবের মনে হতো যে ছাদে যাওয়া যায় না কেন, আর ছাদে গেলে নিশ্চয়ই পেছনে অনেক সুন্দর, এই কারণে কিন্তু তিনি উঠতে গেছেন, মই মালি তাকে বলছে নেমে আসতে। তিনি খুব কিউরিয়াসিটি ফিল করতেন এবং মনে করতেন যে ছাদের উপর উঠলে নদীটা আর অনেক সুন্দরভাবে দেখা যাবে, এগুলো ভাবতেন। আর আরেকটা কারণে ছাদের উপর তার কিউরিয়াসিটি ছিল যে আনিস সাহেবের ঘরটা ছিল কিন্তু তার মা বাবার ঘরের পাশে, মানে একই ঘরে তারা ঘুমতেন না। আনিস সাহেবের আলাদা রুম ছিল, সেটা হচ্ছে তার বাবা মার ঘরের ঠিক পাশের ঘর, এবং সেখানে যাওয়া যায় একটা দরজা দিয়ে, মানে বাবা মার ঘর থেকে একটা দরজা দিয়ে ওই ঘরে যাওয়া যায়। এবং এই ঘরটাই হচ্ছে একেবারে কর্নারের রুম। এই রুমের দুইটা জানালা, একটা হচ্ছে বাঁ দিকে, সেটা দিয়ে ওই যে গাছগাছালির গোড়া ওই জায়গা দেখা যায়, এবং এখান থেকেই মোটামুটি ওই মানে ওই ড্রয়িং রুমের মতোই এদিক দিয়ে একদম দূর পর্যন্ত দেখা যায়। আর আরেকটা জানালা আছে এই পাশে, সেটা দিয়ে এই যে নদী দেখা যায়। তো দুইটা জানালাই আনিস সাহেবের রুমে। তো আনিস সাহেব যখন শুয়ে থাকতেন তার ঘরে, মাঝে মাঝে শুয়ে বিছানার মধ্যে শুয়ে আছেন, তখন তিনি শব্দ পেতেন, মনে হতো যে ছাদের মধ্যে মানুষজন চলাফেরা করতেছে বা দৌড়াদৌড়ি করতেছে, এরকম শব্দ হইত। মাঝে মাঝে বাচ্চাদের কণ্ঠ তিনি শুনতেন, যে মানে বাচ্চারা দৌড়াচ্ছে উপরে ছাদের। তা আনিস সাহেবের কাছে মনে হইত যে এই বাসায় তো আরো বাচ্চা আছে, ছাদে কে উঠে, এর জন্য কিন্তু তার আগ্রহ হতো। এবং তিনি কিন্তু তার আম্মুকে বলছেন যে আম্মু ছাদে মনে হয় কারা দৌড়ায়। তার আম্মু বলছে কোথায়, আমি কোনো শব্দ পাইনি, আর এই বাসায় আমরা ছাড়া কেউ থাকে না। আর আসলেও কিন্তু ওই বিল্ডিং এ আনিস সাহেবরা ছাড়া আর কেউ থাকতো না, কারণ ওই যে বিল্ডিংটা ওইটা নিচতলায় ছিল হচ্ছে একটা গোডাউনের মতো, ওখানে অনেক পুরনো জিনিসপত্র থাকতো, ওই ওই বাড়ির বা ওই বিল্ডিং এর বা অফিসের জিনিসপত্র থাকতো। তো ওই যে মালিক যে ছিলেন তার কাছে চাবি ছিল, সে মাঝে মাঝে খুলে ঢুকতো, ঢুকে তার কাজকর্ম পরিষ্কার এগুলো করে সে বের হয়ে যেত। এছাড়া কিন্তু আর কোনো কিছু নাই। আর ছাদের উপরে যাওয়া বলতে আনিস সাহেব অবশ্য একদিন দেখছেন যে মালি ছাদে উঠে মাঝে মাঝে, এবং সে উঠে যায় ঝাড়ু নিয়ে, এবং কিছু পড়তে পড়তে উঠে, কিছু বলতে বলতে সে উঠে। তো এই সিনটাও খুব অন্যরকম, মানে মালি কি জানি পড়তে পড়তে বলতে বলতে ছাদের দিকে উঠে, হাতে তার ঝাড়ু আর এরকম একটা ব্যাগের মতো নিয়ে, ছালার ব্যাগের মতো নিয়ে উঠে যায় আর কি। তো সে দেখছে যে উঠে সে ছাদের উপর গিয়ে দরজাটা লাগায় দেয়, এটাও সে দেখছে আনিস সাহেব। তো এই হচ্ছে ওই বাড়ির অবস্থা। তা একদিনকার কথা, আনিস সাহেব শুয়ে আছেন, বিছানায় শুয়ে আছেন, এবং তিনি তার ঘুম আসতেছে না, কারণ ওই দিন বেশ গরম পড়ছে, বেশ গরম, ফ্যানের বাতাস, ফ্যান ঘুরতেছে, ভ্যাপসা মনে হচ্ছে সবকিছু, মানে বেশ গরম, এবং রাত হয়ে গেছে। তখন তার বাবা মা গভীর ঘুমে অচেতন, সে বুঝতে পারছে যে সারা বাড়ি একদম নীরব হয়ে গেছে। তো আনিস সাহেবের ঘুম আসতেছে না, সে দেখতেছে যে তার যে এই পাশের জানলাটা, পায়ের কাছে যে জানলাটা, সেটা হালকা হালকা দুলতেছে ফ্যানের বাতাসে, আর ওই যখন দুলতেছে তখন একটু ফাঁক হচ্ছে, বাইরে একটু আলো এসে পড়তেছে, গাছের পাতাগুলো নড়তেছে, এগুলো দেখা যাচ্ছে। তো সে ওগুলো দেখতে দেখতে এক সময় তার কাছে খুব মানে অসহ্য লাগা শুরু করলো গরমে। আনিস সাহেব গেলেন, গিয়ে নদীর পাড়ের যে জানলাটা ওই পাশেটা ওইটি খুলে দিলেন। তিনি ভাবলেন যে খুলে দিলে একটু বাতাস আসলে যদি আমি মানে একটু ঠান্ডা লাগে। তো তিনি খুলে দিয়ে একটু পর্দা সরাই দিলেন। তো পর্দা সরাই দেওয়ার পর আসলেই এক ঝাঁক বাতাস ঢুকলো ঘরের মধ্যে। তো বাতাস ঢোকার পর আনিস সাহেবের কাছে বেশ ভালো লাগলো যে বাতাসটা অপেক্ষাকৃত ঠান্ডা। তো তিনি চিন্তা করলেন যে আমি এই পাশের জানলাটাও খুলে দিই, তাহলে একটা ক্রস ভেন্টিলেশন হবে। তো তিনি গিয়ে এই পাশের জানলাটাও খুলে দিলেন, পর্দাটা সরাই দিলেন। তো এই বাসায় তাকায় দেখতেছেন তিনি যে আকাশে চাঁদ উঠছে এবং গাছের পাতাগুলো নড়তেছে এবং আসলেই বাতাস এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে, ঘরটার মধ্যে যে একটা গরম ছিল সেটা কমে গেছে। রানী সাহেব ভাবতেছে যে আম্মু খামাখাই বলে জানলা খুলতে না, এটা কি জানলা খোলা রেখে ঘুমাইলে কি সমস্যা, কি সুন্দর নদীর বাতাস। আর দূরে দেখা যাচ্ছে যে নদীর মধ্যে কিছু নৌকা, সেগুলোর মনে হারিকেন বা কিছু জ্বালানো, সেগুলোর আলো জ্বলতেছে। তো বেশ ভালো লাগলো রানী সাহেবের এই গভীর রাতে এখানে দাঁড়ায় থাকতে। এই সময় তিনি উপরে শুনতে পেলেন, মানে তার যে ছাদ তার থেকে কিন্তু উপরেই কিন্তু তাদের ছাদ, মানে ওই ছাদ তো, ছাদের ওখান থেকে তিনি শব্দ পাচ্ছেন, মনে হচ্ছে কে জানি কথা বলতেছে এখান থেকে, মানে একটা মহিলার কণ্ঠে কথা বলতেছে। আবার তাদের দারোয়ানের কণ্ঠও তিনি শুনলেন, মানে দারোয়ান মানে সেই মালির কণ্ঠও তিনি শুনলেন। মালির কণ্ঠটা সে ভালো মতনই চিনে, তার খুব অপছন্দের একটা কণ্ঠ, আর কেমন যেন একটা খ্যাস খ্যাসে একটা মহিলার কণ্ঠ। তো আনিফ সাহেবের কাছে খুব আগ্রহ লাগলো, সেটা কি ব্যাপার, কথার কিছু বুঝতেছে না। হ্যাঁ, তো ওখান থেকে কি জানি বলতেছে একটা নারী কণ্ঠ, কি জানি বলতেছে এবং কণ্ঠটা ঠিক মতো তিনি কথা বুঝতেছেন না, তিনি যা শব্দ বুঝতেছেন কিছু একটা বলতেছে, আর ওই দারোয়ানও কিছু একটা বলতেছে। এবং একটা কথা তিনি শুনলেন, নে 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 নে, নিয়ে খা নিয়ে খা। তারপর তিনি শুনলেন, নে মর, নিয়ে খেয়ে মর, খেয়ে মর, এরকম একটা কথা। তো শোনার পর তার কাছে খুব অবাক লাগলো, এই দারোয়ান কাকে বলতেছে এটা, মানে এইরকম ভাবে নে মর। তো আনিস সাহেব তখন তার রুমের যে এই পাশে আর একটা দরজা আছে, এটা তার মা বলতো এটা খুলতে না তাকে, কারণ তার মা সবসময় চাইতো সে যেন তার মায়ের রুম দিয়ে চলাফেরা করে। তাদের এখানে যে ব্যাথরুম, ওই বাড়িতে কিন্তু অ্যাটাচ ব্যাথরুম নাই, মানে এই মানে এই পাশ থেকে গেলে তার মায়ের রুম দিয়ে গিয়ে ওই পাশে মেন দরজা খুললে সামনে হচ্ছে ব্যাথরুম। আর আনিস সাহেবের রুমে আরেকটা দরজা ছিল এই জানালার পাশেই, সেই দরজাটা খুললে ওই একই করিডোরে বের হওয়া যায়, যেইটা দিয়ে তার মানে আম্মুর রুমের মেন দরজা দিয়ে বের হওয়া যায়, সেম করিডোর এটা আনিস সাহেবের রুমের সামনেও আছে, মানে এখান থেকেও একটা ডিফারেন্ট দরজা আছে স্বতন্ত্র এই রুম থেকে বেরোনোর জন্য। কিন্তু তার আম্মু কখনো চাইতো না যে এখান দিয়ে সে মানে আসা যাওয়া করুক, তার আম্মু বলতো যে তার রুম দিয়ে মানে বেরোতে, এবং তার আম্মু জেগে উঠত, সে যখনই যেত রাতের বেলা বাথরুমে বা কিছু, তার আম্মু জেগে উঠত। তানি সাহেব তো তখন মানে কেবল তার কৈশোরে ঢুকছে এবং তার মনের মধ্যে একটা কিউরিয়াসিটি যে মানে ঘটনাটা কি ঘটতেছে, উপরে কে কথা বলতেছে এইভাবে এবং কি বলতেছে এগুলা, নে নিয়ে খা এরকম। তো তিনি আস্তে করে ওই তার রুমের দরজাটা ছিটখানিটা খুলে ফেললেন এবং ওইটা মানে একটু কচকচ শব্দ হলো, খুলে গেল। খোলার পর কিছুক্ষণ দাঁড়ায় রইলেন যে মানে তার আম্মু বা কেউ টের পাইছে কিনা, তো দেখলেন যে না কোনো শব্দ পাচ্ছে না। তখন তিনি আস্তেই করে দরজাটা মেললেন, মেলে করিডোরে বেরোলেন। এখন করিডোরের মধ্যে কিন্তু নিস্তব্ধতা, মানে একদম নীরব আর অন্ধকার। তার কাছে একটু ভয় লাগলো যে করিডোরটা এরকম ভাবে তিনি রাতের বেলা একা বেরোন নাই, এর আগে বেরিয়েছে তার আম্মার রুম দিয়ে, এদিক দিয়ে বেরোন নাই। তো যাই হোক, ভয় লাগা সত্ত্বেও তিনি আস্তে আস্তে হাঁটলেন, পা টিপে টিপে একদম আম্মুর দরজা পার হয়ে যখন সামনে আসছেন, তখন কিন্তু তাদের লিভিং রুমের কাছে চলে আসছেন। লিভিং রুমের ওই পাশে জানলার পর্দাগুলো সরা রাখছিল তার আম্মু, তো বাইরের আলো মানে চাঁদের আলো এসে পড়তেছে ঘরের মধ্যে, একটা আলো আধারির খেলা, কেমন যেন একটু লাগতেছে, গা কাটা দেওয়া একটা অবস্থা। তো যাই হোক, আনিস সাহেব ওইটা চিন্তা না করে হেঁটে গেলেন তাদের রুমের লিভিং রুম থেকে মেইন দরজার কাছে। তার ইচ্ছা মেইন দরজাটা খুলে তিনি ছাদের দরজার কাছে গিয়ে শুনবেন কে কথা বলতেছে, মানে ব্যাপারটা অনেকটাই দুঃসাহস, কিন্তু আনিস সাহেবের কিউরিয়াসিটি খুব বেশি যে ছাদের ব্যাপারটাকে কে কথা বলে। তিনি এর আগেও ছাদে মানে দৌড়াদৌড়ির শব্দ পাইছেন, চিৎকারের শব্দ পাইছেন। তো তিনি খুব সন্দর্পণে আস্তে আস্তে করে দরজার ছিটকানিটা খুললেন, তাদের মেইন দরজার, এবং ছিটকানি খোলার পরে তিনি চিন্তা করতেছেন তিনি পাল্লাটা মেলবেন কিনা। তো তিনি পাল্লাটা আস্তে করে মেললেন অল্প, তাদের সিঁড়িঘরের মধ্যে অন্ধকার, নিচে বাতি জ্বালাইছে ওই যে সেই যে মালি ছিল বা দারোয়ান, সে বাতি জ্বালাইছে, সেটার আলো হালকা আসতেছে এখানে। তিনি দরজাটা খুলে কিছুক্ষণ তাকায় আছেন, এই সময় তিনি একটা শব্দ পেলেন তাদের ছাদের দরজার কাছে, মনে হল ক্যাট কাঁচ করে দরজাটা খুলল ছাদের এখান থেকে, এবং ওইখান থেকে দেখলেন কে জানি বেরোইছে ছাদের থেকে। তো তিনি আস্তে করে তাদের ঘরের দরজাটা আরেকটু মানে মানে চাপায় ধরলেন যাতে কেউ না বুঝতে পারে দরজাটা খোলা। তিনি দেখতেছেন ওই চোখে মানে আস্তে করে চোখ রেখে আস্তে আস্তে অন্ধকারের মধ্যে দেখতেছেন যে কে জানি হেঁটে হেঁটে আসতেছে সিঁড়ি দিয়ে। তো নিচের যে আলো উঠছে সেটাতে সিঁড়ির মধ্যে একটা বেশ আলো আধারি তৈরি করছে নিচ থেকে, হালকা ভাবে দেখা যায়, তাদের বাসার সামনের বাতি কিন্তু বন্ধ। তো তিনি বুঝতেছেন আস্তে আস্তে নামতেছে কে জানি সিঁড়ি দিয়ে। তো তার বুকটা কাঁপতেছে থরথর করে, তার শরীরের মধ্যে একটা শিহরণ বয়ে গেছে, মনে হচ্ছে ঘটনাটা কি। তো তিনি একটু পরে খেয়াল করলেন যে ঠিক তার দরজার সামনে দিয়ে যাচ্ছে, মানে যে নামতেছে, তো তিনি ভয়ে ভয়ে ছিলেন যে তাকে না বুঝে ফেলে তিনি আছেন কে। তারপর কিছুক্ষণ পর তিনি খেয়াল করে একটু নেমে গেছে, তার দরজা থেকে আরো নেমে গেছে, তখন তিনি বুঝলেন যেহেতু নিচ থেকে আলো আসতেছে, আলোর একটু মধ্যে চলে গেছে, সেটা তিনি বুঝলেন ওই যে মালি সে নেমে যাচ্ছে, তার হাতের মধ্যে একটা থালা এরকম একটা থালার মতো সেটা সে নিয়ে নেমে যাচ্ছে। তো তিনি ভালো মতো খেয়াল করলেন যে থালাম নিয়ে কেমন যাচ্ছে এবং কেমন একটা মানে পচা টাইপের গন্ধ নাকে এসে লাগলো তার, মানে অনেকটা মাছ টাস পচে গেলে যেরকম সেরকম একটা গন্ধ এসে লাগলো নাকে। তো দেখলো যে ওই হেঁটে নিচে চলে গেল মালিটা। তো তিনি আর সাহস করতে পারলেন না, তিনি আস্তে করে দরজাটা চাপাই দিয়ে আবার আস্তে আস্তে চলে আসলেন, মানে চিটকানি মেরে আর কি তিনি চলে আসলেন নিজের রুমে, চুপচাপ ঢুকে আবার ওই জানলার কাছে গেলেন। তো জানলার কাছে যে তিনি কান পেতে শোনার চেষ্টা করতেছেন, তার ছাদের মধ্যে মনে হচ্ছে যে হুটোপুটির শব্দ, অনেকটা মনে হয় যে মানে দৌড়াদৌড়ি লাফালাফি করলে যেরকম শব্দ সেরকম একটা শব্দ হচ্ছে ছাদের মধ্যে অন্যরকম। তো তিনি অবাক হইলেন যেটা ব্যাপারটা কি, কে করতেছে এরকম শব্দ ছাদের মধ্যে হুটোপুটি করে কে। তো এগুলো করতে করতে তিনি যখন নাকি খুব আগ্রহ নিয়ে শুনতেছেন, পেছন থেকে তার আম্মুর কণ্ঠ শুনলেন যে কি ব্যাপার তুমি ঘুমাও না আনিস, কি হয়েছে তোমার। তো তিনি কেঁপে উঠলেন থরথর করে মায়ের কণ্ঠ শুনে, তো তাকে দেখলেন যে তার মা দাঁড়ায় আছে ওখানে, বলতেছে কি ব্যাপার। তো তার আম্মু রুমে মানে বাতি জ্বালায় দিল, তার তো সে বললো তুমি এখানে কি করতেছো জানলার কাছে, বলে যে আমি জানলা খুলছি গরম লাগতেছিল। তার আম্মু বলে জানলা খুলছো কেন, তোমাকে মানা করছি জানলা খুলে ঘুমাইতে না, আসো আসো এদিকে আসো কি বাথরুমে যাবা। তারপর নিয়ে তাকে জোর করে বাথরুমে নিল, তারপর সে পানি খাওয়াইলো, খাওয়াই বললো তুমি ঘুমাও আবার। তো তার আম্মু তো বসে থাকলো বিছানার পাশে, মাথায় হাত বুলাই দিল। তো আনিস সাহেব তখন বলতেছিল তার আম্মুকে যে আম্মু উপরে শব্দ হয় কিসের, তার আম্মু বলে কোথায় আমি তো কোনো শব্দ পাই না, তুমি ঘুমাও তো তোমার কেন ওই যে ছাদ নিয়ে এত চিন্তা, ছাদে ভালো না, ছাদ যেতে নিষেধ করছে, পুরানো ছাদ এখানে, এখানে ছাদ ঠিক মতো ক্লিনও করে না। তো আনিস সাহেব আবার তো এগুলো বললেন না তার আম্মুকে, কারণ তিনি যে দেখছেন মালিক কি নিয়ে নামছে এখানে এসে। তো তিনি চুপচাপ শুয়ে থাকলেন, তো এক সময় তার ঘুম এসে গেল, তিনি ঘুমায় গেলেন। পরদিন এরকম দুদিনের বেলা তার ঘোরাফেরা করছেন, তার অন্য কিছু মনে নেই এসে, এভাবে করে এরকম দু একদিন চলে গেল। তো এরপরে একদিন আনিস সাহেব এরকম বল নিয়ে খেলে বাসায় উঠছেন, কেবল বাসায় উঠে তার খুব চেষ্টা পাইছে, তিনি দরজা খোলা রেখেই তিনি আর মানে দরজা লাগাইতে মনে নেই তার, দৌড় দিয়ে চলে গেলেন ঘরের ভিতরে, গিয়ে তাদের রেফ্রিজারেটর থেকে পানির বোতল বের করে তিনি গ্লাসে যারা ঠান্ডা পানি খাচ্ছেন। তো যখন খাচ্ছেন তখন তিনি শব্দ পেয়েছেন তাদের দরজার সামনে, মনে হচ্ছে কেউ যাচ্ছে, খ্যাস 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 করে যাচ্ছে। তো তিনি মানে বুঝলেন না যে কে যাচ্ছে, এবং গেলে তো উপরের দিকেই যাবে, মানে নিচে তো আর যাবে না অথবা তাদের বাসায় ডুববে। তো তিনি চিন্তা করলেন কে ছাদের দিকে যাচ্ছে খুব আগ্রহে, তখন কিন্তু দুপুর, ভর দুপুর। তিনি দৌড় দিয়ে দরজার কাছে আসলেন, এসে দেখলেন যে দরজা তো অর্ধেক ভেজানো, মানে দরজাটা কিন্তু তিনি খোলা রেখে গেছিলেন, ওইটা মানে এমনি প্রেসারে যেমন আস্তে আস্তে একটু একটু এদিকে এসে যায় সেরকম এসে গেছে। তো তিনি হাত দিয়ে না ধরে আস্তেই করে তাকালেন এরকম দরজা দিয়ে। তো সিঁড়িঘর যথারীতি অন্ধকার, তার বাসার সামনে বাতি জ্বালানো নাই যেহেতু দুপুরবেলা। তো উপরে তাকায় দেখতেছেন যে ছাদের দরজাটা কেউ লাগাচ্ছে আর কি, ক্যাঁচ করে লাগাচ্ছে, মানে আলো বাইরে ছিল সেটা আলো এসে পড়ছিল উপরের দিকে, ওই আলোটা কমে গেল, আবার দরজাটা লাগাই দিল কেউ। তো তিনি বোঝার চেষ্টা করলেন যে এটা কে এরকম গেল ছাদে। তো খুব সাহস সঞ্চার করে তিনি আস্তে আস্তে সিঁড়ি করে পা রাখলেন, রেখে পাটি বেটি উপরে উঠতেছেন, উপরে উঠতেছেন, এবং তিনি শব্দ পাচ্ছেন ছাদ ঝাড়ু দিচ্ছে কেউ, সড়াত সড়াত করে শব্দ হচ্ছে, ছাদ ঝাড়ু দিচ্ছে। তো তিনি চিন্তা করলেন মনে হয় মালি ছাদে উঠছে, তো যদি দরজা খোলা পান তিনি ঢুকে যাবেন, ঢুকে যেয়ে দেখবেন কি অবস্থা, এই চিন্তা করতেছেন। তো ওরকম আর কিছু দেখতেছেন না তিনি, তিনি আস্তে আস্তে হেঁটে একেবারে উপরে উঠে গেলেন, ছাদে শব্দ হচ্ছে, সড়াত 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 ঝাড়ুর শব্দ হচ্ছে, এবং তিনি দেখলেন যে ওই ছাদের দরজাটা লাগানো না ভেজানো। তো খুব চিন্তা করলেন যে একবার উঁকি দিবেন ভেতরে, মানে তার খুব শখ হলো যে মানে ওই দরজাটা খুলে তিনি ভেতরে উঁকি দিবেন, কিন্তু সাহস সঞ্চার করতে পারলেন না। এই সময় তিনি দেখলেন যে ঝাড়ুর শব্দ থেমে গেছে, আর ওই যে তাদের যে মালি সে কারোর সাথে কথা বলতেছে, কিছু একটা বলতেছে, এবং সেই কণ্ঠ তার কানে আসতেছে, ওই মালির কণ্ঠ, কিন্তু খুব ক্লিয়ার কিছু না। তো তিনি ভালোভাবে কান পেতে আবার শোনার চেষ্টা করলেন, দেখলেন যে হ্যাঁ মানে এই ছাদের একেবারে ওইদিকে চলে গেছে ওখান থেকে, এজন্য কণ্ঠটা এরকম অপরিষ্কার আসতেছে। তো ওখানে বলতেছে রাত্রে দিমুনে এরম করস কেন, রাতটাই না দিমুনে, পাগলামি করিস না, এরকম বলতে তিনি মানে দূর থেকে শুনতেছেন। কিন্তু বললেন কারে কি বলে, কারে বলে পাগলামি করতে না এরকম এই সেই। তো তিনি চিন্তা করতেছেন আনিস সাহেব যে তিনি ঢুকে যাবেন কিনা ছাদে, পরে চিন্তা করলেন যে না ছাদে ঢুকলে তো সমস্যা, এই তো প্রবলেম করবে, আমার দেখতে হবে যে রাত্রেবেলা ওকে এখানে কারে কি দেয়। এই চিন্তা করে তিনি আস্তে করে সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে নেমে ঘরে ঢুকে গেলেন। ঘরে ঢুকে তিনি মানে চিন্তা করতেছিলেন তার মাকে বলবেন এই কথাগুলো, পরে চিন্তা করলেন যে না, আম্মুকে বললে জিনিসটা আরো ঝামেলা হয়ে যাবে, আমার একটু খেয়াল রাখতে হবে রাত্রেবেলা সেইখানে কি করে ছাদে উঠে মালি। তো সে মোটামুটি তার মতোই অন্যান্য কাজে লেগে গেল এবং তার মন সবসময় সচেতন থাকলো যে রাত হইলে তিনি ওই জায়গায় খেয়াল রাখবেন যে কেউ উঠে নাকি সিঁড়ি ঘর দিয়ে। তো যাই হোক, তার আর মন বসতেছিল না, একে এইভাবে করে একসময় সন্ধ্যা হলো, রাত হলো এবং সন্ধ্যার পর অন্ধকার হয়ে গেছে চারিপাশ এবং বাসার মধ্যে কেউ নাই। আর তার আব্বু অফিসে, তার আব্বু ওই দিন বলে গেছে তার আম্মুকে তার আসতে লেট হবে, হ্যাঁ মানে তার অফিসে কি কি কাজ আছে, মানে অডিট হচ্ছে না, কিছু একটা সমস্যা আছে, তার আব্বু আসতে লেট হবে। এবং তার আম্মুও মোটামুটি তার মাথা ব্যথা, তিনি নাকি শুয়ে আছেন বিছানায়। আর আনিস সাহেব বারবার দৌড়াদৌড়ি করে আসতেছেন ড্রয়িং রুমে আর দরজার কাছে যাচ্ছেন, আর একটু পরপর তিনি খেয়াল রাখতেছেন দরজার কাছ থেকে কান পেতে পেতে কেউ উঠে নাকি। তো এটা বেশ একটা প্যাড়ার ব্যাপার হয়ে গেল তার কাছে এটা জানা। এক পর্যায়ে তিনি দরজা ছিটকে নিয়ে খুলে ফেললেন, খুলে তিনি দরজাটাকে একদম চাপায়ে রাখলেন হালকা করে, যে কেউ উঠলে যাতে শব্দ পান। এর মাঝে মাঝে যে দেখতেছেন যে তার আম্মু কি করে, তো দেখতেছেন যে তার আম্মু শুয়ে আছে মাথা ব্যথা, তিনি নাকি ট্যাবলেট খেয়ে শুয়ে আছেন, মানে বাতি একদম কমায় দিয়ে ডিম লাইট জ্বালায় শুয়ে আছেন ঘরে। তো তার দিকেও তাহলে তার আম্মুর আর এখন খুব একটা নজর নাই তিনি বুঝতে পারলেন। তিনি একেবারে দরজার কাছেই বসে আছেন এবং তিনি এক পর্যায়ে লিভিং রুমের বাতিটাও নিভাই দিলেন যাতে কেউ যদি এখান থেকে উঠে তিনি একদমই বুঝতে পারেন এরকম, আর শুধু ডাইনিং স্পেসের বাতিটা জ্বলতেছে। তো এরকম কতক্ষণ হয়ে গেছে বলতে পারবেন না, মানে আনিস সাহেব ঝিমানো শুরু করছেন। এই সময় তিনি শব্দ পেলেন যে কেউ একজন উঠতেছে সিঁড়ি দিয়ে। তো চিন্তা করলেন যে কে উঠতেছে, আবার আমার আব্বু নাকি, আমার আব্বু আসলে তো আমার এরকম দরজার পাশে আসলে খবর আছে আমাকে এরকম পেলে কি অবস্থা। তিনি দেখলেন যে না, আব্বু তো এইভাবে উঠে না, আব্বুর পায়ের শব্দ পাওয়া যায় জুতার, খটখট করে উঠে তিনি এবং এত নীরবে উঠেন না, সারা শব্দ আছে আব্বুর। তো সে বুঝতে পারল যে অন্য কেউ উঠতেছে, সম্ভবত মালি উঠতেছে। একটু পরে তিনি সব মানে এরকম স্মেল পাইলেন যে পচা কোন একটা গন্ধ মানে ভক করে আসতেছে উপর দিকে। তো ওই দিন কিন্তু তিনি কিন্তু বাতি নিভায় রাখছেন তাদের সামনে, তাদের বাসার সামনে যে বাতিটা তিনি নিভায় রাখছেন ইচ্ছা করে, তিনি বোঝার জন্য যে এখান দিয়ে মানে কেউ যাতে তাকে খেয়াল না করে সে যদি এখানে থাকে, এই জন্য তিনি বাতি নিভায় রাখছেন। তো তিনি দেখলেন যে কেউ একজন উঠে আসতেছে সিঁড়ি দিয়ে, তিনি বুঝতে পারলেন এখান থেকে আস্তে করে উঁকি দিয়ে বুঝতে পারলেন দরজার ফাঁক দিয়ে, একদম দরজাটাকে একদম চাপায় ফাঁক দিয়ে দেখতেছেন কেউ একজন উঠে আসতেছে সিঁড়ি দিয়ে হাতের মধ্যে কিছু একটা। তো তিনি বুঝতে পারলেন যে হাতের মধ্যে কোন একটা বস্তা হবে, চটের বস্তা বা কিছু একজন উঠে আসছে। তিনি বুঝলেন এটা মালি এবং ওই আকৃতি দেখে তিনি বুঝলেন মালি। তো তার একেবারে দম বন্ধ হয়ে আসলো যে মালি বুঝে না ফেলে, যেহেতু বাতি নিভানো বাসার সামনে, এই সময় তো বাতি জ্বালানো থাকে, রাতের বেলা তার বাবা নিভায় দেয় বাতিটা। তো চুপ করে আসেন তিনি, তো দেখলেন যে আস্তে আস্তে গন্ধটা প্রকট হইতে হইতে তার পাশ দিয়ে গেল। তো তিনি বুঝলেন যে মালি উঠে গেছে, মালি সন্দেহ করে নাই বাতি নিভানো কেন, হয়তো ভাবছে যে এরা নিভায় রাখছে কিছু। আস্তে করে মালি উপর উঠে গেল, তিনি শব্দ পেলেন একদম সিঁড়িতে উঠতেছে এবং তার হাতে যে ওই যে একটা বস্তা কসকস করতেছে। আস্তে আস্তে উঠে ছাদের দরজার কাছে শব্দ পেল যে ছাদের দরজাটা খুলল মালি, এবং ওই ওই দরজার চাবি কিন্তু তাদের বাসায় একটা আছে আর মালির কাছে আছে। তো তাদের বাসায় যেটা আছে ফ্রিজের উপর তার আম্মু রাখছে, এটা সে জানে যে ওখানে আছে, মানে কতগুলো চাবির গোছার মধ্যে ওইটা একটা চাবি আছে। তো মালি খুলছে দরজা, তিনি বুঝছেন যে মালি দরজা খুলল এবং দরজাটা খুলে ফেলল, বেশ শব্দ হইল, বেশ শব্দ করে দরজাটা ক্যাঁচ করে অন্ধকারে নিস্তব্ধতার মাঝে বেশ শব্দ হয়েছে, মালি পাশে উঠে গেছে। তো আনিস সাহেব তখন আসলে কি মনে করছেন তিনি বলতে পারবেন না, তার আসলে হঠাৎ করে সাহস অনেক বেড়ে গেছে, তিনি দেখবেন কি ঘটতেছে। তিনি আস্তে করে নিজেদের দরজাটাকে ফাঁক করে বের হয়ে গেলেন এবং সিঁড়িতে ওঠা শুরু করলেন। সিঁড়িতে আলো নাই, মানে সিঁড়িতে নিচের যে আলো উঠতেছে মানে তিন মানে দুইতলা ক্রস করে আর সেই আলো উঠে না, অন্ধকার। তার বেশ ভয় লাগা শুরু করছে, একবার ভাবছিলেন তিনি ফিরে যাবেন যে ঘটনাটা কি, এবং এই মালিকেও তিনি ভয় পেতেন। তারপরও তিনি অনেক আগ্রহে আস্তে আস্তে উঠে গেছেন। উঠে গিয়ে তিনি ছাদের দরজাটা দেখলেন যে ফাঁকা করা, মালি আর ভেড়ায় নাই, এটা মানে ছাদের উপর থেকে কিছুটা জায়গায় আকাশের আলো আসতেছে, ছাদের আলো। তো তিনি ওই ফাঁক গোলে কোনো মতে বেরোলেন যাতে শব্দ না হয়, তিনি ছাদে উঠে গেলেন। ছাদে উঠে এই প্রথম তিনি ছাদ দেখতেছেন। দেখলেন বেশ পুরনো একটা ছাদ এই বাড়ির, মানে এই বাড়িটা অনেক পুরনো, কিন্তু অনেক পুরনো, এবং জায়গায় জায়গায় শ্যাওলা পড়ে গেছে, শৈবাল জন্মাইছে, মানে একদম মকমলের মতো শৈবাল হয়ে গেছে। তিনি চিন্তা করেন কি ঝাড়ু দেয় মালি এখানে, এবং ছাদের আলো পড়ে ঝকঝক করতেছে ছাদটা, কয়েকটা জায়গায় শ্যাওলা ওই জায়গাগুলো কালো কালো হয়ে লাগতেছে কেমন, এবং এই ছাদের এই সামনের অংশটা যেখানে তিনি ঢুকছেন সেই জায়গাটা একেবারে নীরব, পাশের গাছগুলোর উঁচু অংশগুলো দেখা যাচ্ছে, পাতাগুলো তিরতির করে কাঁপতেছে এদিকে। তো তিনি চিন্তা করলেন যে মালি কোথায় গেল, এই পাশে তো নাই। তো তিনি তাড়াতাড়ি দৌড়ায় ওই পাশের ওয়ালের কাছে গেলেন যাতে তাকে এই ফাঁকা অংশে কেউ না দেখে। ওই ওয়াল ধরে পাড়ি দিয়ে ক্রল করে যে তিনি উঁকি দিলেন, এইভাবে দেখলেন যে না, পাশের যে অংশটা ওই পাশে মালি দাঁড়ায় আছে। ওইখানে ওই পাশে ছাদের উপর একটা বাথরুমের মতো আছে, এরকম বাথরুম বা কিছু একটা রুমের মতো। হ্যাঁ, ওইখানে মালি দাঁড়ায় আছে, তার হাতে একটা বস্তার মতো, এবং মালি ওই বস্তার মধ্যে থেকে হাত দিয়ে কি একটা বের করলো, এবং গন্ধ আসতেছে বেশ পচা গন্ধ, যেন মালি একটা কি জানি বের করলো। তো তিনি বুঝতে পারলেন কিছু একটা বের করে আনছে, এবং পরবর্তীতে তিনি চাঁদ আলোতে দেখলেন একটা গরুর মাথা, একটা গরুর মাথা, এটা পচে গেছে মনে হয়, মানে কোথার থেকে পাইছে হয়তো পচে গেছে কিছু, ওই জানি ওখানে রাখলেন মালি, রেখে তিনি ওই ছালাটাকে সরায় রাখলেন, সরায় রেখে ওই পাশেই সরায় রেখে মালি সোজা হাঁটা দিলেন এদিকে, এবং গরু মাথাটা ওখানে রেখে দিচ্ছেন, আর কোনো কথা নাই, হেঁটে আসতেছে এদিকে। তো তখন আনিস সাহেব বুঝলেন যে আরে মালিক তো এদিকে আসতেছে, কি করবো, ডাইনে বামে তাকাতে তাকাতে খেয়াল করে দেখলেন যে দেয়ালের ভাঁজে এই পাশে সরে থাকলে তাকে দেখবে না মালিক। তো তিনি তো ছোট মানুষ, দ্রুত মানে খালি পায়ে ছিলেন, দৌড় দিয়ে পাশে এসে ওই ফাঁকে সেটে গেলেন, সেটে গিয়ে লুকাই নিলেন, এবং তখন দেখলেন যে মালিক আস্তে আস্তে হেঁটে এই পাশে ছাদে আসলো, এসে আস্তে করে দরজাটা খুলে বের হয়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে মালি ছাদের যে তালাটা, ওই তালাটা খটাং করে লাগিয়ে দিলেন বাইরে দিয়ে। ওই তালা লাগানোর শব্দে তো আসলে আত্মা উড়ে গেল, মানে আনিস সাহেবের মানে আর কোনো মানে ভয়ে, মানে তিনি একবার নিজের মানে মুখ শুকায় তিনি ঢোক দিতে পারতেছেন না ভয়ে, তো তালা মেরে দিয়ে, এবং মালি যে নেমে যাচ্ছে শব্দ পাচ্ছেন তিনি এখান থেকে। তিনি চিন্তা করলেন কি ঘটতেছে, মানে তালা মেরে দিয়ে গেল ছাদের মধ্যে। তারপর তিনি চিন্তা করলেন যে ওখানে কি হয়েছে, ওখানে কি রাখলো, মাথাটা কি জন্য রাখছে ওইখানে। তিনি এবার তার আবার ওই আগ্রহ হইল। তো তিনি এবার চিন্তা করলেন যে এই ছাদ থেকে যে নামতে যে আমি কিভাবে নামতে পারি। তিনি উঁকি দিয়ে দেখতেছেন ছাদ কিন্তু অনেক উঁচা, দোতলা হলেও অনেক উঁচা, তা ওনার পুরনো বিল্ডিং, ছাদ অনেক উঁচা। তো তিনি তাকায় দেখতেছেন এদিক থেকে, তো দেখলেন যে খুব একটা উপায় নাই। একটা উপায় তিনি দেখছেন, এই পাশে নারকেল গাছ আছে, নারকেল গাছটা তিনি বেড়া পাবেন, তিনি যদি নারকেল গাছ জড়ায় ধরে আস্তে আস্তে ছেড়ে ছেড়ে নামেন। তিনি এইসবে আবার মোটামুটি অভ্যস্ত বেশ, আনিস সাহেব কিন্তু এগুলো করতো আগে, তারা আগে যেখানে পোস্টিং ছিল সেখানে নারকেল গাছ ছিল, সুপারি গাছ ছিল, তো ওখান থেকে এরকম করে তারা এরকম উপরে উঠে তারপর লাভ দিত পানিতে। তো তিনি চিন্তা করছেন যে ছাদ থেকে দরকার আমি নেমে যাব নিচে, এরকম পিছলা খেয়ে নেমে যাব, ধরে নারকেল গাছ ধরে পিছলায় নেমে যাব আমি, এই চিন্তা করছেন যাক, কারণ এখন তো এখান থেকে কিভাবে তিনি কাউকে জাগাবেন। আর একটা আছে, জোরে জোরে চিৎকার করলো এই পাশে দেয়ালের কাছে গেলে তার আম্মুর রুমের জানলার কাছে যদি শব্দ শুনে তার আম্মু আসবে, তো সেই ক্ষেত্রে আবার তো খবর আছে পিটুনির। তো যাই হোক, তিনি এই দুইটা চিন্তা করে তিনি আস্তে আস্তে হেঁটে গেলেন আবার সেই ছাদে, এই পাশের ছাদে। ছাদে গিয়ে তিনি বোঝার চেষ্টা করতেছেন যে ওইখানে কেন মাথাটা রাখলো দারোয়ান। তো আস্তে আস্তে তিনি চলে গেলেন এই পাশের অংশে দেখার জন্য, দেখলেন যে ওইখানে মাথাটা পড়ে আছে, কেউ নাই, ওই যে ছালার ব্যাগটা ওই পাশে রেখে দিচ্ছে ওইটা ওখানেই আছে, আর বাতাসের সাথে একটা দুর্গন্ধ, মানে পচা মাংস পচা দুর্গন্ধ আসতেছে। তো তিনি দেখছেন অনেকক্ষণ পড়ে আছে, কেউ নাই, তো তিনি আস্তে আস্তে হাঁটা ধরলেন ওই পাশে ছাদে যাওয়ার জন্য, যে মানে ব্যাপারটা কি দেখবেন তিনি ওই ঘরটার সামনে কেন রাখছে, একটা ছোট ঘর। অনেকখানি এগোয়ে গেছেন আনিস সাহেব, এবং তখন তিনি হঠাৎ করে শব্দ পেলেন, কেমন জানি খস 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 করে শব্দ হচ্ছে, অ্যাজ ইফ যদি কোনো কিছু মাটির সাথে ঘষতে থাকে এরকম একটা শব্দ। তিনি চিন্তা করলেন কি এটা কি, তারপর তিনি দেখলেন যে ওই যে ঘরটা, ঘরটার সামনে দিয়ে মনে হলো কেউ হামাগুড়ি দিয়ে বেরোচ্ছে, মানে হামাগুড়ি দিয়ে যদি কোনো মানুষ বেরোয় এরকম, কিন্তু এটা একটা মেয়ে মানুষ, কারণ চুলগুলা সামনের দিকে, সব মাথার চুলগুলা সামনের দিকে মানে দুই পাশে পড়ে আছে, এবং হামাগুড়ি দিয়ে বেরোচ্ছে একটা শাড়ি পরা মহিলা। মনে হচ্ছে শাড়িটা বেশ লাইট কালারের একটা শাড়ি, লাইট কালারের শাড়ি, গ্রামের মহিলারা যেরকম শাড়ি পরে সেরকম হামাগুড়ি দিয়ে বেরোচ্ছে এরকম। তিনি দেখলেন যে ওই মহিলাটা হামাগুড়ি দিয়ে বের হয়ে রুম থেকে আসলো এবং মাথাটা উপর দিকে তুললো। তিনি অবাক হয়ে খেয়াল করলেন যে মহিলাটার চোখ মুখ কিছু নাই, ওই জায়গাটা মনে হচ্ছে একটা চামড়া, স্রেফ একটা চামড়া দিয়ে ঢাকা পুরো মুখটা। কোনো চোখমুখ কিছু নাই, অনেকটা পুতুল যেরকম বানানো থাকে সেরকম, কিচ্ছু দেখা যায় না ওরকম। এবং মাথাটা উঁচু করে যে দাঁড়াইছে মনে হচ্ছে একদম আনিস সাহেবের দিকে তাকায় আছে, এরকম একটা অবস্থা। আনিস সাহেব প্রচন্ড ভয় পেয়েছেন, আসলে ভয়ে তার আত্মা উড়ে গেছে, তিনি চিন্তা করতে পারছেন। এই সময় তিনি খেয়াল করলেন ওই যে মহিলাটা সে ওখান থেকে ক্রল করে এই দিকে আসা শুরু করলো, এবং ক্রলিংটা খুব ফাস্ট, অনেকটা টিকটিকির মতো, টিকটিকি যেরকম আসে। আনিস সাহেব ঘুরে দৌড় দিচ্ছেন, মানে তিনি বুঝতে পারছেন তার দিকে আসতেছে ওইটা, এবং তিনি শব্দ পাচ্ছেন ক্রলিং এর, মানে রাতের বেলা ছাদের উপর ক্রল করে যে আসতেছে খস 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 শব্দ, এবং তার দিকে আসতেছে, এবং সেই শব্দটা বেশ ওজনদার, মানে একটা মানুষ ক্রল করলে যেরকম সেরকম। তিনি ঝেড়ে দৌড় দিলেন, তার কোনো মানে সেন্স নাই, তিনি দৌড় দিয়ে যে আগে ছাদের দরজাটা প্রচন্ড জোরে কিল মারলেন তিনি দরজার মধ্যে, আম্মু আম্মু বলে চিৎকার করলেন, আম্মু দরজা খুলো, আম্মু আমারে নিয়ে যাও, এরকম করে চিৎকার করে দরজা খুলল। তিনি দেখতেছেন যে ওইটা ওই ছাদ থেকে দ্রুত চলে আসতেছে এই পর্যন্ত, তিনি দৌড় দিলেন ওখান থেকে, আবার দৌড় দিয়ে যে তিনি ওই বাউন্ডারি ওয়ালের উপর উঠে লাফ দিয়ে পড়লেন সে নারকেল গাছের উপরে। নারকেল গাছের উপরে পড়ে তিনি ওই সময় প্রচন্ড ব্যথা পাইছেন, কারণ যে তিনি লাফ দিয়েছেন, লাফ দিয়ে ধরছেন নারকেল গাছটা, প্রচন্ড ব্যথা পাইছেন, তার বুক বাড়ি খেয়েছে নারকেল গাছে। তারপর তিনি হাত লুজ করে সসর করে নিচে নামা শুরু করলেন, হাত ছিঁড়ে গেল, তার পাও ছিঁড়ে গেল, তার বুকের মধ্যে ঘষা লেগে ছিঁড়ে গেল, কিন্তু খুব দ্রুত তিনি ফাস্ট নেমে ধপ করে মাটিতে পড়লেন, মানে খুব দ্রুত যে মাটিতে পড়লেন, মাটিতে প্রচন্ড ব্যথা পেয়েছেন, মনে হয়েছে যে তার ভেতর থেকে তার মানে ভেতরে হার্ট সবকিছু উঠে আসছে উপর থেকে, দম নিতে পারেন নাই কয়েক সেকেন্ড। তারপর তিনি উঠলেন, উঠে তিনি দৌড় দিলেন তাদের বাসার মূল দরজার দিকে, ওখান থেকে পেছনে। খুব আশ্চর্যজনক ভাবে তার কাছে মনে হল কিছু একটা ক্রল করে তার পেছন পেছন আসতেছে, তিনি পেছনে তাকার সাহস পান না, কিন্তু তিনি শব্দ পাইছেন, মনে হচ্ছে তার পেছনে পেছনে কেউ আসতেছে। তিনি দৌড়াইতে দৌড়াইতে মানে মূল দরজাতে তো ঢুকছেন, ঢুকে সিঁড়ি যে দৌড়াচ্ছেন উপরে, দোতলা বন্ধ উঠে তাদের দরজার উপর তিনি লাফায় পড়বেন, এই সময় দেখলেন তার আম্মু দরজা খুলছে, মানে তার আম্মু দরজা তো আসলে খুলিয়ে গেছিলেন, তিনি তার আম্মু দরজা মেলে ধরছে, ধরে তার মা অবাক, তুমি কোত্থেকে আসলে, কি ব্যাপার, তুমি চিৎকার করতেছিলে কেন, কি কোত্থেকে, এরকম করে তার আম্মু কথা বলতে পারছে না। এই সময় তিনি মনে হল একটা বাতাসের ঝোঁকা তাদের ঘরের মধ্যে ঢুকলে, এক ঝাঁক বাতাস, মানে হঠাৎ করে দমকা বাতাস ঢুকে যেরকম সেরকম পর্দাগুলো এরকম উড়ে গেল, এবং মনে হল যে বাতাসটা তার আম্মুর গায়ে লাগলো, এবং তার আম্মু চুপ হয়ে গেল, এক সেকেন্ড কোনো কথা নাই, চুপ হয়ে গেল। এবং তিনি আনিস সাহেব ঘরের মধ্যে ঢুকেই দেখতেছেন তাদের ড্রয়িং রুমের বাতিটা কিন্তু তিনি নিভাই দিয়ে গেছিলেন, ডাইনিং স্পেসের কাছে চলে গেছেন ভয়ে, তিনি তার আম্মু দাঁড়ায় ছিল, এক সেকেন্ডে দেখলেন তার আম্মু একদম নীরব হয়ে দাঁড়ায় থাকলো কিছুক্ষণ, তারপর ধপাস করে পড়ে গেল মাটিতে। মানে আনিস সাহেবের বুকের মধ্যে খা খা করে উঠছে ভয়ে, এবং তখন তার কেমন যেন একটা সাহসও ভর করছে, তিনি দৌড় দিয়ে সামনে চলে আসছেন মায়ের, এবং মায়ের হাত ধরে বলছে আম্মু আম্মু বলে ডাকছে, তোমার কি হয়েছে আম্মু বলে কাঁদতেছেন তিনি, মানে আম্মু কি হয়েছে তোমার বলে চিৎকার করে কাঁদতেছেন, এবং তিনি তাকাইতেছেন তার মা নীরব একদম। তো তিনি আসলে বুঝতে পারতেছেন না কি অবস্থা, তিনি মায়ের বুকে মাথা রেখে বোঝার চেষ্টা করছেন মায়ের হার্টবিট আছে কিনা, এরকম করতেছেন এবং চিৎকার করে করে কান্না শুরু করলেন। আনিস সাহেবের আসলে তখন আর কোনো সেন্স নেই, চিৎকার করতেছেন। একটু পরেই তিনি শব্দ পেলেন যে তার বাসার নিচে মানে তার বাবার গাড়ির শব্দ, জিপ গাড়ির শব্দ, তার বাবা আসতেছে, এবং তার যে এখান থেকে চিৎকার করে কাঁদতেছেন এই শব্দে তার বাবা তাড়াতাড়ি দৌড় দিছে ওখান থেকে সিঁড়িতে, বুঝতে পারছেন, দৌড় দিয়ে আসলে শুধু তার বাবা বলছে কি হয়েছে কি হয়েছে, তো আনিস সাহেব কিছু বলতে পারতেছেন, আম্মু আম্মু বলতেছেন আর কি শুধু চিৎকার করে। তো তার বাবা সহ এসে তার আম্মুকে নিল, নিয়ে ওখানকার বাতি জ্বালালো তার বাবা আগে, দেখলো যে তার আম্মু এরকম অচেতন পুরা, উঁচা করে নিয়ে গেল রুমে, রুমে নিয়ে তাকে পানির ছিটা দিচ্ছে, এই দিচ্ছে কোনোই না, তার আব্বু তার আম্মুর পালস দেখতেছে যে হ্যাঁ পালস আছে আছে, তো তার আব্বু বললো যে সাথে সাথে ওখানে তার কাছে নাম্বার ছিল, ওইখানে ওই নাম্বার বের করে কল দিলেন তার আব্বু, তাদের এখানকার একজন ডাক্তার থাকতেন এখানে কোয়ার্টারে, সেই কোয়ার্টারে কল দিয়ে সে ডাক্তারকে বললেন যে আপনি একটু তাড়াতাড়ি আমার বাসায় আসেন, আমার বাসায় আমার ওয়াইফ হঠাৎ করে বেহুশ হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন, তো আসেন একটু তাড়াতাড়ি আসেন বলতেছে, কারণ ওখানকার একজন ডাক্তার আছে এখানকার সব মানুষের চেক আপের জন্য, ওখানে থাকেন কোয়ার্টারে। তো যাই হোক, তো বলতেছেন কি হয়েছে তোমার আম্মুর কিভাবে এরকম হলো, তো আনিস সাহেব তার বলতে পারছেন তার বাবা হঠাৎ করে তাকে দেখছে যে তোমার হাতে পায়ে এরকম ময়লা কেন, কি হয়েছে তোমার, তো সে বলতেছে চুপ করে আছে, কোনো উত্তর দিচ্ছে না, আনিস সাহেব চুপ করে আছে, তার বাবা বলে তোমার এরকম বুকের জামা ছেঁড়া কেন, তোমার বুকও তো ছিঁড়ে গেছে মনে হয় রক্ত, কি ব্যাপার, কি হয়েছে কি হয়েছে, ঘরের মধ্যে কি হয়েছে, তার বাবা বারবার জিজ্ঞেস করছে, মানে রাগ করে জিজ্ঞেস করছে কি হয়েছে ঘরের মধ্যে কি হয়েছে। তখন আনিস সাহেব বলে যে আমি গাছ বেয়ে নামছি, বলে গাছ বেয়ে নামছো কেন, তখন তিনি বলে যে আমি ছাদে গেছিলাম, ছাদ তালা মেরে দিছে মালি। তখন বলে কেন তুমি ছাদে গেছো, ছাদে তালিম, আচ্ছা আমি তারপরে দেখতেছি সবকিছু। তো তিনি তাড়াতাড়ি তার ওয়াইফকে ভালো মন্দ মানে তিনি দিশেহারা হয়ে গেছেন রানী সাহেবের আব্বু। তো তিনি অনেকক্ষণ তার ওয়াইফের হাতে পায়ে তেল মালিশ করলেন, ই করলেন, একটু পরে আনিস সাহেবের আম্মু হাসা শুরু করলেন, ঘুমের মধ্যে হাসতেছেন, তিনি হাসতেছেন এবং আনিস সাহেবের আব্বু যখন দেখতে গেছেন তার মাথাটা চেপে ধরছে, তিনি একদম চেপে ধরছে, মনে হচ্ছে মাথাটা ই করে ফেলবে, এবং প্রচন্ড শক্তি আনিস সাহেবের আম্মুর গায়ে, মনে হচ্ছে যে এত শক্তি মানে তার আব্বু ছাড়াতে পারতেছে না, তার চুল টেনে ধরছে, মাথা টেনে ধরছে, তার আব্বুর মাথাটা একদম বিছানার সাথে চেপে ধরছে। অনেক কষ্টে তার আব্বু মানে হাতটা মোচটা ছাড়ায় দেখতেছে পাগলামি করো কেন বলে তিনি এরকম চিচিয়েছে তোমার, দেখতেছে তার আম্মু একেবারে পাগলের মতো মাথা চুল এলোমেলো করে হুঙ্কার দেওয়া শুরু করলো অন্যরকম ভাবে। আনিস সাহেব তো ভয় সেদায় গেল, আর বলতেছে যে বিচ্ছুটা কই, বিচ্ছুটা কই, বদমাইশের বাচ্চাটা কই, ওটা ছিঁড়া ফেলা মুখ, তার মা বলতেছে এই কণ্ঠে। আনিস সাহেবের বাবা তো মানে ভয়ে একদম মানে তিনি ভয়ে পাংশু হয়ে গেছেন, তার স্ত্রীকে তিনি ধরে রাখতে পারতেছেন না, প্রচন্ড শক্তি শরীরে, চিৎকার করতেছে এরকম এরকম ভাবে চিৎকার করছে এবং বলছে যে ওই বিচ্ছুটা কই, ওই পোলাটা কই, ছিঁড়া ফেলামো, শয়তানটা কই, এগুলো বলতেছে। এই সময় ওই গেট কিন্তু খোলা রেখে আসছে তার বাবা, এই সময় দেখলো যে বাসার ওখান থেকে ডাক্তার সাহেব উঠে বলছে কেউ আছে, কি ব্যাপার, কে চিৎকার করে। তো তিনি বলতেছেন এখান থেকে আনিস সাহেবের বাবা যে ডাক্তার সাহেব আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। তো ডাক্তার ভদ্রলোকও মনে ভয় পাইছে এই কণ্ঠ শুনে, কিন্তু মনে হলো আনিস সাহেব দেখছে যে বেশ ভয়ে ভয়ে ডাক্তার সাহেব ঢুকলো। তো তখন দেখতেছে যে তার মা হুঙ্কার দিচ্ছে, চিৎকার করতেছে, কণ্ঠ মানে একদম মনে হচ্ছে ভারী হয়ে গেছে, ভেতর থেকে শব্দ করতেছে ঘড় ঘড় ঘড়। ডাক্তার সাহেবও ধরলেন, ধরে তার আম্মুকে এরকম শোয়ায়। তো ডাক্তার সাহেব বলছে কি হয়েছে ওনার, তো বলতেছে যে আমি আনিস সাহেবের বাবা বলতেছে আমি তো জানি না কি হয়েছে, বাট সে এরকম করতেছে, আমি বাসায় এসে দেখছি। তো ডাক্তার সাহেব তখন তাড়াতাড়ি বললেন যে এখন কিছু করার নাই, ওনাকে জাস্ট আপনি আটকান, বেঁধে রাখেন, আপনি ধরে রাখেন, দেখি কি করা যায়। ডাক্তার সাহেব তার যে ব্রিফকেস ছিল, তার যে সুটকেস, সেটা থেকে খুলে রিল্যাক্সিং ওষুধ বের করলো আর কি, ইঞ্জেকশন, যেটা যে রিল্যাক্স করা যায় মানুষকে, মানে কাম ডাউন, ঘুমানোর যেই করা যায়, সেটা খুঁজে পাইছেন তিনি, বের করে তিনি সেটা মিক্স করে ওইখানে তাড়াতাড়ি আনিস সাহেবের আম্মুকে পুশ করে তিনি মানে অনেকটাই রিল্যাক্স করার ব্যবস্থা করলেন। তারপর বলতেছেন যে ওনাকে এরকম হলে হাসপাতালে নিয়ে যেতে হবে, মানে এটা তো কেমন অবস্থা, তবে ওনাকে বলতে আনিস সাহেবের বাবাকে বলতেছে, তবে আমার মনে হচ্ছে ব্যাপারটা অন্য, কারণ তার আম্মু তখনও গড়গড় করতেছে, মানে পাল্লের চেপে ছুটে যায় এরকম, আনিস সাহেবের বাবা হাত চেপে ধরে রাখছে এরকম অবস্থা। বলে আপনি তো জানেন না, আনিস সাহেবের বাবাকে বলতেছে, এই বাসাটা কিন্তু একটু সুবিধার না, এখানে মানে এখন আমি ডাক্তার মানুষ, আমি কি বলবো, আমার এই কথাটা বলা মানে মানুষের কাছে মানে একটা হাসির ব্যাপার হতে পারে, এই বাসায় কিন্তু মানুষজন মানে পজেস হয়, অনেক সমস্যা আছে, এই বাসার মধ্যে খারাপ কিছু আছে, কেন আপনাদেরকে বলে নাই, এই মালি বলে নাই এখানে। তো আনিস সাহেব বাবা বলতেছে না, আমাকে কেউ কিছু বলে নাই। তো তিনি গম্ভীর হয়ে গেছে আনিস সাহেব বাবা, বলতেছে যে আমার মনে হয় যে আপনি মৌলভী সাহেবকে একটু খবর দেন। তো ওইখানে তাদের কিন্তু ইমাম সাহেব ছিলেন ওই পুরো ইসের জন্য, তো ইমাম সাহেবকে যোগাযোগ করলো, ডাক্তার সাহেব ইনওয়াইল দেখে রাখতেছে, আনিস সাহেবের মানে মার হাত কিন্তু তাড়াতাড়ি তারই একটা ই দিয়ে ওন্না দিয়ে বেঁধে রাখছে তার বাবা, যাতে তিনি ছুটতে না পারেন, কারণ তিনি একদম ই হয়ে যেতেছেন, ফেরোসাস হয়ে যাচ্ছেন, এবং তিনি যখন চোখ মেলতেছেন তার মানে চোখের মনি উল্টায় যাচ্ছে, চোখ চুলগুলো অন্যরকম মানে মাথা নাড়তেছে এরকম করতেছে, মানে খুব মানে অন্যরকম, আনিস সাহেব কখনো কল্পনায় চিন্তা করতে পারে না তার আম্মু এরকম হয়েছিল। যাক মৌলভী সাহেবকে খবর দেওয়া হলো, তিনি আসলেন, এসে তিনি ঢোকার পরপরই তিনি দোয়া পড়া শুরু করলেন এবং তিনি জোরে জোরে উচ্চ স্বরে দোয়া পড়তেছেন, কারণ তিনি বুঝতে পারছেন কোনো কিছু একটা প্রেজেন্স। দোয়া পড়তে পড়তে দেখলো যে আনিস সাহেবের আম্মু উঠে বসল, উঠে বসে তার জিভটা বের করে জিভটা বাঁ দিকে করে ফেললো পুরা একদম বাঁকায়, এবং ভেঙচি কাটার মতো করে মৌলভী সাহেবের দিকে তাকায় থাকলো। মৌলভী সাহেব মানে বলছে তখন বলতেছে জোরে জোরে, মানে শুনতেছে আনিস সাহেব যে তুই অনেকদিন ধরে এখানে আসিস, তুই মানুষকে এইভাবে ধরিস না, আজকে মানুষকে কেন ধরলি, তুই অনেকদিন ধরে তুই ধরিস নাই, তোর কথা সবসময় শুনি কিন্তু তুই মানুষকে ধরিস, আজকে মানুষকে ধরলি কেন তুই। তো ওই কিছু বলতেছে না, শুধু জিব্বাটা এরকম বাঁকায় মাথায় এরকম ঘুরায় ফেলতেছে। তো তখন ডাক্তার সাহেবকে বলল মৌলভী সাহেব যে ওনার মাথাটা শক্ত করে ধরেন, ও কিন্তু চেষ্টা করতেছে ঘাড়টাকে ই করতে আর কি, ভেঙে ফেলতে, মানে ঘাড় ভেঙে দিবে এরকম চেষ্টা করতে। ডাক্তার সাহেব শক্ত করে ধরলেন, আনিস সাহেবের বাবা শক্ত করে ধরলেন, মৌলভী সাহেব তখন ওইখানে বসে রুকাইয়া করা শুরু করলেন, এবং সে যে একটা ঝড়ের মতো অবস্থা হলো বলার মতো না। আনিস সাহেব ভয়ে তার চোখ দিয়ে সুর টপটপ করে পানি পড়তেছিল। অনেকক্ষণ পর মৌলভী সাহেব মানে তিনি বিশেষ কিছু কিছু আমল করলেন, করে তখন দেখলো যে ঠাস করে আনিস সাহেবের আম্মু পড়ে গেল, এবং তখন দেখলো যে হ্যাঁ, মানে বললো যে ওনার ই দেখেন, মানে ওনার ই আছে নাকি, হার্টবিট কেমন, কি অবস্থা, পালস কেমন অবস্থা। দেখলো ডাক্তার সাহেব তখন প্রেশার টেশার মাপলো, প্রেশার অনেক লো হয়ে গেছে এখন, এবং মোটামুটি তিনি মোটামুটি ই হয়েছে। তো রিল্যাক্স, তো আগে ওনাকে একটা ইঞ্জেকশন দিছিল রিল্যাক্স করার জন্য, তো তারপর ওই অবস্থায় রাখা হলো অনেকক্ষণ। ইমাম সাহেব অনেকক্ষণ দোয়া দরুদ পড়লেন, আর ইমাম সাহেব খুব রেগে গেলেন, বললেন মালিককে ধরে এনে পিটানি দেন, ওখানে বেন্ডে পিটাবেন কালকে, ও হইল একটা বদমাইশের মানে হাড্ডি, ওইল দুনিয়ার বাজি, ও হইল এই জিনিসপত্র এখানে জিয়ায় রাখছে। ইমাম সাহেব খুব রাগ করছেন, করে বসে ওকে ধরে নিয়ে আসেন মালিককে। তো ওই সময় তো কিছু করা হলো না, তো পরদিন এইভাবে এরকম করে মানে ওই দিন সারা রাত এরকম কাটলে, ইমাম সাহেব ওই বাসায় ছিলেন, ডাক্তারও ছিলেন তখন, ডাক্তার সাহেবও জান নাই, আর ই তো প্রচন্ড ভয়। এর মাঝে তার বাবা আনিস সাহেবের বাবা আনিস সাহেবকে নিয়ে ওই ধোয়ায় টোয়ায় দিছে, বলছে যে কি হয়েছিল তুমি সব বলবো আমাকে। তো আনিস সাহেবও তখন সব বল ইমাম সাহেবের কাছে, ঈশের সামনে। তো শুনে তো ইমাম সাহেব আরো রাগ করেন, প্রচন্ড রাগ করেন, বলে যে এই জায়গা সম্বন্ধে আমি শুনতেছি আসার পর থেকে যে এইখানে সমস্যা আছে, সমস্যা আছে, আর এই মালি বদমাইশ এইটাকে জিয়ায় রাখছে এখানে, তো কালকে ওর বিহিত করবেন কালকে। আর আনিস সাহেবের বাবা খুব রাগ করছিল আনিস সাহেবের উপরে। তো তখন মৌলভী সাহেব বললেন যে না, ছেলের উপর রাগ করেন না, ছেলে তো ছোট মানুষ, ওর তো আগ্রহ হইতেই পারে, ও যে এরকম ভাবে সাহস করে লাভ দিয়ে ওখান থেকে নামছে এটাই তো একটা অবাক করা কাণ্ড। হ্যাঁ, ছেলের অনেক সাহস আছে, আর হয়তো ও যদি ওখান ওইরকম ওর উপরে পড়তো তাহলে ওরই সমস্যা হইত। তো যাই হোক, মালিকে এটা নিয়ে ধরা লাগবে, কালকে এটার অবশ্যই বিচার করতে হবে, এই বললেন তিনি। তো এরকম করে একসময় ফজরে আজান দিল এবং মানে দেখা গেছে যে চারিদিক অন্যরকম হয়ে গেল, এবং আনিস সাহেবের মাও বেশ শান্ত হয়ে গেলেন ফজরের আজানের পরে। আর তারপর ওই বাসায় তখন মানে চুপচাপ ইমাম সাহেব বললেন যে আমাকে নামাজ পড়ে যেতে হবে, আপনারা থাকেন, চিন্তা করেন না, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, দোয়া দরুদ পড়বেন, এই বলে গেল। তো আমি আবার আসতেছি সকালবেলা। তো তিনি চলে গেলেন, ডাক্তার সাহেবও চলে গেলেন। তো বাসার মধ্যে শুধু আনিস সাহেবের বাবা, মা আর আনিস সাহেব। তো আনিস সাহেবের বাবা বসে থাকলেন তার স্ত্রীর পাশে, আনিস সাহেবও বসে থাকলো মায়ের কাছে। তো এরকম করে একসময় সকাল হলো, তো তার আম্মু তখনও ঘুমাচ্ছে, আনিস সাহেবের আম্মু তখনও ঘুমাচ্ছে, ঘুম ভাঙে নাই। তো একটু পরে দেখা গেল যে তাদের বাড়ির ওই যে মহিলাটা আসলো যে কাজ করে, সে আসার পরে সে জিজ্ঞেস করলো কি ব্যাপার, কি হয়েছে। তো আনিস সাহেবের বাবা বললেন এরকম এরকম ঘটনা। তিনি বললেন যে আমিও তো জানি বাড়িতে তো ভূত আছে, হ্যাঁ আপনাদেরকে বলিনি, আপনারা ভয় পাবেন, আর ওই যে ওই মালি সে তো এগুলার মানে এক নম্বরের নাম মানে এক নম্বরের দুষ্ট, ওর বাসা চেক করেন, ওর বাসা সার্চ করেন, অনেক কিছু পাইবেন। তো যাই হোক, তারপর আস্তে ধীরে আবার অনেকক্ষণ পর ইমাম সাহেব আসলেন, আরো লোকজন আসলেন, দুই একজন সাথে করে নিয়ে আসলেন। তো এরপর মালিকে খোঁজ নেওয়া হলো, মালি নাই, মালি চলে গেছে ওই বাসা থেকে, তাকে আর খুঁজে পাওয়া গেল না। সে মনে হয় রাতের এই ইনসিডেন্ট কিছু বুঝতে পারছে বা কিছু একটা, সে আর নাই। তো পরবর্তীতে ইমাম সাহেব তাদের বাসাটা বন্ধ করলেন, বন্ধ করে দিলেন বাসাটা। আর তিনি পরবর্তী দুপুরের পরে তার আরো স্টুডেন্ট নিয়ে আসলেন, এসে ওই ছাদের উপরে যে তিনি বন্ধ করলেন, এবং ওই যে ওইখানে যে পাওয়া গেল সেই সেই মাথা একটা পচা মানে অর্ধ পচার গরুর মাথা একটা পাওয়া গেল, যাক ওইটা সরায় ফেললেন, তারাই করলেন। ওই ঘরটাকে তিনি সিল করে দিলেন ইমাম সাহেব, ওই লোকজন দিয়ে বলল যে কাঠের তক্তা মেরে মেরে সিল করে দাও, এবং তিনি ওখান থেকে বন্ধ করে দিলেন, পেরেক গেড়ে কি কি দোয়া পরে ওখানে বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বলল যে ছাদে না উঠাই বেটার হবে, এই ছাদটা এরকম। তো আনিস সাহেবের বাবা ওখানে বেশিদিন থাকতে চাইলেন না, তিনি ওখান থেকে বললেন যে এই কোয়ার্টারে আমি থাকবো না। তিনি এবং আনিস সাহেবের আম্মার হুশ ছিল পরে, তিনি মানে অবাক হয়েছেন শুনে যে কি হয়েছে। তার নাকি মনে পড়ে যে তিনি তার ছেলে চিৎকার শুনছেন, কোত্থেকে তার ছেলে চিৎকার করতেছে মনে হচ্ছে উপর থেকে, এবং তারপর তিনি শব্দ পেয়েছেন নিচে ধপ করে। তো তিনি ভয়ে দরজার কাছে দৌড়ায় গেছেন, এই সময় দেখছেন তার ছেলে দৌড়ায় ঢুকতেছে, তারপর আর তার কিছু মনে নাই। তো যাই হোক, আনিস সাহেবরা পরবর্তীতে ওই কোয়ার্টারে আর থাকেন নাই, তার আব্বা ওখান থেকে মুভ করে যান, এবং মূল যে স্টাফ কোয়ার্টার যেখানে আছে সেখানে একটা বড় মানে যে অপেক্ষাকৃত বড় যেটা ছিল, ওখানে সবগুলোই ছোট ছোট কোয়ার্টার ছিল, এবং অপেক্ষাকৃত বড় যে কোয়ার্টার সেটা নিয়ে নেন তারা, কারণ তারা মাত্র তিনজন মানুষ, এত মানুষ লাগেও না। তার আনিস সাহেবের মামা আসেন মাঝে মাঝে। তো যাই হোক, ওই ওই বাসায় থাকেন তারা, ওই কোয়ার্টার ওই ওই বিল্ডিংটা তার থাকেন নাই। বিল্ডিংটা নাকি তারা চলে আসার পরে যতদিন আনিস সাহেবের বাবা ওখানে কর্মরত ছিলেন পুরো সময়টা নাকি ওইটা ওরকম অ্যাবান্ডনই ছিল, মানে কেউ থাকতো না, পুরো ফাঁকা। এবং আনিস সাহেব তার মামাকে নিয়ে বেরিতে গেলে তাই ওখানে খুব মানে ভয় পেতেন, দোয়া পড়তে পড়তে যেতেন, তার মাও বলতেন যে ওইটিকে তাকায়ও না, তাই বলে বের হয়ে যেতেন। এই তো তার আস্তে ধীরে তিনি বড় হয়েছিলেন, যখন আরো কয়েক বছর তো ওখানে ছিলেন, বড় হওয়ার পর অনেক ওদিক দিয়ে যেতে ভয় পেতেন আনিস সাহেব। এরপর তো তারা ওখান থেকে মুভ করে চলে যান, এই হচ্ছে ঘটনা। তো এই ছিল আনিস সাহেবের শেয়ার করা একটা ঘটনা। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, বেশ ভয়ের মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না, মানে ঘটনাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না, অনুষ্ঠান কেমন লাগছে সেটা জানাতেই পারেন, ঘটনাটা কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাবেন। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। জানিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত। এছাড়াও আপনি আপনার সাথে ঘটা কোনো ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন, আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা পাঠাতে পারেন, মিথ লেজেন্ড, যদি সেগুলো মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো এখন চলে যাব পরবর্তী ঘটনা, এবং যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতুরিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আরমান সরকার পাবনা থেকে। আরমান আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি, আর আমি চলে যাব আরমানের সেই ঘটনায়। এটি আরমানের নিজের সাথে ঘটা একটি ঘটনা। তখন আরমান SSC টেস্ট পরীক্ষার্থী, আর তারা তখন থাকেন গ্রামে। তো বেশ কঠিন প্রিপারেশন চলছে, পড়াশোনা চলছে, দিনে রাতে তিনি পড়ছেন। তার বাবা তাকে খুব প্রেশারের উপর রেখেছিল যে তাকে SSC তে খুব ভালো রেজাল্ট করতে হবে। এই কারণে তার বাবা তাকে নিজে নিয়ে বসতেন পড়াতে, তার চাচাও বসতেন, আর সন্ধ্যার পরে তাদের স্কুলের টিচার ছিলেন একজন, তার কাছে তিনি পড়তে যেতেন প্রাইভেট। এবং তখন আরও দুই একজন বন্ধু ছিল যারাও একই সাথে পরীক্ষা দেবেন, তারাও পড়তেন সেই টিচারের কাছে। তো এভাবেই চলত। তো গ্রামের সন্ধ্যার পর যেটা হয় যে গ্রামের সন্ধ্যার পর কিন্তু খুব মানে নীরব হয়ে যায়। আরমানদের গ্রামটা হতো 2015 সালে আরো বেশি ওই জায়গাটা কোয়াইট ছিল, তো বেশ ধুধু প্রান্তর। তাদের বাসা থেকে সেই টিচারের বাসায় যেতে গেলে তাকে যেটা করা লাগতো, একটা রাস্তা দিয়ে সোজা চলে যেতে হতো। রাস্তার দুই পাশে ছিল একেবারে বিস্তীর্ণ ফসলের মাঠ। তো তখন সরিষা বুনছে কৃষকরা, সরিষা বুনছে, সুতরাং ওরকম ফসলের কোন গাছ ওরকম ভাবে জন্মায় নেই, কিন্তু ক্ষেতগুলো আছে, বিশাল প্রান্তর, বিস্তীর্ণ প্রান্তর, দূর দূরান্ত পর্যন্ত সেটাই দেখা যায়, এবং অনেক দূরে রেখা দেখা যায় অন্যান্য রাস্তা বাইশের। তো এই যে রাস্তা দিয়ে আরমানদের যেতে হতো, সেই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে অনেক দূর পর্যন্ত হাতের বাঁয়ে টার্ন নিলে এরকম লেফট এল শেপের মতো, সেখান দিয়ে ঘুরে গেলে তাদের টিচারের বাসা ছিল ওইখানে। তো আরমান যেত ওইখান দিয়ে হেঁটে হেঁটে যেত, এবং সে খুব মানে এনজয় করত। এবং আসার সময় যেটা আরমান করত যে ওই স্যারের বাসার থেকে বের হয়ে হেঁটে একটু সামনেই রাস্তার পাশে সে আইলে নেমে যেত, ওখানে জমির আইল ছিল, আইল দিয়ে হেঁটে গেলে দেখা যেত ওই একটা পাশে একটা বড় দিঘি ছিল, দিঘির ওই পারে হচ্ছে স্কুল, মানে তাদের যে স্কুল, স্কুলের পেছনের অংশ, এবং ওই পাইতে সে হেঁটে হেঁটে আসতো। স্কুলের পাশে গাছ ছিল, বড় বড় নারকেল গাছ, তো সে জানতো যে ওই জায়গাটা কাইন্ড অফ ভয়ের, তো এইগুলো সে কেয়ার করতো না, ওদিক দিয়ে সে হেঁটে হেঁটে আসতো। তার কাছে বেশ ভালো লাগতো, কারণ মানে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, তখন ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে গ্রামে, এরকম এরকম সময় সে চলাফেরা করতো। তো একদিনকার কথা, সাধারণত যেটা হতো যে ওর সাথে আরমানের সাথে সাধারণত দেখা যেত, তখন দু একজন বন্ধু অনেক সময় ডেকে নিয়ে যেত যাওয়ার সময়। তো একদিনকার কথা, ওই দিন আরমান বাসা থেকে একটু বেরোতে দেরি হয়েছে, কারণ তার বাবা একটা কাজে পাঠাইছিল, কাজ শেষ করে সে মানে একটু দেরি করে ফেলছে। তো তার বন্ধুরা নাকি দুইজন খুঁজছিল তাকে, সে তখন বাসায় ছিল না। তো সে যখন টোটালি রেডি হইল, তখন দেখলো যে বন্ধুরা শুনছে যে বাসায় সে টাকাটা কি করে চলে গেছে। তো অগত্যা সে আর কোনো কথা না বলে রওনা দিল। তো হেঁটে যাচ্ছে সে রাস্তা ধরে, হালকা হালকা কুয়াশা পড়ছে, বেশ সুন্দর লাগতেছে তার কাছে, চাঁদের একটা আলো, এক টুকরো চাঁদ আকাশে ভেসে আছে, সে চাঁদের আলো রাস্তা ভাসিয়ে নিয়ে যাচ্ছে এরকম। তো বেশ ভাল লাগতেছে, কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো একসময় হাঁটতে হাঁটতে সে স্যারের বাসায় পৌঁছায় গেল। তো বলছেই দেখলো যে স্যার ব্যস্ত, স্যার তাদের পরীক্ষা নিচ্ছে। তখন তার মনে পড়লো যে হ্যাঁ, আজকে তো স্যারের একটা পরীক্ষা নেওয়ার কথা, স্যার বলছিল পরীক্ষা নিব তোদের। তো সে একটু কাচুমাচু হয়ে গেল, স্যার বলল যে আচ্ছা তুই লেট করছিস আয়। তো তাকে নিয়ে বসায় দিল স্যার, বলল যে এই কোশ্চেন লেখ, পরীক্ষার প্রশ্ন দিয়ে দিল, ওরা লেখ। যাই হোক, লেখা শুরু করলো, পরীক্ষা দিল তারা, সব বন্ধুরা তারা আগেই শেষ করছে, খাতা দিল আরমানও, তারপরে খাতা দিল। দেওয়ার পর স্যার খাতাগুলো নিয়ে খাতা দেখলেন স্যার বসে বসে। তো তারা মোট ছয়জন ছিলেন, ছয়জনে খাতা দেখতে স্যারের বেশ খানিকক্ষণ সময় লাগছে। এই সময়ের মধ্যে আরমান দেখলো বন্ধুরা একটু রাগ তার উপরে, তো সে কথা বলার চেষ্টা করলো, স্যারের সামনে তো এত বলা যায় না। যাই হোক, স্যার সবাইকে মোটামুটি তার মতো একটা মার্কিং দিলেন, দিয়ে আরো অনেকক্ষণ বুঝাইলেন যে এর থেকে ভালো করতে হবে, এরকম করলে হবে না, ইত্যাদি ইত্যাদি অনেকক্ষণ বুঝায় বুঝায় তাদেরকে বললো যে তোরা চা খেয়ে যা, পিঠা বানিয়েছে বাসা, পিঠাও খেয়ে যা। তো দিল, স্যারের বাসার থেকে চা দিল এবং তেলের পিঠা দিল। তো পিঠাটা নাকি খুব মজা হয়েছিল, পিঠা খেয়ে খুব ভাল লাগলো। তো হারমান বলল, স্যার আমি কি দুইটা নিতে পারি সাথে? স্যার বললো, আরে পারবি না কেন, অবশ্যই পারবি, নিয়ে যা। তো স্যার দেখা গেল যে বাসার থেকে এরকম একটা প্যাকেটের মধ্যে আরমানকে এরকম পিঠা দুইটা দিল। তা আরমান নিয়ে তার ব্যাগের মধ্যে রাখলো, হাতের মধ্যে তেল লেগে গেছে, আর কিছু বললো না, মুছে ফেললো এই বাসে। তো সে বসে স্যার আরো তাদের কিছুক্ষণ এটা ওইটা বললো, বলার পর স্যার বিদায় দিলেন। তো সবাই বের হয়েছে, আর আমার বন্ধুদের সাথে বললো, কি ব্যাপার, তোরা মুড মারতেছিস কেন, এই ব্যাপার। তো বললো, আরে বেটা তোরা ডাকতে গেছি, তোরা পাইলাম না এসে। যাই হোক, তাদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে সময় কাটায়। তো দেখা গেল যে তারা বলছে চল যাই। তো ওদের মধ্যে যারা আসছে তাদের ওই ওর বাকি ওখান থেকে তিনজন চলে গেছে, আর এই তিনজন সোজা দিয়ে বাঁ দিক দিয়ে চলে যাবে। তো হাঁটতে হাঁটতে সামনে যে আরমানের কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে গেল। আর আরমান লানলো আইলে, কারণ আরমান চিন্তা করছে যে আমি আর এখন রাস্তা দিয়ে যাবো না, শর্টকাট দিয়ে চলে যাই। তো আইলে নেমে সে হাঁটতেছে, তো দেখলো যে বেশ কুয়াশা পড়ছে ওই দিন, কুয়াশা মোটামুটি ভরে ফেলছে চারপাশ, মানে একদম প্রায় হাঁটু পর্যন্ত কুয়াশা এখানে। তো কেমন যেন একটু গা মানে শিরশির করতেছিল আরমানের কাছে, এরকম মানে দেখা যাচ্ছে না, তো মনে হচ্ছে যে ওই পাশে রাস্তাটা দেখা যাচ্ছে এবং রাস্তার নিচ পর্যন্ত কুয়াশা পুরা, এবং সে কিন্তু কুয়াশার মধ্যে আইলের মধ্যে হেঁটে যাচ্ছে। তার মনে হলো যে হঠাৎ করে পা এদিক ওদিক দিয়ে কোথায় পড়লে তো পা ভেঙেও যাবে, মস্কায় যাবে পা, তখন তো বিশাল সমস্যা। ভাবলো যে এই আইলে নামাটা ঠিক হয়নি তার। তারপর একটু আন্দাজ করে বলে যাচ্ছে, তার সাথে কোনো ফ্ল্যাশ লাইট লাইট কিছুই নেই, আর তার কিছু বই খাতা আছে ব্যাগের মধ্যে, আর ওই যে সারের তেলের পিঠাটা সে ঢুকাই নিছে। আবার এটাও টেনশন হচ্ছে যে ওইখান থেকে তেল চোয়ায় পড়ে যদি খাতাতে পড়ে বইতে পড়ে, এক সমস্যা। তো যাই হোক, তারপরও হেঁটে হেঁটে যাচ্ছে সে সামনে। তো এই আইলটা ধরে, যে আইলটা ধরে সে নামছে বন্ধুদের থেকে বিদায় নিয়ে, এই আইল দিয়ে সন্ধ্যা নামে না। সে যদি সারের বাসার থেকে নামে, সারের বাসার পাশ দিয়ে ঘেঁষে একটা আইল ধরে নামে, সে আইল ধরে হাঁটতে হাঁটতে এখন যে আইলটা দিয়ে সে আসতেছে সেই আইলের কাছে এসে, মানে সেই আইলটা এক জায়গায় মিশে এটার সাথে আর কি, তো সেটার কাছে এসে সেই যে মানে মানে সেটা চার রাস্তার মতো আর কি, আইল ওদিকেও চলে গেছে এদিকেও চলে গেছে, ওইখানে এসে সাধারণত এই বন্ধুদের বিদায় দেয়। বন্ধুরা এই আইল ধরে উঠে রাস্তায় ওই পাশ থেকে নেমে তাদের বাড়ির দিকে চলে যায়। কিন্তু আজকে আরমানের এই উল্টা হাঁটা লাগছে, আসলে বন্ধুরা রাস্তায় উঠছে দেখে সেও তাদের সাথে গল্প করতে করতে এবং তাদের ওই যে একটু মানাইতে মানাইতে তারা রাগ করছিল, রাস্তায় উঠে গেছিল, এখন এতটুকু তার কিন্তু এক্সট্রা হাঁটা লাগতেছে। আর এখন পর্যন্ত সে তার ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছায় নাই যেখান থেকে সে বন্ধুদেরকে বিদায় দিত। তো সেখানে আসতেছে দেখতেছে যে মানে দুই পাশে কুয়াশা জমে গেছে, সুতরাং বুঝতেও পারতেছে না ঠিক মতো, একটু কষ্টই হচ্ছে বুঝতে। আর সামনে তাকাও দেখতেছে বেশ দূরে কুয়াশা, মানে মাটির মধ্যে কুয়াশা একদম লেপটে আছে এরকম দেখতেছে। তো বুঝতে একটু কষ্ট হইতেছে যে সে কোথায় এসে থামবে, কারণ ওইখানে যদি ওই যে চৌ রাস্তা ওইটা যদি চিনতে না পারে তাহলে কিন্তু সোজা আরেক দিকে হেঁটে চলে যাবে সে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে সে মনে মনে গুনগুন করে গান গাওয়ার চেষ্টা করতেছে, মানে নিজেকে একটু প্রবোধ দেওয়ার জন্য, কারণ সে নার্ভাস হয়ে গেছে, একটু ভয়ও লাগতেছে। তো যাই হোক, এক পর্যায়ে এসে সে ওই জায়গায় মোটামুটি পৌঁছাইলো, বুঝতে পারছে, কারণ যেখানে সে দাঁড়াইলো তার থেকে বেশ পিছনে যে একটা বড় এরকম ক্ষেতের মতো আছে দেখতে পাচ্ছে, যে ওই ক্ষেতের পাশে গাছপালা আছে ওইটা সে চিনতে পারছে, বুঝলো আচ্ছা এই জায়গা আছে, এখন তাকে বাঁ দিক দিয়ে যে সোজা যেতে হবে। তো সে টার্ন নিয়ে সোজা হেঁটে যাচ্ছে, আর এখন একটু রিল্যাক্স লাগতেছে, যদিও কুয়াশা এখনো আছে আকাশে চাঁদ, এবং কুয়াশার মধ্যে চাঁদ পড়ে, চাঁদের আলো পড়ে কুয়াশাটা জলজল করতেছে, মাঝে মাঝে আবার কুয়াশা ফিনফিনে মানে সরে গিয়ে ওখানে ক্ষেত দেখা যাচ্ছে। তো যাই হোক, একটা কেমন জানি কাঁচা মাটির ঘ্রাণ সাথে একটা ঝাঁঝালো ঘ্রাণ এর মধ্যে সে হেঁটে যাচ্ছে, আর তার মাঝে সে মাঝে মাঝে তার এই তেলের পিঠার ঘ্রাণ পাচ্ছে, কারণ তেলের পিঠা যে ভাবছে এটার, এটা তেল ছোঁয়াছো পড়েছিল, খুবই মজা ছিল, আর ভেতরে নারকেল ডালকেল দেওয়া মানে অন্যরকম ঘ্রাণ, তো সেটার ঘ্রাণও তার নাকে এসে লাগতেছে। তো অনেক দূর হাঁটতে হাঁটতে তার খিদা লেগে গেল, সে মানে হেঁটে আসতেছে হাঁটতে তার খিদা লেগে গেল, সে মনে করলো যে আমি একটু খেয়ে ফেলি পিঠা, এখন আর এগুলো বাসায় নিয়ে কি করবো। তো ব্যাগটার চেন নামায় সে ওই পিঠার ঠোঙাটা বের করলো, বের করে আবার খাওয়া শুরু করলো আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে এক সময় দিঘির কাছে চলে আসছে, তার বাসা থেকে বেশ দূরে না, মোটামুটি অর্ধেকের বেশি রাস্তা চলে আসছে, দিঘির কাছে আসছে। তো দেখলো যে চাঁদের আলো পড়ে সেই দিঘির পানি বেশ টলমলে লাগতেছে, এর মধ্যে যে হালকা হালকা কুয়াশা ভেসে যাচ্ছে, হালকা হালকা কুয়াশা ভেসে যাচ্ছে। তো সে পিঠাটা খাচ্ছে, খেতে খেতে সামনে যাচ্ছে, একটা পিঠা শেষ আর একটা পিঠা আছে, ওইটা কামড় বসেছে। বেশ খানিকটা আসার পর দেখলো যে দিঘির ওই পাশে বেশ হুল্লোড় শুনতে পাইতেছে সে, মানে মনে হচ্ছে যে মানে মানে ছেলেমেয়েরা যে চিৎকার করে এরকম, মানে বেশ হাউকাউ করতেছে এরকম এসে। তো সে অবাক হইল যে কে এখানে হাউকাউ করতেছে রাতের বেলা, আর শীত শীত তো ঠান্ডা, মানে বেশ ঠান্ডা, মানে ভালোই বলা চলে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এরকম সময়। এই সময় রাতের বেলা এখানে হুল্লোড় করবে কি স্কুল ঘরের কাছে, এদিক থেকে স্কুল ঘরটা দেখা যেতেছে পুরা মনে হচ্ছে যে একটা পুরা দৈত্যর মতো দাঁড়ায় আছে, অন্ধকার, কোনো আলো নাই, দেখলেই ভয় লাগে স্কুল ঘর ইটা দেখলে, দুইতলা বিল্ডিংটা পুরা পানির পাশে। তো সে পিঠাটা খেতে খেতে পিঠার মানে লাস্ট কামড় দিয়ে সে হাতটা এরকম মুছতে মুছতে ওই ঠোঙ্গাটা ফেলে দিল আর হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। তো সে যখন নাকি ওই মানে ইসের কাছে চলে আসছে, দিঘির শেষ প্রান্তের দিকে চলে আসছে, ওই সময় দেখল সামনের ওই যে নারকেল গাছ, নারকেল গাছের উপরে মনে হলো মানুষজন, মানে কতগুলো ছেলে পেলে মনে হইতেছে, দেখে অবয়ব দেখে বোঝা যাচ্ছে না উপর থেকে। ওখান থেকে একজন চিঠি করলো, কিরে আরমান কি অবস্থা, তুই এতক্ষণে আসলি? তো সবাক হয়ে গেল, কিরে এই গলা হলো তার ফ্রেন্ড, ওই যে বিদায় নিছে, যে তিনজন ফ্রেন্ড বিদায় নিছে ওই তিনজন। তো বলতেছে যে মানে চিল্লা চিৎকার বলতে, তোরা এখানে কি করছ, তোরা তো বাসায় গেছিস, তোরা এখানে? আরে না বেটা, আমরা আইসি এখানে পুকুরে। বলে পুকুরে মানে? পুকুরে দাবাইতাম। তো বলছে এই শীতের মধ্যে কিসের পুকুরে দাপামো? আরে দেখ না তুই তো ভীতু, পুকুরে নাইম্মা দেখ কি মজা, পানি গরম বেটা, উপর থেকে বন্ধুরা বলতেছে সেখানে তো শুনতে। এবং সেই এই যে তার যে বন্ধুরা ছিল তিনজন, তিনজনের গলা। তো তার এক ফ্রেন্ড বলতেছে, তুই তো সোসা, তুই হইতে সারাতে দুইটা পিঠা চাই আনলি, আমগুলি আনলে কি হইতো? হ্যাঁ বেটা, তুই এখনো পিঠা খাইতে খাইতে আইসোস। তো আরমান এখান থেকে হাঁটতে হাঁটতে একটু সামনে গেছে, তার থেকে দূরত্ব হবে মানে ওই গাছগুলোর দূরত্ব প্রায় 20-30 ফুট এরকম দূরত্ব। দেখতেছে যে গাছের উপরে বন্ধুরা এবং নারকেল গাছে বসে আছে এরকম ধরে। তো সে বলতো, তোরা গাছে উঠছিস কেন, গাছের থেকে লাভ দিব? কিন্তু কি মাথা কি খারাপ, এখন ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে পানিতে লাভ দেখো? আরে পানি গরম, তুই তো বিতু, এই যে পিঠা খেয়ে আইসো সারের থেকে সুসা, তুই তো পিঠা আমগুলো লেগেও দুইটা করে চাইতে পারতি, আমগুলো লেগে তো চাইলি না। তো আরমান বলতেছে, আমি যে পিঠা খাইছি এখন তো দেখলি কেমনে, কারে দেখছি না তুই পিঠা খাইতে খাইতে আইসো সেখানে? বলে দেখলো যে একজন বন্ধু ঝপ করে লাভ দিয়ে পানিতে পড়লো, ফস করে পানিতে শব্দ হইলো আর বলে পানির থেকে চিৎকার করতেছে। হ্যাঁ মানে সে খুব মজা পেয়েছে। বাকি দুজন বলতেছে, লাভ দে পানিতে, লাভ দে পানিতে, লাভ দে। তারমান কি মনে করে করে তার কাছে কেমন যেন একটা ঘোরের মতো হয়ে গেল তাদের কথা শুনে, মনে হচ্ছে যে মানে আসলেই সে ওখানে যায়, সে লাভ দেয় এরকম মনে হচ্ছে। সে হেঁটে হেঁটে একেবারে গাছের গোড়ায় চলে আসছে, এখান থেকে সে দাঁড়ায় বুঝতেছে অন্ধকার, মানে গাছের গোড়াটা বেশ অন্ধকার আর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, এবং গাছের যে পাতাগুলো নড়তেছে ঠান্ডা ঠান্ডা বাতাস অনেকটা কাঁপুনি ধরায় দিচ্ছে। আরমান কিন্তু হাত ওই ঠোঙ্গায় মোছার পরে বেশ তেলতেলা তার হাত, এবং উপরে সে বুঝতে পারতেছে গাছের মধ্যে ঝুলে আছে, এবং সে বুঝতে পারছে তার বন্ধু, কথা যে বলতেছে সেম কণ্ঠ ওই দুই বন্ধু, এবং গাছের সাথে ঝুলে আছে, বুঝতে পারতেছে গাছ জড়ায় ধরে আছে। উপর থেকে বললো, কিরে বেটা, তোরে কইলাম না, লাভ দে বেটা পানিতে, লাভ দে। তো আরমান আর কোনো চিন্তা না করে কেন জানি তার মনের মধ্যে একটা মানে অনেকটা মানে ঘোরের মতো হয়ে গেছে, মনে হচ্ছে সে হিপনোটাইজড। সে ব্যাগটা রেখে দিয়ে সে তার পায়ের যে জুতা ছিল স্নিকার সেটা খুলে ফেললো চাপ দিয়ে, আর শার্টটা খুলে রাখলো। শার্ট খোলার সাথে সাথেই তার ঠান্ডা একটা কামড় দিল শরীরে, কারণ বেশ ঠান্ডা বাতাস লাগছে। তো সে চিন্তা করতেছিল যে আরে আমি কি ঠান্ডা কি করতেছি, সাথে সাথে তার আবার বন্ধুবর বললো, লাভ দে পানিতে, লাভ দে। তার মনে হলো অনেক দূর থেকে তাকে বলতেছে কেউ, মানে তার কাছে মনে হলো অতীতের স্মৃতিতে সে চলে গেছে, খুব সুন্দর একটা মুহূর্ত। তারা বন্ধুরা আসলে পানিতে লাভ দিত একটা সময়, আরও যখন বয়স কম ছিল কয়েক বছর, তখন তারা বন্ধুরা এরকম এসে পানির মধ্যে লাফাইত। তো সে ওখান থেকে কোনো কথা না শুনে ওই বন্ধুর কণ্ঠ শুনে লাভ দিল পানিতে, ঝপাস করে পড়ল পানিতে, এবং তার কাছে মনে হলো পানিটা আসলেই অনেকটা ওয়ার্ম, পানিটা ঠান্ডা না, পানিটা বেশ উষ্ণ। এবং সে পানিতে পড়ে একটা ডুব দিয়ে আবার সাঁতার দিয়ে উঠলো, ভালোই সাঁতার কাটতে পারত আরমান। সে মোটামুটি সাঁতরে কিছু দূর যে মাথা উঁচু করে আবার দেখলো যে তার উপরে গাছের উপরে বন্ধু বসা কিনা, তাকায় দেখতেছে যে তার বন্ধু, কিন্তু মানে সে তো বুঝতেছে এটা তার বন্ধু, কিন্তু বন্ধুর কোনো শরীরের অন্য কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ডার্ক একটা অবয়ব। হঠাৎ করে ওই গাছের উপর থেকে চোখ জ্বলে উঠলো, যে দুইজন ছিল মানে দুই জোড়া চোখ জ্বলে উঠলো, এবং কণ্ঠটা বেশ ভারী হয়ে গেল, বেশ বয়স্ক মানুষের মতো, করে আর মা নাইসে পানিতে আজকে নিচে নিয়ে যাবো। তখনই সে দেখলো ঝপাস ঝপাস করে তার দুই পাশে পানিতে এসে খুব পড়লো, বড় বড় দুটা গোলার মতো, মানে এরকম গোল কুণ্ডের মতো এসে পানিতে পড়লো, আর তার পা জানিকে নিচ থেকে চেপে ধরল। আরমান এক সেকেন্ডে ফিল করলো তাকে এক টানে পানির নিচে নিয়ে গেছে কেউ, এবং হস করে তার মুখের মধ্যে পানি ঢুকে যাচ্ছিল, সে দম বন্ধ করে পানি নিচে চলে। আরমান কিন্তু ভালো সাঁতারু, কিন্তু সে বুঝতে পারছে তার পানির নিচে নিয়ে যাচ্ছে একদম। আরমান কিছু বুঝতে পারতেছে না, দুই হাত মানে প্রাণপণ ছুটতেছে এবং সে বুঝতে পারতেছে না। সে চোখ যখন মেলছিল তখন দেখছে পানির উপরে চাঁদের আলো বেশ খানিকটা পড়ছে এবং পানির উপরের অংশ খানিকটা আলোকিত আর নিচের অংশটা মানে ঘোলা, মানে ঘোলা ঘোলা, মানে কর্দমাক্ত পানির মতো এরকম। এবং সে যাচ্ছে তার পাশ দিয়ে কতগুলো আগাছার মতো সে দেখলো এরকম উঠতেছে উপরে, এবং কতগুলো সি উইডের মতো দেখতেছে যেরকম, মানে পানির নিচে এরকম ই থাকে লতার মতো এরকম, ওইরকম কতগুলা পাশ দিয়ে এরকম উঠে যাচ্ছে উপরে। আরমান মনে করল যে আজকে তার শেষ দিন, তার দম বন্ধ আসতেছে, সে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করল, মনে মনে দোয়া পড়া শুরু করলো যে আমাকে বাঁচাও আমি তো শেষ। যখন সে দোয়াটা পড়তেছে হঠাৎ করে তার মনে হলো যে তার পায়ের যে বাঁধনটা আলগা হয়ে গেছে, মানে পায়ের বাঁধনটাকে ছেড়ে দিছে সে, মানে পানির নিচে তো দেখা যায় না, অন্ধকার বললাম যে ঘোলা এবং অন্ধকার, আরেকটু উপরে যখন উঠে আসছে যেখানে আলো আছে আলোকিত, ওই জায়গাটার মধ্যে সে দেখলো একটা বড় মাছ, এরকম বড় একটা মাছ এসে একটা ওই অন্ধকার যেই কুণ্ডলিটা ছিল তার পাশে একটা কুণ্ডলি, এরকম অন্ধকার একটা কুণ্ডলি অবয়ব, সেটাকে জোরে এসে ভেদ করে চলে গেল গুতা মেরে। বিশাল আকৃতির একটা মাছ, মাছটা বিশাল আকৃতির, মানে প্রায় তার সমান হবে। তো আরমান প্রাণপণে উপর ওঠার চেষ্টা করলো, হাত পা ছুঁড়ে, মানে দুই পা ছুঁড়ে দুই হাত দিয়ে কোনো মতে পানি কেটে, তার দম প্রায় শেষ, তার বুকের ভেতর ধুকধুক 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 এরকম করতেছে, সে হুস করে একসময় পানির উপরে ভেসে উঠল। ভেসে উঠে সে তাকায় দেখতেছে ওই গাছগুলো আছে আশেপাশে কেউ নাই, শুনশান নিরাপত্তা, আর এত ঠান্ডা বাতাস যে তাকে জমায় ফেলতেছে। সে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত বাড়ি খেতে খেতে সে কোনো মতে পাড়ে চলে আসলো, পাড়ে এসে হাছড়ে পাছড়ে উঠল। উঠে সে তার জামাটা নিয়ে ওই ঠান্ডা মানে ভিজা শরীরে জামাটা পরে ফেললো, জুতাটাও ভিজা পায়ে পরে ফেললো, তার ব্যাগটা নিল এবং সে কাঁপতেছে, তার ভয়ে অন্তরাত্মা কাঁপতেছে, চারিপাশে শুনশান নিরবতা। স্কুলের বিল্ডিংটার দিকে তাকায় দেখতেছে একদম নীরব হয়ে আছে বিল্ডিংটা। তো সে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে ওখান থেকে দৌড় দিল, দৌড় দিয়ে যাবে। এই সময় সে শব্দ পেল পুকুর পার থেকে, কে জানি বলতেছে ভারী কণ্ঠে যে আজকে বেঁচে গেলি, তোলে যদি আরেকদিন পাই তলে নিয়ে যাবো একদম। তো আরমান দৌড়াইতে 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 সে পাড় দিয়ে তার বাড়ির কাছে চলে আসলো এক সময় এবং বাড়িতে ঢুকলো। তখন তার প্রায় মানে শরীরে অসাড় হয়ে গেছে, আর কোনো ই নাই, মানে কোনো অনুভূতি নাই আর তার কোনো বোধও নাই। তো সে বাসার মধ্যে ঢুকে সে চিৎকার করা শুরু করলো, উঠানে ঢুকে মা মা বলে চিৎকার করতে থাকলো। তো একটু পরে দেখলো তার মা দৌড় দিয়ে বেরিয়েছে ওখান থেকে, বাসার থেকে, আর তাদের বাসার ভেতরে বাতি জ্বলে উঠছে, তার বাবাও দৌড় দিয়ে বেরিয়েছে, বের হয়ে এসে তার বাবা উঠানে চলে আসছে তাকে ধরে। তো তার বাবা একদম মানে মানে কেঁপে উঠলো যে কি অবস্থা। তো আরমান তখনই জ্ঞান হারাইছিল, তো জ্ঞান হারানোর পরে তাকে বাসার ভিতরে নিয়ে আসে, আরমানের হুশ ফিরে পড়ে। তো তখন দেখে যে তার বাবা মা তাকে মানে শুশ্রূষা করতেছে, মোটা কাপড় পেঁচানো শরীরে, তখনও তার ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো জিজ্ঞেস করে বাবা মা কি হয়েছিল, তো বলে যে এরকম এরকম ব্যাপার। তো তার বাবা মা মুখ ছাওয়াছাওয়ি করে, বলে যে কি ব্যাপার এখন আর কি করার। তো যাই হোক, তাকে রাতের বেলা তার মা বসে থাকে তাদের বাসায় এবং তাকে মানে পাশে বসে পাহারা দিতে থাকে তার মা। তো রাতের বেলা নাকি গভীর রাতে তাদের বাসায় ইট মারা শুরু করে, তাদের টিনের চাল ছিল, ধাম ধাম করে মানে ইট এসে পড়তেছিল তাদের টিনের চালে, মনে হচ্ছিল যে একদম চাল ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা। তো আরমানের বাবা নাকি মানে হাক দিয়ে বের হয় বাসা বের, এই কে ইট মারে কে ইট মারে, তখন নাকি আরো বেশি ইট মারা শুরু করে এবং ইটগুলো এসে নাকি তাদের যে বারান্দা, তাদের বারান্দা ছিল মানে কোমর পর্যন্ত মানে সিমেন্ট করা, দেয়াল করা এবং তার উপরে গ্রিল দেওয়া লোহার, ওই গ্রিলের মধ্যে নাকি এসে ওই যে মাটির চাকা ভেঙে গুড়া গুড়া হয়ে যেতেছিল বাড়ি খেয়ে। এবং তার বাবা পরে ভয়ে ঘরে ঢুকে যায় এবং দোয়া পড়তে থাকে, এবং রাতে অনেকক্ষণ ধরে ঢিল মারামারি চলে, কঠিন অবস্থা। যাই হোক, ভোরের দিকে যখন ফজরের আজান দেয় তখন এগুলো বন্ধ হয়ে যায়, তার কিছুক্ষণ আগেই বন্ধ হয়। তো তার বাবা তাড়াতাড়ি চিন্তা করে যে এটা তো কোনো একটা ব্যবস্থা নিতে হবে। ফজরের সময় তিনি চলে যান মসজিদে, তার আম্মা খুব ভয় ভয় ছিল আরমানের আম্মা, তো বলে যে মসজিদে যে কথা বলতে হবে হুজুরের সাথে কি অবস্থা। তো তিনি চলে যান যে নামাজ পড়ে তিনি হুজুরের সাথে কথা বলেন, এবং হুজুর ওখানকার আরেকজন সিনিয়র মাদ্রাসার আলেম আছে তাকে পাঠায় দেন বাসায়। তো তিনি আসেন, এসে আরমানকে দেখেন, দেখে বলে যে ও আসলে ওদিক দিয়ে চলাফেরা করে, তো ওখানে ওই দুষ্ট জিন থাকে ওই জায়গায়, কারণ ওই বিল্ডিংটা পুরো খালি থাকে রাতের বেলা, বিল্ডিং এর অনেক বদনামও আছে আশেপাশে, তো ওই পানির পাশে ওই জিনগুলো ছিল আর কি। তো আসতেছিল, তো হাতের মধ্যে ওই যে বলছে যে ভাজা পিঠা খাইছে, তো ওগুলা দেখে তারা হয়তো দেখছে তাকে খাইতে, তো ওই আর কি চিন্তা করছিল যে পানির মধ্যে নিয়ে কিছু করবে। যাই হোক, ছেলের ইমান ভালো, মন থেকে ইমানই জোর দিয়ে সে চেষ্টা করছে, মানে আল্লাহকে ডাকছে, আল্লাহ ছেলে মানে তাকে বাঁচাইছে আল্লাহ। তো যাই হোক, ওই রাতের বেলা ওকে ওই ফলো করে এসেই ঢিলঢুল মারছে আর কি, ভয়টাই দেখাবে আর কিছু না। তো উনি ওই যিনি সিনিয়র ছিলেন, ছাত্র ছিলেন মাদ্রাসার আলেম, তিনি দোয়া দরুদ পড়ে দিয়ে যান ওনাদের বাসায় এবং বলে বন্ধ করে দেন। তো এগুলো করার পর মোটামুটি আরমান একটু ঠিক ছিল। এরপরও নাকি আরমানদের যে বাথরুম ছিল বাসার বাইরে, মানে রাতের বেলা বাইরে যাইতে হতো, তা আরমান নাকি ওই বাথরুমে যখন সে বেরোইতে যাইত তখন নাকি দেখত যে বাথরুমের ওখান থেকে তাকে ডাকতেছে, আয় আয় তাড়াতাড়ি আয়। তো সে তখন আর ভয়ে, মানে সে একদম শুনতো, একদম নাকি কণ্ঠে বলতেছে, ভয়ে আর বেরিত না, সে তার বাবার কাছে বলতো। তো শেষ পর্যন্ত তার বাবা সহ ওখানে ওই হারিকেন নিয়ে তার বাবা যেত বাথরুমের ওই পুরো রাস্তা পর্যন্ত, তারপরে গিয়ে ওখানে থাকতো, তার বাবা পাহারা দিত। খুবই মানে একটা ভয়ের ব্যাপার ছিল ওই সময়। তো তারপরে তার বাবা মসজিদে যে আবার হুজুরের সাথে কথা বলেন এবং ওই আলেম ওনাদের পাশের গ্রাম থেকে আরেকজন বড় আলেমকে নিয়ে আসেন, এসে আরমানকে ঝাড়েন, ঝেড়ে রুকাইয়া করেন, করে তখন নাকি ওই জিনগুলাকে হাজির করে। তো ওই জিনগুলো আসছিল, তো জিনগুলাকে নাকি হাজির করা হয়েছিল একটা ছাগলের উপরে, মানে এটা খুব অন্যরকম জিনিস যেটা আরমান কখনো দেখেনি, একটা ছাগলের উপর নাকি আনা হয়েছিল। এবং এই ছাগলটা একটা নিরীহ ছাগল ছিল, সেটা যেই মানে মানে কঠিন আচরণ শুরু করে সেটা বলার মতো না, সেটা নাকি মানে মাথা দিয়ে মানে তার শিং দিয়ে গুতা দিয়ে ওই চকির পাশের কাঠ ভেঙে ফেলছিল, টুকরা করে ফেলছিল এবং ভয়ঙ্কর শব্দ করতেছিল ছাগলটা, চোখ টোক লাল হয়ে গেছিল অন্যরকম। তো ওখানে হুজুর মুরাকাবা করে অনেকক্ষণ মানে ই করে মানে ই করে এবং ছাগলটা যেন কেমন আচরণ, দড়ি যে বেঁধে রাখছিল ছিঁড়ে ফেলতে চাচ্ছিল, সেই রকম ভয়ঙ্কর একটা অবস্থা। এবং পাললে মনে হচ্ছিল যে আরমানের দিকে এসে মানে আরমানকে গোধা মারে এরকম। তো যাই হোক, এই এই অবস্থায় অনেকক্ষণ মোড়াকাবা করার পরে তো তখন নাকি ওই ছাগলটাকে যখন খোলা হয়, ছাগলটা নাকি হাতের থেকে দড়ি টান দিয়ে মানে ছুটে মানে হাতে যে ধরছিল মানে একদম ছিঁড়ে হাত ছড়ে চলে যায়, আর মানে বাবার হাত ছড়ে বের হয়ে যায় ঘর থেকে। ওই ছাগলকে নাকি আর পাওয়া যায় নাই, ওই ছাগলটা নাকি ওখান থেকে কোথায় চলে গেছে আর পাওয়া যায় নাই। তো যাই হোক, ওই তখন হুজুর বলে যে ওই ছাগলকে নিয়ে গেছে ওরা, ওই যে জিন্দা ছিল ওরা নিয়ে গেছে, ওরা ওই যে আরমানকে টার্গেট করছিল এবং তারা বিরক্ত করতে আরমানকে তারা চেষ্টা করছে মানে ক্ষতি করার, করতে পারে নাই। তো বলছে যে আর আসবে না, আর কিছু করতে আসবে না ইনশাল্লাহ, তো আরমানের আর সমস্যা হবে না, তো দোয়া দরুদ পড়ে চলতে হবে ছেলেটাকে। তো আরমান নাকি তখন থেকেই মোটামুটি সিরিয়াস হয়ে যায়, সে সবসময় মানে প্র্যাকটিসিং অবস্থায় থাকে, নামাজ কালাম পড়ে এবং মানে নিজে যা যা মান আর মেনে চলার চেষ্টা করে, এবং এরপর আর তার কিছু হয় নাই। তবে আরমান রাতের বেলা গভীর রাতে আর ওরকম চলাফেরা করতো না, ওই স্যারের বাসা যখন পড়তে যেত তার বাবা নিয়ে যেত তাকে, মেন রাস্তা ধরে নিয়ে যেত তাকে, এরপর আর মানে তাকে একা আর যেতে দেয়নি এরকম। আর বন্ধুদেরকেও তার বাবা সাবধান করছিল যে তোমরা চলাফেরা করো, একসাথে থাকো, এরকম আলাদা আলাদা চলাফেরা করো না গভীর রাতে, কারণ গ্রামে ওই সময় মানে এখনো মনে হয় সেরকমই, ওইরকম রাতে ওরকম রাস্তাগুলো অনেক নির্জন হয়ে যায় আর পাশে ফসলের মাঠ থাকে, ক্ষেত থাকে, অনেক কিছু চলাফেরা করে সেই সময়। এইটা গ্রামের মানুষের বিশ্বাস এবং আসলে এই জিনিসগুলো অনেকটা এরকম। আপনারা যদি একটু কিতাবে পড়েন সেখানে লেখা আছে এরকম ধুধু প্রান্তরের মধ্যে এই জিনরা থাকে বা অ্যাবান্ডেন্ট জায়গায় যেখানে কেউ না থাকে, খোলামেলা জায়গায় এরকম দুষ্ট জিনরা থাকে, তারা ওখানে চলাফেরা করে রাতের বেলা, ওখান দিয়ে ওই যে ভাজা পোড়া খেয়ে চলাফেরা করাটাও এরকম ঠিক না আসলে। তো যাই হোক, এই ছিল আরমান সরকারের শেয়ার করা ঘটনা। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে আপনাদের সুচিন্তিত মতামত জানাবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিতজনের সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার শোনা কোনো ঘটনা। যদি ঘটনা আপনি জানেন যে ঘটনাটা আপনি শেয়ার করতে পারবেন, ঘটনাটা মানসম্মত, শেয়ার করে ফেলতে পারেন আমাদের কাছে। আর আমরা কিন্তু মিথ লেজেন্ড সবই শেয়ার করি, কোনো মিথ বা লেজেন্ড পেলে সেটিও শেয়ার করে দিতে পারেন আমাদের কাছে, আমরা শেয়ার করে ফেলব। তো আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকের মতো আমরা বিদায় নিয়ে নেব। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে সামনের অদ্ভুতলেতে এবং থার্সডে নাইট ফিয়ারে। আর তদিন মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। তো ফিরে আসছি সামনের সপ্তাহে, আল্লাহ হাফেজ, টাটা।